This track was downloaded from FusionBD.com.
সময় রাত 12টা বেজে 4 মিনিট এবং সবাইকে জানাচ্ছি অনেক 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 স্বাগতম এবং সেই সাথে রেডিও ফুর্তির আজকে জন্মদিন এবং সেই জন্মদিনে আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং আপনারা আমাদের সাথে 7 বছর ধরে ছিলেন এবং এখনো আছেন সেজন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ এবং আশা করছি আপনাদের সাথে নিয়ে আমরা সামনের দিনগুলোতে আরো বহুদূর এগিয়ে যাব। যাই হোক, আমরা শুরু করলাম ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল এবং আজকের এপিসোডটি আমি শুরুতেই বলছিলাম, মানে বেশ কিছুক্ষণ আগে থেকেই বলছিলাম যে অনেক বেশি স্পেশাল, আপনাদের পছন্দের সব মানুষগুলোকে আপনারা খুঁজে পাবেন। তার আগে আমরা এখন বলবো না, কিন্তু কিছু কিছু গলা শুনবো যারা হচ্ছে ফুর্তির এই বার্থডেতে শুভেচ্ছা জানাবেন। আমরা একটু কিছু গলা শুনি।
Happy birthday to Radio Furti and hello listeners.
Happy birthday to Radio Furti.
Happy birthday to Radio Furti. Yes.
Okay. So আমরা শুনলাম, আমরা প্রথম ঘটনায় যাব এবং একটু আগে আমরা কেক কেটেছি এবং সেই কেক কাটার সঙ্গে ছিলেন আমার আপনাদের অনেক পছন্দের দুজন অভিনেতা এবং অভিনেত্রী। প্রথমজন হচ্ছেন অনন্ত জলিল এবং আরেকজন হচ্ছেন বর্ষা। তারা একটা ঘটনা এখন শেয়ার করবেন, আমরা তার ঘটনা সরাসরি চলে যাচ্ছি। আর তার আগে বলে দেয় যে আপনারা যদি এই এপিসোডটি আনফরচুনেটলি মিস করে ফেলেন তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে এয়ারটেল এম রেডিও সাহায্য নিতে হবে এবং আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040 সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোড আপনাকে দেওয়া হচ্ছে, এপিসোড অপশন দেওয়া হচ্ছে এবং যে এপিসোডটি আপনি শুনতে চান বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা আপনি সেখান থেকে শুনতে পারবেন। এবং ভূত এফএম টিউন কোডটাও কিন্তু আপনি এখন ইচ্ছা করলেই ডাউনলোড আপনি আপনার টিউন করে ফেলতে পারেন। আপনাকে কোড নাম্বারটা মনে রাখতে হবে, দ্য কোড নাম্বার ইজ 92125। যাই হোক, আমরা চলে যাচ্ছি ঘটনায় এবং শুরুতে এখন যে ঘটনা বলছেন তিনি হচ্ছেন অনন্ত জলিল এবং বর্ষা। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি সাথে এবং আমার সাথে রয়েছে এই মুহূর্তে এমন একজন মানুষ রয়েছেন যে আপনারা আসলে ইমাজিন করতে পারবেন না যে কে তিনি। আমি আসলে প্রথমে রেডিও ক্লাসে দেখা যায় না, দেখা গেলে আরো ভালো হতো, আমাকে নামটা বলে দিতে হচ্ছে। তিনি হচ্ছেন বর্ষা, যাকে আপনারা সবসময় বড় পর্দায় দেখে থাকেন, তার এখন ছোট্ট রেডিওর মধ্যে এবং তার সঙ্গে রয়েছেন আমাদের সবার প্রিয় অনন্ত জলিল। আমি নামটা পরে বললাম এবং আপনাদের এক্সাইটমেন্ট আমি বুঝতে পারছি, এই মুহূর্তে ফিল করতে পারছি। বড় পর্দায় যেরকম বড়ভাবে দেখতে পারেন সেরকম বড় পরিসর আপনারা দেখাতে পারছি না, ছোট্ট রেডিওর মধ্যে শুনতে পাচ্ছেন এবং ইমাজিন করতে পাচ্ছেন নিশ্চয়ই। তো একদম ভিন্নভাবে আমরা আজকে আপনারা তাদেরকে উপস্থাপন করব। আমি শুরুতে জানতে চাইবো বর্ষা আপনার কাছে যে আপনার জীবনে কখনো কোনোদিন ভয় পেয়েছেন কিনা বা এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, খুব ভয়ঙ্কর কিছু, খুব বেশি ভয় পেয়েছিলেন?
আসলে এরকম তো অনেক হয়েছে, ইদানিং খুব একটা ভয় পাই না, কারণ আমি ভূতকে ভয় পাই, মানে ভূত আমি বিশ্বাস করি না বাট আমি ভয় পাই, মানে এরকম একটা কথা। আমি যদি কোনো হরর মুভি দেখি আমি এত ভয় পাই পাশ থেকে মরণটাকে টেনে ধরে যেও না যেও না এখানে ভূত আসবে, এরকম একটা অবস্থা। বাট হ্যাঁ, আমার অনেক অভিজ্ঞতা আছে, সেটা আমার কারণ জিন বলতে কিছু আছে, এটা সবাই বিলিভ করে, আমিও করি। আমার সাথে জিন ছিল যখন আমি ছোট ছিলাম, আমি যখন স্কুলে যেতাম, লাইক যখন প্রাইমারিতে পড়তাম, তখন আমি ক্লাস করতে করতে আমার জ্ঞান হারিয়ে পড়ে যেতাম, পরে জ্ঞান ফিরে দেখে আমি বাড়িতে, আর এখানে আসলাম কি করে, আমাকে সবাই বলতো যে তুমি তো ক্লাস করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছো এই জন্য তোমাকে বাসায় নিয়ে এসেছে এই আর কি। এরকম অনেকই অনেক হতো, আবার রাতের বেলায় আমি শুয়ে থাকতাম, দেখা যেত যে আমার চারপাশে দু একটা পয়সা থাকতো বা গোলাপ ফুলের সেন্ট পেতাম এরকম। বাট যখন সত্যি কথা, এটা আসলেই এখন থেকে ওর সাথে আমার রিলেশনটা শুরু হলো, ঠিক তখন থেকেই জিনটা চলে গেল। আমার মনে হয় এত পড়েছে, এটা আগে হলে ভালো ছিল।
আচ্ছা, আমরা অরুণজুল আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে যে প্রশ্নটা আসলে কখনো যে প্রশ্নটার সম্মুখীন হতে হয়নি সেরকম একটা কোয়েশ্চেন, যে অনেক অ্যাকশন ফিল্ম আমরা দেখছি, রোমান্টিক সিকোয়েন্সও আমরা দেখছি আপনাকে, কিন্তু কোনোদিন এরকম কোনো প্ল্যান আছে কিনা যে হরর কোনো ফিল্ম বানাবেন এরকম কিছু একটা?
হ্যাঁ গাইস, দিস ইজ অনন্ত। হরর মুভি, হরর মুভি কিন্তু অ্যাকশন মুভি, হরর মুভিতে প্রচুর অ্যাকশন থাকে, নাহলে হরর মুভির নামই হবে না। হয়তো এখানে দেখা যায় যে অনন্তর মুভিতে অনন্ত নিজে অ্যাকশন করে, ওইখানে দেখা যাচ্ছে হরর অ্যাকশন করছে ভূত।
যদি যদি এরকম সত্যি হয় তাহলে আপনার আসলে কোন চরিত্রটা করা উচিত, মানে ইচ্ছা, মানে এরকম যে ড্রাকুলা টাইপের কিছু একটা, নাকি আপনি আসলে একটা মানে মানুষের রোল প্লে করতে চান, কোনটা?
আসলে হরর মুভি করা বাংলাদেশে একটু ডিফিকাল্ট, কারণ এটা খুব এক্সপিরিয়েন্স ডিরেক্টর দরকার, এবং লাইটিংটা খুব ভালো, লাইটের যারা অভিজ্ঞ লাইটম্যান আছে তাদেরকে দরকার, কারণ হচ্ছে তারপরে যারা হচ্ছে ক্যামেরায় থাকবেন তাদেরও খুব বড় এক্সপিরিয়েন্স দরকার। মানে হরর মুভি বানানো কিন্তু খুব কঠিন একটা ব্যাপার, যেটা আপনি অসাধ্যকে সাধ্য করে ফেলেছেন আপনার একটা অনুষ্ঠান দিয়ে, সবাই খুব এক্সাইটেড আপনার অনুষ্ঠানে, আমরাও জানি সেটা একটা অসাধ্যকর ব্যাপার যেটা বাংলাদেশে আপনি যেটা করেছেন, সেটা হচ্ছে আপনার সুন্দর ভয় দিয়ে বা সবার ইন্টারভিউ দিয়ে। বাট হরর মুভি ইজ নট ইজি টু মেক অ্যাকচুয়ালি। তবে আমি এইটুকু বলতে পারি যে হয়তো 100% আমার মুভিতে হরর না থাকলেও আপনার এই অনুষ্ঠানের জন্য হলো কিছু অংশ কোনো একটা ছবিতে আমি করার চেষ্টা করবো।
ওকে, আপনাদের দুজনকে অনেক 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 ধন্যবাদ। আমরা জানি যে মানে ভূত এফএম দেশের গণ্ডি পেরিয়েও, বাংলা মানে বাংলাদেশের গণ্ডি পেরিয়েও বিশ্বের বিভিন্ন দেশে শুনে, এবং আমরা আমরা রেগুলারই কিন্তু বিভিন্ন অডিও ক্লিপ প্লে করি, কোনোটা আসে আমেরিকা থেকে, কোনোটা আসে হয়তো ইউরোপ থেকে আসছে, ইন্ডিয়া থেকে আসছে, এরকম পাকিস্তান থেকে আসছে। তো আপনাদের এই যে পৃথিবীব্যাপী যে মানে ভূত এফএম লিসনার, তাদের জন্য যদি কিছু বলা থাকে তাহলে প্লিজ একটু বলবেন।
ভূত আসলে ইন্টারেস্টিং, আর যখন মানুষ ভয় পায় তখন ইন্টারেস্ট তো হারিয়ে যায়, সেন্সলেসও হয়ে যায়। যাই হোক, ভূত একটা বড় ব্যাপার। আপনারা যারা ভূতের অডিয়েন্স আছেন সারা পৃথিবীতেই, দেশের সহ এবং পৃথিবীতে যারাই অডিয়েন্স আছে, তারা অবশ্যই জানেন যে ভূত আসলে একটা ভয়ঙ্কর ব্যাপার। আমরা ছোটবেলা শুনতাম, ছোটবেলা শুনতাম কি, আমাদেরকেও বলতো যদি ঘুম না আসতাম, বলতো এই ভূত আসবে ঘুমা। ভূত আসলে আজকে রেডিও ফুর্তি খুব সাকসেসফুল একটা অনুষ্ঠান, এটা আসলে ছোটবেলা থেকেই সবাই শুনে আসছে, এখনো যারা ছোট তারাও শুনে আসছে, এটা যুগ যুগ ধরে হয়ে আসছে ভূত। তো ভূতের যারা অডিয়েন্স তারা অবশ্যই নিজেরা ভূত না, তারা শুধু অডিয়েন্স, আমরাও ভূতের অডিয়েন্স। শুধু এটাই বলবো, একটা এনজয় করার মতো প্রোগ্রাম এবং উই আর হ্যাপি, এবং সবার উদ্দেশ্যে বলবো প্লিজ গাইজ এনজয় উইথ ভূত।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি কিছু?
আমি তো আগেই বলেছি বিশ্বাস করি না, আর ভয় পাই যেটা বলবো, যারা আছেন তাদের সবাইকে বলছি কেউ থেমে যাবেন না, অবশ্যই ভূত এফএম এর সাথেই থাকবেন। আর ভূতটা আসলে মনের ভেতরে ভয়টা করলেই ভয়, কেউ ভয় করবেন না, কারণ ভূত বলতে আসলে কোনো কিছুই না, তবে জিন করি বলতে কিছু আছে। ছেলেরা সাবধান করি থেকে, মেয়েরা সাবধান জিন থেকে। থ্যাংক ইউ,
থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। থ্যাংক ইউ,
ইউ ওয়েলকাম।
আমাদের গ্রেট অপু ভাই এবং অপু ভাই এখানে আছেন। অপু ভাই আজকে আপনার সাথে, এখন অপু ভাই
আপনার বাড়াবাড়ি, বড়ই বাড়াবাড়ি, কারণ আমি মানে
আজকে জন্মদিন, তো
প্রথমে প্রথমে যেটা বলতে হয় সবাইকে, আরে হ্যাপি বার্থডে টু রাসু ভাই, ইউ মি
একদম,
এখানে আসনা আছে, সাব্বির আছে, সো মাসুম, সো হ্যাপি বার্থডে টু এভরিওয়ান, রেডি ফর দিস বার্থডে। এন্ড আমার এখনো মানে প্রত্যেক বছরই মনে হয় এটা, আজকে আমার মনে পড়ছে ঠিক 21 সেপ্টেম্বর সকাল 7টায় ফোন এয়ার গিয়েছিলাম, এন্ড আমার প্লে করার কথা ছিল ফিডব্যাক এর একটি গান। তো প্রথমে উই হ্যাভ ডিসাইডেড যে টেলিফোনে ফিস ফিস সেটা প্লে করবো মাসুদ রহমানের সাথে, পরে আমরা কিছু বলি না, এটা না ফিডব্যাক মৌসুমি দিয়ে শুরু করবো, কারণ আমার প্রডিউসার তখন ছিল আরাফাত, আরাফাত কাজী, দ্য গাই হু রিক্রুটেড মি অ্যাকচুয়ালি। সো আরাফাত সারা রাত সারা দিন ধরে আমরা এইটারই প্ল্যান করছিলাম, মানে গত এক দেড় মাস ধরে যে 21 তারিখে সকাল 7টায় শোটা শুরু হবে কিভাবে, বাকি শো কোনো প্ল্যান ছিল না, অনলি প্ল্যান ওয়াজ শুরুটা হবে কিভাবে। আই রিমেম্বার যে প্রথম এন্ট্রিটা দেওয়ার পরে আমি তো অনেক শিখেছিলাম, মানে যখন শেষ করলাম এন্ট্রিটা আমি অনেক ইমোশনাল হয়ে গেছিলাম, পুরো অফিস খালি ছিল তখন, কেউ আসেনি, আমি আর আরাফাত আমি ইমোশনাল হয়ে অশ্রু বিসর্জন করেছিলাম।
সুতরাং আছে বারবারই হবে,
বারবারই হবে
আমাদের আমাদের সাথে আমাদের আমার প্রথম প্রডিউসার আছেন এবং আমাদের পছন্দের একজন আজ আছেন আমাদের সাথে, সাব্বির ভাই।
হ্যালো রাসেল ভাই, হ্যাপি বার্থডে টু অল রেডিও ফুড লিসেনার্স। এখানে আসনা আছে, মাসুম আছে এবং রাসেল ভাই, অপু, সবাই আছে। তো সবাইকে হ্যাপি বার্থডে শুভেচ্ছা রেডিও ফুডটির তরফ থেকে এবং রেডিও ফুডটির তরফ থেকে সব অডিয়েন্সদেরকে। আর হচ্ছে গিয়ে হ্যাঁ রাসেল ভাই, আনফর্চুনেটলি আমি তো সেই গুড ওল্ড ডেজ,
একদম আমার সবকিছু মনে পড়ছে এখন, একদম
আমারও অনেক কিছু সবকিছু একসাথে মনে পড়ছে। সো ইটস প্লেজার টু বি হিয়ার। আর কি বলবো, মানে ভূত এফএম প্রায় শোনা হয়, খুবই ইন্টারেস্টিং একটা শো। আর হচ্ছে গিয়ে মানে প্রত্যেক শুক্রবার রাতেই হচ্ছে গিয়ে চেষ্টা করি শোনার আর কি, যখন যেখানে থাকি আর কি।
বাহ, আমরা একটু আগে আমি বলছিলাম আপনার সামনাসামনি বলছিলাম বলে হয়তো মনে করছিল যে এমনি বলছি, বাট এখন সবার সামনে বলছি যে আমার অনেক পছন্দের একজন যে আসনা এবং তিনিও আমাদের সঙ্গে এখন আছেন, আমরা প্রথমে তার কাছ থেকে কিছু কথা শুনি।
থ্যাংক ইউ রাসেল ভাই, অ্যান্ড অ্যাকচুয়ালি যখন আমাকে রঘু ভাই গতকালকে ফোন করেছিল যে আসনা রেডিও ফুর্তি বার্থডে তুমি আসতে পারবে, আই ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি হ্যাপি যে আমাকে ফুর্তি মনে করেছে ফার্স্ট অফ অল। এবং আমার মানে সাথে সাথে মনে পড়লো গত বছর অ্যাকচুয়ালি রেডিও ফুর্তি বার্থডে ছিল 21 সেপ্টেম্বর, ফ্রাইডে ছিল, তো আমার শো ফ্রাইডে তে থাকতো, তো ইউজুয়ালি সবসময় পুরো ফ্রাইডে তো ওয়াজ লাইক হন্টেড ডে, কেউ থাকতো না অফিসে, আমি একা শো করতো এবং পরে আপনি আসতেন, আপনার সাথে দেখা হতো। So, but ওই দিন বার্থডে ছিল বলে সবাই ছিল, অনেক বেলুন টেলুন ছিল, সো উই হ্যাড এ গুড টাইম। তো সেই সব স্মৃতি অ্যাকচুয়ালি মনে পড়ে গেছিল। আর যেটা বলবো যে 6 বছর পেরিয়ে 7 বছরে পড়লো রেডিও ফুর্তিতে, গ্রেট অনার টু বি অ্যাকচুয়ালি বি টু বি আ পার্ট অফ ফুর্তি ফ্যামিলি। এবং আপনার সাথে যেটা বলবো যে সবসময় শুক্রবারে আমার শোর পরে আপনার শো যেহেতু হতো, তো রাস্তায় যেতে যেতে ভূত এফ এম শোনা হতো, এখনো মাঝে মাঝে শোনা হয়, অ্যান্ড আই থিঙ্ক ইটস এ ইউনিক শো, সো গ্রেট জব।
ওকে থ্যাংক ইউ। আর আমরা তো রাঘু ভাই কার ঘটনা দিয়ে শুরু করবো আজকে এখানে?
ওকে আই ক্যান স্টার্ট।
ওকে ফাইন 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 ফাইন।
ভূতের ভূতের যে এক্সপিরিয়েন্স সেটা এর আগেও আমি শেয়ার করেছিলাম, ইনফ্যাক্ট এটা ভূতের ফিল্মে শেয়ার করেছিলাম, আজকাল আগেও করতেছি। আমার খুব বেশি ভূতের এক্সপিরিয়েন্স নেই, আমার মানে পরিচিত অনেকের আছে, আর আমার নিজের যে এক্সপিরিয়েন্স আছে দুটো ঘটনা, দুটো হচ্ছে আমাদের আরেকজন অতি প্রিয় মানুষ, সবার প্রিয় বেশ বাবা সুমন ভাইয়ের সাথে এক সময় উই ইউজ টু ডু মিউজিক টুগেদার। তো তখন ওই সুবাদে সুমন ভাইয়ের সাথে জীবনের বেশ একটা সময় কাটানো হয়। তো আমরা যেটা করতাম যে প্রায় যখন একটু অবসর থাকতো আমাদের, হয়তো কোনো শো নেই বা কোনো প্র্যাকটিস নেই, তখন তো আর চাকরি বাকরি করতাম না, এটাই করতাম আর কি, তো প্র্যাকটিস নেই শুনে তখন আমরা প্রায় সুমন ভাইদের একটা বাংলো বাড়ি আছে এখনো শ্রীপুরে, সেখানে চলে যেতাম প্রায়, ফ্রেন্ড ট্রেন যারা থাকতো সবাই মিলে চলে যেতাম, আমরা খুব মজা করতাম, বাবিকিউ করতাম, সারা রাত গল্প করতাম, মুভি দেখতাম, তো এটা করতাম। তো একবার আমার মনে আছে খুব শীতের সময় গেলাম, আমার ঠিক বছরটা মনে নেই, কোন ইয়ারের কথা বলছি, 2005-2004 এর কথা। তো ওই বছর প্রচন্ড শীত পড়েছিল, এতটুকু মনে আছে, এত শীত পড়েছিল যে সকালে এবং বিকালে অনেক কুয়াশা পড়তো, সামনের জিনিস দেখা যেত না এরকম শীতের সময়। তো ওই সময় যেটা হলো যে আমরা এরকম শীতুরে গেছি, গিয়ে ওখানে আড্ডা টাড্ডা দিলাম, মজা করলাম, অনেক রাত পর্যন্ত জাগলাম, খাওয়া দাওয়া করে ঘুমাতে গেলাম। তো আমি আর সুমন ভাই একটা রুম শেয়ার করছি, তো দুজনে আমরা ঘুমাতে গেলাম। তো এত শীত ছিল, প্রচন্ড শীত, আর শীতটা যেহেতু একটু বাইরের দিকে, ঢাকার বাইরের দিকে ঠান্ডাটা আরো বেশি, তো আমি যেটা করলাম প্রথমে একটা টি শার্ট পরলাম, তার উপরে আরো একটা টি শার্ট, তার উপরে একটা হাফ সোয়েটার, তার উপরে একটা ফুল হাতের সোয়েটার, তার উপরে একটা জ্যাকেট, তারপর সুমন ভাইয়ের সুমন ভাই তখন আলহামদুলিল্লাহ আমার থেকে বেশ ভালো ছিল, তো ঢেলঢেলা ওটার উপরে ঢেলঢেলা সুমন ভাইয়ের একটা কোট টাইপের, সোর্ট অফ ওভার কোট টাইপের, তাও শীত মান ছিল না, এটা পরে আমি কাঁথার নিচে ঢুকলাম। সুমন ভাই অলমোস্ট এই অবস্থা আর কি, অনেক কিছু পরে পেরে ঘুমালো, আমি রাতের দিকে হঠাৎ করে গরম লাগা শুরু করলো আমার, আমি আর ভয় বলতে পারছি না, সুমন ভাইকে নিয়ে আমি ভয় পাই এখনো, তো সবকিছু বলতে এখন ঘুমিয়ে পড়েছে, আমি কোনো কি ডাকবো, প্রচন্ড গরম লাগছে। প্রথমে একটা একটা করে সবকিছু খুললাম, খুলতে খুলতে শেষ টি শার্টটা বাকি থাকলো। আমি দেখলাম যে এত গরম লাগছে, মানে মানে এটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক ছিল। আমি রীতিমতো ঘামছিলাম, তো আমার মনে হচ্ছিল যে আমার হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে বা কোনো অসুস্থ ফিল করছি আমি, এই জন্য এরকম হচ্ছে। আমি না পেলে তখন সুন্দরকে ডাকবো, শুন ভাই আমার এরকম লাগছে আপনাকে ডাকিনি। হ্যাঁ আমি অনেকক্ষণ ধরে তোমার বলতে চাইছিলাম, আমারও এরকম লাগছে। সে কেমন লাগছে আপনার? বললো যে আমার তো গরম লাগতো, সেই সেই অসম্ভব গরম। আমি বললাম হ্যাঁ দেখেন ঘুমটা গরম হয়ে গেছে, ঘুমটা কিন্তু স্বাভাবিক না। উনি বলল যে হ্যাঁ দেয়ার সামথিং রং। তো শুনে বললো যে দাও দেখছি, বলে উনি বেরিয়ে জানলাটা খুললো। তো বললো জানলার বাইরে হাত দিয়ে উনি বলছে বাইরে, তুমি বাইরে হাত দিয়ে আমাদেরকে তাকিয়ে উনি বললো অপু তুমি চিন্তা করতে পারবো না বাইরে কত ঘন্টায়। বললাম মানে আসো তুমি। আমি এসে জানলা দিয়ে বাইরে হাত বের করে, মানে এখন এই অনুভূতিটা যে কোনো লেসনে নিতে পারবেন, আপনি যার সাথে বাসার ফ্রিজের মধ্যে যান, কাছে যান, ফ্রিজের দরজাটা খুলে ডিপ ফ্রিজের দরজা খুলে হাতটা ঢুকান, যে ফিলিংটা পাবেন উই এক্স্যাক্টলি গট দ্যাট ফিলিং। আশ্চর্যজনক ভাবে জানলার ভেতরে ওই ঠান্ডাটা আসছে না। আমার সব দরজা জানলা খুলে দিলাম রুমের, কিছুতেই কিছু হচ্ছে না। আমরা রুম থেকে বেরোলাম, আমাদের অন্যান্য বন্ধু বান্ধবরা আরো অন্যান্য রুমে ছিল, তাদেরকে ডাকলাম উঠালাম। প্রত্যেকটা রুম নর্মাল ঠান্ডা প্রচন্ড হ্যাঁ, খালি ওই আমাদের একটা রুম এরকম গরম হয়ে আছে। And I was scared at that point. Je, okay, eta normal kichu na, eta oshabhabik kichu. To Shumon bhai abar ekta bapar ache, uni besh mane bhautik bapar, bhautik golpo ula bojhen bolen, to uni kichu eta change korte pare, uni je haga korar jonno chedar na kichu na kono bapar nai. To tar porer din sokale bollen je ashole tomaderke bola hoy nai, এই বাংলা বাড়িতে একটু প্রবলেম আছে, প্রায় মানুষজন দেখে। এটা নিয়ে একটা জোক আছে আবার, আমাদের বাংলা বাড়িতে একজন বাবুর্চি ছিল যার নাম মতিন। তো সুন্দর প্রায় জোক করতো যখন আমরা যেতাম মতিন আনতো, এটা কোন মতিন, গুড মতিন না ব্যাড মতিন? আমার সঙ্গে কি এটা গুড মতিন ব্যাড মতিনের ব্যাপারটা কি? তুমি বলে না বললো তোমরা আমার ভয়টা পাবো, এখানে আসতে চাও না, বলে কি বলেন তো বলেন। বেসিক্যালি একদিনের ঘটনা, সেটা সুমন ভাই ছিলেন ওনাদের বাংলা বাড়িতে। সেটা হচ্ছে যে এই মতিন উনি ওনার সুমন ভাই আম্মারা গিয়েছিলেন ফ্যামিলির সবাই। তো ওনার আম্মা দেখলেন যে মতিন একদিন রান্না করছে কিচেনে, তো উনি এটা দেখে উপরে আসলেন, উপরে এসে বারান্দায় দাঁড়ান, দেখলেন যে মতিন বাগান পেরিয়ে সামনে যাচ্ছে। তো উনি দু তিনবার ডাকলেন মতিন তো তাকাচ্ছে না। ও বললো যে কি ব্যাধব তাকাচ্ছে না, উনি দৌড় দিয়ে নিচে নামলেন, দেখলেন মতিন রান্না করছেন। আমি বুঝতে পারছি যে কোনটা আসল মতিন কোনটা লাগবেন। তো এটাও পরে আবার রিভিল হয় পরে সুমন ভাইয়ের অন্যান্য আত্মীয় স্বজন যারা একটু এসব ব্যাপারে নিয়ে, তোমরা বলে যে না এই বাড়িতে প্রবলেম আছে। এই গল্পটা উনি বললেন পরের দিন সকালবেলা, ওই ট্রিপটা গেল, ওই ট্রিপে আমরা চলে আসলাম, বেশ কিছুদিন ভয় কাটলাম। আমার আবার এই যে কম্পনটা থাকে, মানে একটা ভূতের ছবি ভূতের উপস্থিত পর, যে কারণে ভূতের কম শুনি। পরের দিন সকালে শুনি তো পরে আবারও একটা আমরা ট্রিপে গেলাম, সেটা প্রচণ্ড গরমের সময়, অ্যান্ড ঠিক অপোজিট হ্যাপেন, এক্স্যাক্টলি সেম রুমে, এক্স্যাক্টলি একই জায়গায়, প্রচণ্ড গরম, মানে পারিতো মানে 10টা এসি ছেড়ে ঘুমায়। আমরা এসে ছিলাম নিচে, মানে সব কিছু ছেড়ে দিয়ে ঘুমাচ্ছি, ঘুমাতে যাবো, সবাই বারান্দায় বসলাম, আমাদের ঘুমের আগে একটু গল্প করতে পারি। এই সময় মেয়েটা উনি আমরা গান টান করছিলাম বারান্দার গল্প, হঠাৎ দেখলাম বারান্দার বাইরে প্রচণ্ড কুয়াশা, ঠিক কুয়াশা যেটা আপনি দেখতে পাবেন না সামনে কিছু, এবং অনেক দূরে একটা বেশ বড় কিছু মানে জাস্ট পাখা মেলে এসে মানে ল্যান্ড করলো, সেটা মাঠের মতন জায়গা। আই জাস্ট ফ্রিকড আউট ওই সময়, আমি বললাম যে সুমন ভাই আবার হচ্ছে। তো সুমন বললো যে চলো আমরা ঘুমাই দিব, অনেক দ্যাট ওয়াজ মাই এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি, অ্যান্ড দ্যাট ওয়াজ মাই এক্সপিরিয়েন্স। আমি জানি না এটা কী ছিল, আমার কাছে কোনো এক্সপ্রেশন নাই, কেন গরম হলো, কেন ঠান্ডা হলো, বড় পাখা হলো, জিনিসটা কী ছিল, আসলে ইজ দেয়ার এ গুড মুতিন অর ব্যাড মুতিন। বাট এতটুকু বুঝি যে কিছু অনেক কিছু থাকে, জীবনে কোনো এক্সপ্রেশন থাকে না, সুপারন্যাচারাল থাকে। আই ডু বিলিভ দ্যাট, মানে আমি যেটা বিশ্বাস করি, ইফ ইউ বিলিভ ইন ইউর ক্রিয়েটর, you have to believe in some sort of other things also. Exactly. That I'm মেনশন করা আছে বিভিন্ন জায়গায়
বিভিন্ন ভাবে। আমরা একটু বলে দিলাম সেই সাথে যে আজকে আমরা এতক্ষণ যেটা করছিলাম বার্থডে কেক কাটতাম, সেটা ছবি দেখতে চাই সবাই।
আই হোপ সাব্বিরও এক্সাইটেড,
অনেক মানে আমি আসার পরে তো কেক আর কোকের উপর আছি, সো থ্যাংক ইউ ভেরি মাচ রেডিও ফিফটি। খুব চারপাশে একটা সেফটি লুক, মানে রেডিও ফিফটি অফিসে যারা যারা আসছেন অথবা হচ্ছে কি যারা আসতে পারছেন না ফিজিক্যালি, তারা ডেফিনেটলি লগ অন টু ফেসবুক অ্যান্ড হচ্ছে কি ইউল get to see what's happening here.
Asmao, I'm sure Asmao ba ki byapar
exactly mane eto din pore office e esha bari rokom ekta celebrating time e she actually khub bhalo lagche eto manush ke dekhe sob chena chena shobai ke dekhe.
I'm especially I was very excited and surprised, so the man is there jini ki na মানে যিনি আসলে আমার দৃষ্টিটা খুলে দিয়েছেন। আই অলওয়েজ স হরর মুভিজ অ্যাজ হরর মুভিজ বাট ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আই না নাও আই এম গোনা সি হরর মুভিজ অ্যাজ অ্যাকশন মুভিজ ফ্রম নাও অন ফ্রম টুডে। ওকে সো আই ওয়াজ অন দ্য জিরো
কথা, হ্যাঁ আমি বুঝতে পেরেছি,
বাই দ্য ওয়ে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ। উনাকে আমি আসলে ধন্যবাদ দিতে চাই আমরা সবাই যে আজকের দিনটাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য,
একদম সত্যি। এবং উনি বলছেন যে উনি বলছিলেন যে এত বেশি ব্যস্ত তার তার মানে কোনো জায়গায় যেতে পারেন না এরকম, মানে কি উনি এত কষ্ট করে এখানে সময় সানি বাগেরহাট থেকে রাব্বি ইরান রবিউল, এছাড়াও রিজন এস এম এস করেছেন, এস এম এস করেছেন মিম নরসিন্দি থেকে, এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে এলিফ্যান্ট রোড থেকে অঙ্কন এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাকে, এছাড়াও সাকিব তাজমুল বৈশাখী আমাদেরকে কিরণগঞ্জ থেকে এস এম এস করেছেন, এস এম এস করেছেন রাশেদ, এস এম এস করেছেন আমাদেরকে মিল্টন নরসিংহী দাসপাড়া থেকে, এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন রায়হান, এস এম এস করেছেন হিমেল, এস এম এস করেছেন সুলতান। সবাই দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম এস এম এস যেভাবে আসছে সেটা হচ্ছে সবাই রেডিও ফুর্তিকে উইশ করছে এবং সবাই শুভেচ্ছা জানাচ্ছে রেডিও ফুর্তিকে, আপনাদের সবাইকেই অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনারা না থাকলে আসলে এত দূর পর্যন্ত আমরা আসতে পারতাম এবং সামনের পথ চলা আমাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যেত, সো সবসময় আমাদের সঙ্গে থাকবেন সেটাই আশা করবো। এবং আমি একটা ছোট্ট ব্রেকে আমাদের যেতে হবে এবং ব্রেকের পর আবারও ফিরে আসবো, তার আগে জানিয়ে দিই কিভাবে আমাদের এসএমএস করবেন, মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি এফ ও আর টি আই ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে 9840 নাম্বারে। একটা ব্রেকের পরে আবারও ফিরে আসি, স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
This track was downloaded from FusionBD.com.
দারুণ সব ঘটনা শুনছি আমাদের এখানে যারা উপস্থিত আছেন তাদের কাছ থেকে, এবং একটু পরপরই আরো অনেক অনেকের ঘটনা আমরা শুনতে পাবো। অনেকে এখানে উপস্থিত নেই যারা রেকর্ড করে ঘটনা পাঠিয়েছেন, সে সমস্ত ঘটনা আমরা একে একে শুনবো। আমরা চলে আছি আসনার কাছে এবং আপনার কাছে একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমরা শুনে আসি। তার আগে একবার জানিয়ে দিই আপনাদেরকে যে কিভাবে আপনারা ফেসবুকে আমাদের ফ্রেন্ড পেজে যাবেন, www.facebook.com/radiofurti এটা হচ্ছে অ্যাড্রেস, এখানে গিয়ে আপনারা দেখতে পারেন এতক্ষণ আমরা কি করছিলাম। যাই হোক, আমরা চলে আছি আপনার কাছে।
এটা বলার আগে এটা বলতে চাই যে আমি নিজে একজন খুবই ভীতু একটা মানুষ, এবং যার কারণে হয়তো আমি ভূত এফএমও খুব একটা শুনি না এবং সবসময় কোনো ভয়ের মুভি দেখা অ্যাভয়েড করি। এবং মানে আমার রিসেন্টলি যে চাকরিটা করতাম সেখানে অনেক ট্রাভেল করতে হতো, তো সবসময় আর কি অ্যাভয়েড করতাম যে রাতে কোনোখানে যাওয়া বা কিছু, মানে খুব কনসিয়াসলি আমি অ্যাভয়েড করি কারণ আমি জানি আমি খুবই ভীতু একটা মানুষ। তো যে স্টোরিটা বলবো সেটা হচ্ছে, একবার আমার ফ্রেন্ডরা গেছিলাম একটা ফ্রেন্ডের ফার্ম হাউসে, সেটা ছিল মানিকগঞ্জে। তো আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে গেছি, এটা একটা গরমকালেই ছিল, তো সামার অফ 2007-2008 এর দিকে। তো আমরা যখন ফ্রেন্ডরা গেলাম রাতের বেলা, তো এরকম আমরা গল্প করতে করতে হঠাৎ করে সবাই বললো যে পাশে একটা শ্মশান ঘাট আছে, চলো আমরা সবাই দেখে আসি। তো তখন বাচ্চা ছিলাম, এত ইয়েও করতাম না যে কি আর হবে, তখন মনে হয় এত ভীতু ছিলাম না। তো সবাই মিলে আমরা প্ল্যান করলাম যে আচ্ছা ঠিক আছে যাই ঘুরে আসি। তো যখন আমরা মানে ঘুরতে গেলাম, মানে খোলা মাঠ, ধান ক্ষেত, চারিপাশে একটা কেমন জানি মানে বেশ থমথমে একটা ভাব, কিন্তু আমরা চার পাঁচজন ফ্রেন্ড খুব মজা করছি, মানে খুব কেয়ার ফ্রি টাইপের যেটা হয় ফ্রেন্ডরা কোথাও গেলে। তো হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে এরকম ধান খেতে মাঝখানে একটা জার্মান শেফার্ড কুকুর, এবং কুকুরটা বেশ অ্যাবনর্মাল ছিল এই বলতে যে সে ঘাড় ব্যাকা করা এবং চোখগুলো পুরো জল জল করছে, তার জিভা বের করা এবং আমাদের দিকে তাকিয়ে আছে। এমন না যে সে ডাকছে বা চিল্লাচ্ছে বা কিছু, বাট জাস্ট আমাদের দিকে তাকিয়ে আছে। এবং মানে বাই দ্য লুক অফ ইট আমাদের মনে হয় তখনই সবার লাইক আত্মা উড়ে গেল, এবং বিভিন্ন যে কি করব, মানে এই ধান খেতের মধ্যে এরকম সময় কুকুর কেন। এবং হঠাৎ করে দেখি আমাদের একটা মাঝখানে একটা ফ্রেন্ড ছিল যে কিনা হঠাৎ করে খুব মানে ভয়ে বা আতঙ্কে সে খুব অ্যাবনর্মাল বিহেভ করা স্টার্ট করলো। তো পাশে একটা কুকুর ছিল, তো সে মানে ভয়েতেই অলমোস্ট আমাকে আর কি ধাক্কা দিয়ে অলমোস্ট ফেলেই দিচ্ছিল পুকুরে, আর আমি তখন সাঁতার পারতাম না। তো কোনো রকম আর কি পানি থেকে আর কি বেঁচে উঠি। তো তারপরে দেখি কুকুরটা আমাদের দিকে এগিয়ে আসতে থাকে, এবং সে কোনো আওয়াজ করছিল না, কিন্তু জাস্ট তার চোখটা জল জল করছিল। এবং আমার এখনো চিন্তা করলে বেশ ভয় লাগছে যে কিভাবে সেটা কিভাবে করেছিল, মানে একটা বেশ ভয়ঙ্কর একটা সিচুয়েশন ছিল। তো সেখান থেকে আমরা দৌড়িয়ে পরে চলে আসি ফার্ম হাউসে, এবং পুরোটা রাত আর কি কাটে সবাই সবার ভূতের গল্প স্টোরিজ বলছে, মানে আরো ভয়টা কিভাবে বাড়ানো যায়। তো সারা রাত অবশ্যই আমরা কেউই ঘুমাতে পারিনি। পরের দিন সকালে অবশ্যই আমরা সেই ফার্ম হাউসের যে ম্যানেজার ছিল তাকে এবং গ্রামের যে অন্যান্য মানুষ ছিল সবাইকে জিজ্ঞেস করি যে এখানে কিরকম কোনো কুকুর আছে, কারণ মানে জার্মান শেফার্ড তো মানিকগঞ্জে ধান খেতে থাকার কথা না। তো আমরা অনেককে জিজ্ঞেস করলাম এবং সবাই বেশ অবাক হলো, এবং কেউই অ্যাকচুয়ালি কিছু বলতে পারে যে এরকম কোনো কুকুর কখনো দেখেছে বা কিছু। কিন্তু আমার ফ্রেন্ডের কাছে পরেও শুনেছি যে ওরা যখন ওরকম ফার্ম হাউসটায় গেছে পরে, তো ওই শ্মশান ঘাটে যেহেতু কাছেই ছিল, ওরকম প্রায় কিছু না কিছু অদ্ভুত ইভেন্ট হতো আর কি। কখনো কখনো কোনো যে আওয়াজ শোনা যেত, তারপরে একটা ওদের ওখানে বড় একটা গাছ ছিল যে গাছতলায় বসে আমরা অনেক গল্প করেছি অ্যাকচুয়ালি ট্রিপে, তো ওই গাছের মধ্যে অনেক এরকম প্রায় এরকম অদ্ভুত বাতাস আসতো বা আওয়াজ হতো। তো যাই হোক, ওর পর থেকে আর ফ্রেন্ডের সেই ফার্ম হাউসে যাইনি, আর গান করেছি জীবনে যাবো না।
আমার ঘটনাটা আসলে হচ্ছে কি আমার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করার না, একজনের কাছ থেকে শোনা, বাট হচ্ছে কি ওই 2000 এটা ঘটনাটা বেশ অনেক আগে, লাইক 2000 এর দিকে, আমরা কিছু ফ্রেন্ড মিলে সিলেট যাচ্ছিলাম। তো পারপাসটা ছিল আসলে হচ্ছে ওই শাহজালাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাওয়ার সময় দেখা যায় যে সবাই একসাথে যাওয়া। তো ওই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে 5 ফ্রেন্ড ছিলাম, তো আমরা ট্রেনে যাচ্ছিলাম। তো ট্রেনে যেতে যেতে সো রাতের দিকে যাচ্ছিলাম, তো হঠাৎ করে বেশ কিছু জায়গায় কিন্তু সিলেট যাওয়ার সময় থামে আর ট্রেন। সো ওই রকম একটা স্টেশনে থেমেছে, তো আমার অন্যান্য ফ্রেন্ড যারা তারা বলছিল যে চল গিয়ে চা খাই, আমার খুব ঘুম পাচ্ছিল। সো আমি ওদেরকে অ্যাভয়েড করে বললাম যে না তোরা যা আমি যাব না। তো ওরা দুজন ট্রেন থেকে নামে, ট্রেনটা ওইখানটা বেশ অনেকক্ষণের জন্য একটু থামে আর কি, 10-15 মিনিটের মতো। সো ওরা ওখানে নামে, নামার পর কিছুক্ষণ ঘোরাঘুরি করে ওরা চা খাওয়ার জন্য এক জায়গায় দাঁড়ায়। তো যেই স্টেশনটা এত থেমেছে আপনি লক্ষ্য করবেন হয়তো, স্টেশনের একটা সাইড থাকে কিন্তু যেখানে প্ল্যাটফর্মটা, আরেকটা সাইডটা থাকে যেখানটাতে আসলে হচ্ছে গিয়ে কিছু থাকে না, হয়তো ধান ক্ষেত থাকে অথবা ট্রেন লাইনগুলি থাকে অপোজিট সাইড অফ দ্য প্ল্যাটফর্ম। সো ওরা ওই অপোজিট সাইড যেটা প্ল্যাটফর্ম নাই, তার মানে হচ্ছে গিয়ে মাঝখানে ট্রেনটা এক সাইডে প্ল্যাটফর্ম আরেক সাইডে নেমেছে। তো কোনো এক কারণে ওরা ভুল করে ওই সাইডে নেমেছে। তো নামার পর তারা ওখানে একটা চায়ের দোকান দেখতে পায়।
আচ্ছা,
তো চায়ের দোকান, একটা দাঁড়িয়ালা চায়ের দোকানদার, সে চা বানাচ্ছে, লাইট জ্বলছে, একটা বেঞ্চ পাতা আছে। সো ওরা ওখানে যায় গিয়ে চায়ের জন্য অর্ডার করে। তো দুইটা চা নিয়ে, আমি টোটাল 4 ছিলাম, 2 নেমেছিল আর 2 নামে ছিল। তো ওখানে যাওয়ার পর তো ওরা এমনি কথা বলছে যে আমরা কোথায় থাকবো, সিলেটে পরীক্ষা হয়তো ওই অ্যাডমিশন টেস্টের পর কোথাও ঘুরতে যাবো কিনা, এরকম প্ল্যান ট্যান করছিল, হাসি ঠাট্টা করছে, কথা বলছে। সো ক্যাজুয়ালি ওরা দুইটা যখন চা নিয়ে খাচ্ছে, খেতে খেতে একটা সময় গিয়ে হঠাৎ করে চা খাওয়া অলমোস্ট শেষ, তখন ওরা ঘুরে পে করবে। তো যে ফ্রেন্ডের থেকে আসলে ঘটনাটা শোনা, যে সে যখন ঘুরে কাপটা ফেরত দিয়ে টাকাটা পে করবে, ঠিক তখন সে লক্ষ্য করলো ওখানে কোনো কিছু নেই।
আচ্ছা, কোনো মানে কেউ চা বিক্রেতা ছিল বা?
হ্যাঁ, এবং এটা কিন্তু এমন না যে কিছু লোক আছে না যারা ফ্লাস্ক নিয়ে নিচে হাত বিক্রি করে, ফেরি করে বিক্রি করে, এরকম কিন্তু না। ওখানে কিন্তু একটা ছোট দোকানের মতো ছিল, কিন্তু ওরা দেখতে পায় যে ওখানে ওই কোনো কিছু নেই,
দোকানও নেই, চাওয়ালাও নেই।
হ্যাঁ, মানে ওরা খুব অবাক হয়ে লক্ষ্য করে কেউ নেই ওই জায়গাটাতে, এবং দোকানটা নেই। ইনফ্যাক্ট দোকানটা মানে ছোট একটা দোকান। সো কিন্তু ওদের হাতে দুটো কাপ আছে,
এটা খুব অদ্ভুত।
সো ওরা তাড়াতাড়ি কোনো রকমে তখনই ট্রেনে ফিরে আসে। ট্রেনে ফিরে এসে তারপরে হচ্ছে এই ঘটনাটা বলে। সো এইটা একটা ঘটনা। আমি আরেকটা ঘটনা শেয়ার করব, তার আগে বলি যে অপু একটা ভয় ঢুকিয়ে দিয়ে গেছে আমার মধ্যে অলরেডি। ও ব্যাড মতিন আর গুড মতিনের কথা বললো, তো আমার চিন্তা হচ্ছে আমার বাসার দারোয়ানের নাম মতিন। নিশ্চয়ই যা ছিল ওখানে বাকি সব শেষ করে আসছে। আর সেকেন্ড যে ঘটনাটা, আমি থাকি বসুন্ধরাতে। সো বসুন্ধরার ভিতরে আমি প্রায় সাইকেল চালাতে বের হই। তো বসুন্ধরার মানে একটু রাত হলেই যেটা হয়, ভিতরের দিকে যেসব ব্লকগুলি লাইক হচ্ছে কি এফ ব্লক, জি ব্লক, এই ধরনের ব্লকগুলি খুব কোয়াইট থাকে, কিন্তু অন্ধকার। সো ঘটনাটা আমি এক্সপিরিয়েন্স করি হচ্ছে কি মাসখানেক আগে। লাইক আমরা সবসময় একটা গ্রুপে সাইক্লিং করতে বের হই, কিন্তু দেখা গেছে ওই দিন কোনো এক কারণে আমি অফিসের পরে এমনি মনে হলো যে একটু চালাবো। সো রাত 10:30-10:30 দিকে আমি বের হই। তো আমি একটু ভিতরের দিকে গেছিলাম, ভিতরের দিকে সাইক্লিং করতে করতে গেলাম। তো একটা সময় গিয়ে বেশ অনেক দিকে মানে আমার একটা ইচ্ছা হয় প্রায় এক্সপ্লোর করার, যে এই রাস্তাটাতে কখনো তো আগে আসেনি, এই রাস্তাটা দেখি যে এটা কোথায় গিয়ে শেষ হয়েছে অথবা কোথায় গিয়ে উঠা যায়। সো এরকম করতে করতে আমি একটা ব্লকের নামটা মেনশন করবো না, বাট ওখানে আমি গিয়ে পৌঁছাই। এবং হচ্ছে গিয়ে হঠাৎ করে দেখি, তো হঠাৎ একটা জায়গায় দেখি যে একটা লোক চুপচাপ বসে আছে। দেখি খুব সম্ভবত কনস্ট্রাকশন ওয়ার্কার টাইপের মনে হয়। সো কনস্ট্রাকশন ওয়ার্কার, সে বসে আছে, তার সামনে অদ্ভুত কারণে একটা কুকুর এবং একটা বিড়াল তার দিকে তাকায় আছে। সো জিনিসটা দেখে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো। সো ইন্টারেস্টিং লাগার পর যে জিনিসটা হচ্ছে, যে আমি সাইক্লিংটা করছিলাম, তো থামি আমি একটু অবজার্ভ করি যে আসলে কি হচ্ছে পুরো ব্যাপারটা বোঝার জন্য। তো দেখি যে না, লোকটা মাথা নিচু করে বসে আছে এবং হচ্ছে গিয়ে সামনে কুকুর এবং বিড়ালটা তার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে। তো দেখে ইন্টারেস্টিং লাগলো, তো আমি সাইকেল দিয়ে যে আবার ঘুরে আবার ওখান থেকে আসছি। তো ঘুরে আবার ওখানে আসার পর তখনও দেখলাম হচ্ছে গিয়ে লোকটা ওখানে বসা, কুকুর এবং বিড়াল দুটা সামনে ওরকম করে তাকিয়ে বসে আছে। আমার ইন্টারেস্টিং লাগাতে এবং কুকুর এবং বিড়ালটা আসলে যেভাবে তাকিয়ে আছে লোকটার দিকে, আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো দেখে, আমি করলাম কি আমার মোবাইলটা বের করে আমি একটা ছবি তুললাম। ছবিটা তুলে আমি বাসায় ফিরে আসি। আমি আর বেশিক্ষণ হয়তো রাত 11:00 মতো বেজে গেছিল। তো আমি বাসায় ফিরে আসার পর, তো যে ছবিটা তুলেছিলাম আমি ছবিটা চেক করার জন্য, আমার মানে অন্ধকার ছিল, তারপরে আমি ফ্ল্যাশ ইউজ করেছিলাম ছবিটা তোলার জন্য। বাট আমি বাসায় এসে খুব সারপ্রাইজিংলি দেখলাম, আমি কিন্তু একটা না বেশ কয়েকটা স্ন্যাপ নিয়েছিলাম, বাট একটা স্ন্যাপও আসেনি। এবং পরবর্তীতে আমি পরে আবার ওই জায়গাটাতে গেছিলাম, ওই জায়গাটাতে গিয়ে আমি আবার খুঁজেছিলাম যে ওরকম কেউ বসে আছে কিনা অথবা ওরকম কুকুর বিড়াল ওরকম দাঁড়িয়ে আছে কিনা, কিছু আছে কিনা, বাট ওরকম কোনো কিছু নেই। এবং তারপরে আমি কিছু বেশ অনেকদিন পর জানতে পারি যে ওই রাস্তাটাতে, ওই পার্টিকুলার রাস্তাটাতে নিয়ে একটা একজন কনস্ট্রাকশন ওয়ার্কার অ্যাক্সিডেন্টালি মারা গেছিল। সো আই গেস, আমি ঠিক জানি না যে এইটা ওই
ভাবে
কোরিলেট করা যায় কিনা, বাট হচ্ছে কি আমার কাছে কেন জানি মনে হয়েছে যে ওই দিন আমি আসলে যাকে ওখানে ওইরকম করে বসে থাকতে দেখেছিলাম এবং কুকুর বিড়ালটা যার দিকে এরকম করে তাকিয়েছিল, সেটা হয়তো কোনো রক্ত মাংসের মানুষ নাও হতে পারে।
হ্যাঁ, সত্যি,
বিকজ হচ্ছে কি জায়গাটা খুবই নিরিবিলি ছিল, ওখানে সচরাচর কেউ বসে থাকার মতো না।
এমন
না, এরপরে আমি অনেক ছবি তুলেছি, আমার মোবাইলে মেমোরি কার্ড ফুল ছিল না, সো কোনো কারণে এমন হতে পারে না যে ওটা মিস হয়েছে। আমি বাসায় এসে যখন দেখেছি যে চারটা আমি স্ন্যাপ নিয়েছিলাম, একটাও নেই। সো এইটা আমি খুব রিসেন্টলি একটা জিনিস এক্সপিরিয়েন্স করেছি।
আমি নিশ্চয়ই আছে সেগুলো আমরা একটু পরেই শুনবো। আমরা আপাতত কিছু এসএমএস পড়ি। আমাদের দেখতে পাচ্ছি যে এখানে এসএমএস করেছেন নিহাদ, তিনি এসএমএস করেছেন খিলগাঁও থেকে এবং তিনি রেডিও ফুর্তির জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আর আজকে তারও বার্থডে। তো জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য এবং একই দিনে পড়ে গেছে জন্মদিন। আরও একজন লিখেছেন আখি, তিনিও লিখেছেন যে তার আজকে বার্থডে। আজকে অনেকেই দেখছে জন্মদিন। জারিফ আমাদের এসএমএস করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, রেইন চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন এবং তারও আজকে বার্থডে। শাকিল আহমেদ কুমিল্লা থেকে এসএমএস করেছেন এবং তিনি ভূত এফএমের বার্থডে উইশ করেছেন। আজকে রেডিও ফুর্তির বার্থডে, ভূত এফএমের বার্থডে হচ্ছে 13 আগস্ট 2010। আচ্ছা, এছাড়াও তোফাজ্জল আমাদের এসএমএস করেছেন বনানী থেকে, সাকিব আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন এছাড়াও মৌ এবং তিনি বলছেন যে সাব্বিরের গল্পটা অনেক ভয়ের, এটা লিখেছেন। এছাড়াও জয় চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, তিনি জন্মদিনের শুভ জানিয়েছেন রেডিও ফুর্তিকে। এছাড়াও আমাদেরকে সাগর এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে ঋতু সিলেট থেকে এবং তিনিও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন এলিফেন্ট রোড থেকে। আবারও অঙ্কন আসিফ আমাদের সাতক্ষীরা থেকে এসএমএস করেছেন, জন্মদিনের উইশ করেছেন। আমির শাহিন আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি উজ্জ্বল রয় আমাদেরকে এসএমএস করেছেন, সোহেল সহ আরও অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এবং আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি বাকি সময়টা আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা কী কী করছি একটু পরপর কিন্তু তার ছবি যাচ্ছে ফেসবুকে। সুতরাং আপনারা ফেসবুকে আমাদের ফ্রেন্ড পেজে গিয়ে সেই ছবিগুলো দেখতে পারেন, সেখানে ইচ্ছা করে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন। আমি অ্যাড্রেসটি বলে দিচ্ছি www.facebook.com/radiofurti।
আমার একটা ছোট্ট কথা বলার ছিল, আজকে রেডিও ফুর্তির জন্মদিনের সাথে সাথে আরেকটা ছোট্ট জিনিস আছে। আমাদের আরেকজন অতি প্রিয় মানুষের জন্মদিন আজকে, সেটা হচ্ছে আমাদের রেডিও ফুর্তি চিটং এর যে আজ রিগান, তারও আজকে জন্মদিন। সো
ওয়াও,
হ্যাপি বার্থডে রিগান, আই হোপ হি ইজ।
সো আশা করছি শুনছে এই মুহূর্তে।
আমি যা যতদূর জানি রিগান আমার মতন একটু একটু ভয় পায়, আমি ভয় পাই,
আমার মনে বেশ
অকমফোর্টে স্বীকার করছি,
আপনি
অকমফোর্টে স্বীকার করছি যে আমি ভয় পাই।
সেটাই সবচেয়ে ভালো কথা হচ্ছে রিগানের জন্মদিন, রিগান রেডিও ফুর্তির কেক পাবে কালকে আপনার কাছ থেকে।
রাসেল ভাই, আপনি কোনো একদিন কোনো একটা ভূতের ইন্টারভিউ দেন, ওরাও বলবে আমরা ভূতে দেখে ভয় পাই।
কিছুক্ষণ আগে একটা গল্প বললো, থ্যাংক গড যে গল্পটাতে ডিভাইসটা ছিল ওর মোবাইল ফোন। যারা জানে না তাদেরকে বলে দিচ্ছি, সাব্বির শুধু আমার কলিগই না, আমার ছোটবেলার বন্ধু, ছোটবেলা থেকে বড় হয়েছি আমরা, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে বন্ধুদের, ও হচ্ছে আমাদের মধ্যে বন্ধুদের মধ্যে সেই মানুষটা যে কিন্তু একটু ফটোগ্রাফির শখ রাখে বাল্যকাল থেকে। তো যখনই যত আচ্ছা, আই এম রিলি সরি, দিস ইজ ভূত এফএম, আই এম নট সাপোজ টু টেল এনি ফানি জোকস, বাট দ্য টাইপ অফ পার্সন আই এম, আই হ্যাভ টু অ্যাকচুয়ালি। সো সাব্বিরের যেই জিনিসটা করার কথা সেটা হচ্ছে সবসময় ছবি তোলার কথা আমাদের বন্ধুদের মধ্যে, কোনো পার্টি কোনো কনসার্ট। আই ইউজ টু হ্যাভ এ ব্যান্ড কল চিলয়,
আমি জানি আমরা সবাই জানি
এক্স্যাক্টলি। এই চিলয়ের প্রথম জীবনের প্রথম কনসার্টটা এটা হবার কথা ছিল একটা যে কোনো জায়গায় প্রথম কনসার্ট হবে, তো সেই কনসার্টের জন্য আমাদের পোস্টারে ছবি দেওয়ার জন্য একটা ফটো সেশন করার কথা। তখন ধানমন্ডি 32 নম্বরের লেকটা নতুন করে রিনোভেট করা হচ্ছে মাত্র, এখন যেসব জায়গাগুলো দেখছেন এগুলো তখন হাফ কমপ্লিট। সো বেশ একটা রিঙ্গো নামে একজন মিউজিক ভিডিও ওনার মিউজিক
ভিডিও আগুনের মতো,
হ্যাঁ যে ব্যাপারটা, তো ওই ধানমন্ডি লেকের অবস্থাটা কিছুটা ওরকম রিঙ্গোর মিউজিক ভিডিওর মতন।
আচ্ছা,
সাব্বিরকে আমরা অফিসিয়ালি বললাম যে সাব্বির By the way, he was official manager of Kiloy. তো ওরা বললাম যে ছবি তো লাগবে না, আমি তুলে দিচ্ছি, ও প্রফেশনাল ক্যামেরা নিয়ে আসলো। ওর মামার ছিল মুভি, তোর মামার ছিল
না, ওইটা আমারই ছিল,
ওই ক্যামেরা আসলো এবং সে ফিল, তখন তো ডিজিটাল ক্যামেরা ছিল না, ফিল্মের ক্যামেরা, তো সেখানে 36টা ম্যাক্সিমাম স্ন্যাপ হয়। তো সে ছবি তুলছে, ওদিকে লাইটের সমস্যা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের হাতে সময় নেই, ওটা প্রিন্ট করে ওই রাতেই জমা দিতে হবে আমাদের পোস্টার যারা ছাপাচ্ছে তাদের কাছে। তো ছবি তুললাম, আমি হিসাব করছিলাম কেন যায় না সবকনসিয়াসলি, ও 38টা স্টেপ নিয়েছিল ওদিন, অ্যান্ড আই ওয়াজ অ্যামেজ যে 38টা, ও বলো যে মানে সামটাইম ইট হ্যাপেন্স, হয় কিন্তু এটা চেষ্টা করবো। আমরা আসলাম, ও রিলি হ্যাপি এক্সাইটেড, অনেক ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ছবি তুললো, লেকের পানিতে অর্ধেক আমাদেরকে নামিয়ে উপর থেকে নিচ থেকে পানির উপর থেকে, তখন আমরা প্রিন্টে দিলাম, প্রিন্টে দিয়ে আমরা সবাই ফ্যান্স করে বাইরে খাওয়া দাওয়া করছি, হ্যাঁ রিলেক্স আর কি, কনসার্ট হবে, ছবি পোস্টারে যাবে। তো আমরা বললাম ইমার্জেন্সি প্রিন্ট, ঘন্টাখানিক পরে গেলাম। তো যখন গেলাম ওরা সময় বাইরে ওয়েট করছে, আমি ঢুকলাম ভিতরে স্টুডিওর ভিতরে, তো স্লিপটা দিলাম, বললাম ছবিটা দেন। তো লোকটার রিয়াকশন ছিল কার ছবি, ওটা যে আপনার কি দরকার, আপনার ছবি দেন, না না এটা কি বিয়ার ছবি, আলম ভাই ওটা যে আপনার কি দরকার, আপনি ছবি দেন, না না আসলে বিয়ের সাথে এগুলো তো লাইফে একবারই হয়, এই জন্য জিজ্ঞেস করছিলাম আমার কি আপনাদের প্রিন্ট, আমি কি হয়েছে এটা কি বলেন তো, আসেন একটা ছবি। তো এরপর মাল্টিপল টাইম এরকম ছিল যেখানে সাবমিট ছবি ছিল, বাট দোজ আর ম্যানুয়াল, ক্যামেরা ছিল, দিস ওয়াজ মোবাইল, এটা ভৌতিক, এটা ভৌতিক
না, এটা মানে ভূতের কোনো কিছু থাকতে পারে। দেখেন মানে আমি আমার মানে যতখানি নলেজ ছিল পুরোটা দিয়ে কিন্তু হচ্ছে গিয়ে আমি আমার ইম্প্রোভাইজ করার চেষ্টা করেছি, ছবিগুলো অসাধারণ আসতো, বাট হয়তো মানুষজন অডিয়েন্স এটা নিতে পারতো না, এই কারণে হয়তো এরকম কিছু।
অর আই ডাউট যে ওর উপরে এমন কোন সুপারন্যাচারাল আসর আছে, তিনি চান না যে সাব্বির ছবি তুলো
ফটোগ্রাফার হয়ে যাক,
লেট আস ডু ওয়ান থিং, আমরা আজকে না, আমরা আজ থেকে এক সপ্তাহ সাব্বিরকে টাইম দিলাম, এর মধ্যে সাব্বির আমাদেরকে কিছু ছবি তুলে এনে দেখাক,
আপনি আমাদের এখনই একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দেন।
আচ্ছা আমাদের ক্যামেরা যে রনি, আমাদের শুদ্ধ রনি ছবি তুলছেন, আমরা একটা স্ট্যাপ নিবো সাব্বিরের হাতে, আমি ওখানে পোস্ট ইট নেক্সট ভূতে ফেলবো,
ওকে ফাইন,
সো ওখানে সি যে আসলে ছবিটা প্রিন্ট হয় কিনা,
কারণ হচ্ছে গিয়ে আমি অসংখ্য সময় ধরে মানে কি এই জায়গাতে এই রুমটার সাথে হচ্ছে একটা সুপার বন্ডিং টাইপের, যেটা অপু সকালবেলা থাকতো আমার কাজই ছিল হচ্ছে কি আমি যেহেতু হচ্ছে গিয়ে সেকেন্ড হাফের মানে পরে শিফটের প্রডিউসার ছিলাম, দেখেছেন রাসেল ভাই অনেক সময় হচ্ছে কি ওভারনাইট স্টে করতে হচ্ছে, এবং আমার সাথে কাজ করতে জেরিন ছিল, সাদিয়া ছিল, আসনা ছিল কিছু সময়, সো সবসময় দেখা যেত হচ্ছে কি লেট নাইটে আমার পড়তো। তো এখানে একদিন হঠাৎ করে দেখা গেছে যে ভিতরে কোনো আর্জে নাই, বাট কোনো একটা অদ্ভুত কারণে এই যে চেয়ারটাতে রাসেল ভাই আপনি বসে আছেন, এই চেয়ারটা কোনো একটা কারণে ক্লকওয়াইজ ঘুরছে, জানি না কেন। হ্যাঁ তো মানে কি, এবং ভিতরে ঢুকে আমি বেশ হুমকি, তুমি মানে কি ভয় কাটানোর জন্য চেয়ার ঘুরে কেন, সাদিয়া তুমি চেয়ার ঘুরে গেছো, সাদি বলছে না আমি তো অনেকক্ষণ আগে বের হয়ে গেছি, সো চেয়ার এতক্ষণ ধরে ঘোরার কথা না, সো আমি জানি না যে এই চেয়ারের মধ্যে আসলে কি আছে। সো আমি আমার মানে আপ্রাণ চেষ্টা করবো আবার ওই ছবিটা তোলার জন্য, বাট এটা যদি না আসে তাহলে মানে অনেক ক্ষেত্রে কিন্তু এই রুমটাও তাই।
হ্যাঁ সেটাই, এবং এই যে লড়াও দেখেছিল তাই না, একই জিনিস একই ঘটনা ছিল, এবং এই এখানে নিয়ে এটা নিয়ে অনেক ঘটনা আছে, কিন্তু আমরা তো মাঝে মাঝে আমি ভয় পাইনি এখনো পর্যন্ত, মাসুম মাঝে মাঝে ভয় পায়, তারও বেশ কিছু ঘটনা আছে। যাই হোক, আমরা একটা ছোট্ট ব্রেকে যেতে হবে এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, স্টে টিউনড টু রেডিও ফুটি অ্যান্ড ডোন্ট।
This track was downloaded from FusionBD.com.
FM, haunted by a tale.
আমাদের সাথে আজকে এখানে উপস্থিত আছেন অপু ভাই, আছেন আমাদের সাথে সাবির ভাই এবং আসনা। আসনা বলে কিছুক্ষণের মতো যেতে হবে, চলে যেতে হবে,
মানে অলরেডি অনেক বেশি ভয় পেয়ে গেছি, তো রাতে ঘুমানোর টেনশন হচ্ছে।
আসনা খুঁজে দেখছে যে ওর বাসায় একজন মতিন হচ্ছে,
দেখা হবে খুব দ্রুত, আবারও দেখা হবে। যাই হোক, আমরা জানি যে আপনারা শুনছেন সবসময় রেডিও ফ্রিতে চলছে ভোডাফোন 100 বাই এয়ারটেল। যদি আজকের এই এপিসোডটি আর পথনাটিকে মিস করে ফেলেন তাহলে আপনাকে এয়ারটেল এম রেডিও সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান, সেটা চাইলে আপনি সেখান থেকে শুনে ফেলতে পারবেন। এছাড়াও আপনি করতে পারবেন ভোডাফোন টিউনটাকে আপনার কর টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারবেন। আপনাকে যেটা করতে হবে, জাহিদ আমাদের লিখেছেন যে আজকে ভূতের অত বেশি ভালো লাগছে না আমাদেরকে। এছাড়াও SMS করেছেন নদী মিরপুর থেকে, SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে ধীমান, SMS করেছেন আমাদেরকে কুমার ফার্মগেট থেকে, আমাদেরকে সাকিব SMS করেছেন, আমির শাহিন SMS করেছেন, এবং তিনি সবাই মানে বার্থডে উইশ করছেন। সাদ্দাদ আমাদের SMS করেছেন ইথিকা ইথিকা, এবং সেকেন্ড স্টোরিটা অনেক ভালো ছিল, সেকেন্ড স্টোরিটা ছিল হচ্ছে আসনা। ওকে, আমাদেরকে এছাড়াও জুনায়েদ SMS করেছেন মিরপুর থেকে, এবং তিনি বলছেন সাব্বির ভাইয়ের গল্পটা খুব জোস লেগেছে তার কাছে। আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি কাশফিয়া, এবং সমস্ত আর্যদেরকে তিনি জানিয়েছেন অনেক 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 শুভেচ্ছা, এবং যারা এখানে উপস্থিত আছেন। এছাড়া আমাদেরকে SMS করেছেন সাব্বির খুলনা থেকে, এবং তিনি বলছেন যে আজকে ভূত আসেন তার কাছে অনেক ভালো লাগছে। আমাদেরকে অপু রহমান SMS করেছেন বরিশাল থেকে, হাশিম রুনা সিলেট থেকে আমাদের SMS করেছেন, তিনি বলছেন যে আমরা ভূত আসেনের সাথে আছি। আবু আমাদের SMS করেছেন আমাদেরকে রাজধান শুভ বয়রা থেকে। এছাড়াও রাকিব আমাদের SMS করে লিখেছেন অসম, মাহি আমাদেরকে SMS করেছেন হাবিব সহ আরও অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ লিখে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাবো এখন আরও একটা ঘটনা, এবং আমাদের সাথে এখন কে উপস্থিত আছেন সেটা আমরা তার মুখ থেকে শুনব।
আমি অমৃতেশ্বর, শুনছেন ভূত FM, আমি এখন রাসেলের সাথে। আসলে ভূত বলে কিছুই নয় পৃথিবীতে, এটা খুব স্বাভাবিক, আমি এটা বিশ্বাস করি। কিন্তু কোনো একবার আমাকে সে ভূতের দর্শন পেতে হয়েছিল কয়েক সেকেন্ডের জন্য, কয়েক মিনিটের জন্য, তারপর পরে বুঝলাম সেটা ভূত নয়। তখন আমি পড়তাম বিশ্ববিদ্যালয় রাজশাহী শহরে, এবং বয়স কত হবে, ফার্স্ট ইয়ার পরিবর্তে আমার সে তো সেই সময়ে আমার শহরে যতগুলো সেই বছরটায় 21 ফেব্রুয়ারি হয়েছিল, তার সবগুলোর উদ্বোধন অনুষ্ঠানে আমাকে থাকতে হয়েছিল। এইভাবে থাকতে হয়েছিল গেস্ট হিসেবে নয়, ওই সামনে গলায় হারমোনিয়াম ঝুলিয়ে সেটাকে উদ্বোধন করে দেওয়ার জন্য। যথারীতি 12টা এক মিনিটে এক জায়গায় মেডিকেল কলেজে করে, তারপর রাজশাহী কলেজে ওদেরকে বললাম তোমার একটু খাওয়া, তোমার একটু পরে যাও, তারপর ওদেরকে রিসিভ করলাম, ওদেরকে নিয়ে গেলাম। এইভাবে দু তিনটে জায়গায় সেরে আমি যখন ফিরছি, তখন আমি আমার শহরে আমি খুব সাইকেল চালাতাম, আমার একটা সাইকেল ছিল, তখন বোধহয় রাত 2:30 কিংবা 3 বাজে এরকম হবে সময়। যাই হোক, একজন রাজশাহী শহর, এমনিতে খুব শান্ত শহর, তো ওই সময় যেহেতু আমাদের পার্কটা একটু শহরের এক পাশে, একটা মিশন হসপিটালের সামনে, আমার এখন মনে আছে ভালো করে, খুব স্মৃতিটা মনে পড়ে, কারণ ভূত তিনি প্রথম দেখেছি, জীবনে একবারই দেখেছি। সেই জন্য আমি সাইকেল চালাচ্ছি, যাচ্ছি আমার বাসার থেকে হার্ডলি 3 মিনিটের ড্রাইভ, মানে সাইকেল ড্রাইভ, কিন্তু আমি দেখছি যে আমার সামনে দূরের থেকে একটা 8-10 ফিট হাইটের একজন মানুষ হেঁটে আসছে, এবং সাদা ধবধবে। এবং আমি ভাবলাম নিঃসন্দেহে ভূত তো অবশ্যই, এবং ভাবছি আর মানে আরো ভাবছি যে নিজে কি করবো এখন। আস্তে 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 পা থেমে যাচ্ছে, পা গুলো মনে হচ্ছে জমে যাচ্ছে, পা গুলো আর কাজ করছে না, সাইকেলটা স্লো হয়ে গেল। এক সময় মনে হচ্ছে সাইকেল থেকে পড়ে যাবো, পড়ে না পড়ে যায়নি ঠিক আমি, তো যখন সে চলেই আসছে সে থামছে না, সে 8-10-12 ফিট হাইটের লোকটি হেঁটে চলে আসে সামনে যখন, তখন আমি যখন দাঁড়ালাম তখন দাঁড়িয়ে গেলাম মানে থেমে গেলাম, আস্তে কাঁপতে গেলাম, পাটা নিচে নেমে গেল। এবং আমি তখন ভাবছি কাঁপছে আগে হাত পা আমার, এবং আমি তাকিয়ে দেখলাম যে আমাদের সেই ফরিদাকা যে ধোপা ছিলেন তার মাথার উপরে 3-4টি পটলা। যদি আপনারা জানেন যে মাপুসের শহরে এখন ধোপারা কাপড় ধোয়, এবং যে ধোপারা যে কাপড় পরে থাকে সেটা হচ্ছে বিছানার চাদর, তারা পরে লুঙ্গি মতো গায়ে বিছানা চাদরে গায়ে দেয়, এবং তারপর বিছানা চাদরে মোড়ানো যত ওয়েস্ট মানে ক্লোজিং সেগুলো হচ্ছে আরো 4-5টা পোটলা, যার জন্য তাকে তার হাইট হয়ে গেছিল প্রায় 10-12 ফিট 14 ফিট, এবং সেইভাবে সে সাদা অবস্থায় সেই মধ্যরাতে হেঁটে আসছিল। তো জীবনে প্রথম ভূত দেখা এবং শেষ ভূত দেখা, এবং ভূত দেখে ভয় অস্থির হয়ে যাওয়া, এবং তারপরে বুঝলাম যে আসলে ভূত বলে কিছু নেই, সবার জীবনের মধ্যে এইভাবে ভূত মানুষ দেখে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ।
যাই হোক অনু ভাই, আমি আপনাকে আরেকটা জিনিস মনে করে দিতে চাই, সেটা হচ্ছে যে ওই যে আপনার বাসায় একবার অনেক রাত্রে আপনি বাথরুমে যাওয়ার সময়
অনেক ভুল আমরা নিজেরা ক্রিয়েট করি, এগুলো হয় তো। একবার এরকম আমি রাত্রেবেলা আমার একটা অভ্যাস হচ্ছে যে মানে অনেক লেট নাইট পর্যন্ত জাগি, যখন মর্নিং শো করতাম তখন আর ঘুমাতাম, তো অনেক লেট নাইট পর্যন্ত জাগি এবং জেগে যেটা করি যে টিভি দেখি এবং নানা রকম বই টই পড়ি, এবং বই টই পড়া শেষ হলে তখন যেটা করি একটু ফ্রেশ হই, ফ্রেশ হয়ে তারপর ঘুমিয়ে যাই। তো ফ্রেশ হওয়ার সময় লাস্ট ওই যেটা হয় যে মানে ছোটবেলার অভ্যাস ডাক্তার নিজের যে একদম ক্লিন হয়। তো রাত্রে আমি এরকম একদিন মানে মুখ ধুচ্ছিলাম, ধুয়ে এখন ঘুমাতে যাব, তো আমার বাসার বাথরুম যেটা আমি আমার রুমে যে বাথরুম সেটা হচ্ছে আয়নাটা একটা দেয়ালে ঠিক সেটার অপোজিটে উল্টা পাশে হচ্ছে একটা জানালা। সো আপনি যদি বেসিন থেকে মুখ ধুয়ে আয়নাতে তাকান তাহলে প্রথমে আপনি যেটা দেখবেন পিছনে জানালাটা। সো এরকম মুখ ধুয়ে তখন তিনটা বাজে, মানে আড়াইটা তিনটা বাজে, কোনো একটা মুভি দেখছিলাম মনে দেখে মুখটা ধুয়ে আয়নাতে তাকাতেই আমি দেখলাম যে পিছনে জানলা দিয়ে বাইরে গুটগুটে অন্ধকার, তো জানলা দিয়ে জাস্ট দুটো চোখ দেখা যাচ্ছে আর কিচ্ছু না, আমার জাস্ট ড্রপ করলো একটা বিট, মানে জাস্ট ড্রপ, ঢাক নাই একটা বিট নাই। তো আমি একটু টাইম নিলাম, তো সারা বছর একটা জিনিস করতাম আমি, সেটা হচ্ছে যে যেটা হতো যে আপনার ভূতের সিনেমা বা ভূতের ছবি এটা দেখলে যেটা মনে করতাম যে এই যখন যারা ভয় পায়, ভয় পাওয়ার পরে কেন এরকম ইয়ে করে, মানে কেন এরকম এগিয়ে যায় ভয় পাওয়ার পরে, ভূতের সিনেমা আমরা দেখি না যে ভয় পেলে আবার ওদিকেই যায়, তো আমরা বলি আরে মরবে তো, হ্যাঁ মরবে কেন যাচ্ছে। অ্যাকচুয়ালি আপনি রিয়েল লাইফে যখন ভয় পাবেন সেটা কিন্তু আপনার হয়, সেটা হচ্ছে যে আপনার আপনি এগিয়ে যাবেন সেদিকে, আমার সেটাই হয়েছিল। আমি কিছু টাইম টাইম নিয়ে তারপর এগিয়ে গেলাম, সাহস করে আমি যেটা করলাম যে আমি জানলাটার সাইড খুলে গেলাম, খুলে দেখি যে ওটা একটা কালো রঙের বিড়াল ছিল যেটা
চোখ জ্বলছে,
চোখ দুটো দেখা যাচ্ছিল। সো এটা আমার জন্য অনেক স্কেরি ছিল, কারণ ওই মোমেন্ট ওই জায়গাটাতে যদি কেউ না থাকে হঠাৎ করে এটা রিয়েলাইজ করা বোঝা, কিন্তু পরে যখন আমি ঘুমালাম সকালে উঠলাম তখন চিন্তা করলাম এটা আসলেই ভূত হতো, আমি এত যে সাহস দেখাতে গেলাম যে
সিরিয়াস ভয় পেয়েছিলেন সম্ভবত খালাম্মাকে।
অন্য আর একটা স্টোরি আছে, এটা আমার মানে এটা আসলে অনেক ভয়ের একটা স্টোরি, এবং এটার সাথে আমার কিছুটা যেটাকে বলে ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে স্টোরিটার দিকে। আমি আমার নানা তিনি আমাদের সাথে মানে বেশ থাকতেন, ক্লোজ ছিলেন আমার, মানে অনেক ক্লোজ ছিলেন, এবং আমি মানে আমার বেশ বেড়ে ওঠাটা বড় হওয়াটা নানার জন্য। সো নানা আমাদের এখানে থাকতে থাকতে মারা গেলেন, এবং মারা যাওয়ার পরে আমরা ওনাকে দাফন করার জন্য নানা বাড়ি হচ্ছে চাঁদপুর, তো সেখানে নিয়ে গেলাম। তো নর্মালি যেটা হয় যখন খুব কাছের মানুষ মারা যায় তখন কিন্তু আপনার ওই ভয় বা ওই জিনিসগুলো কাজ করে না, ইমোশনগুলো কাজ করে না, যেটা কাজ করে তার বদলে প্রচন্ড একটা দুঃখ বোধ থেকে আপনার প্রচন্ড একটা সাহস চলে আসে। তো আমি যেটা করলাম যে লাশের গাড়ির মধ্যে কেউ উঠতে চাচ্ছিল না, এটা নিয়ে নানা রকম মিথ আছে যে লাশের গাড়িতে এটা হয় সেটা হয়, তো আমি লাশের গাড়িতে উঠলাম, উঠে আমি একদম পেছনে বসলাম, পেছনে আর কেউ বসলো না আমার সাথে, সামনে ছিল মাইক্রোর সামনে দিয়েছিল, পেছনে একদম বসে কফিনটা ধরে রওনা দিলাম, এবং আমার তখন একটাই বোধ কাজ করছিল প্রচন্ড দুঃখ বোধ। এর মধ্যে আমি দেখলাম যে মোটামুটি একটা সার্টেন আমরা সন্ধ্যায় রওনা দিয়েছিলাম, সো যখন আমরা যাচ্ছি তখন রাত হয়ে গেছে আর কি। সো একটা পয়েন্টে দেখলাম যখন ড্রাইভার যখন হাইওয়েতে উঠলো দুই পাশে একদম নির্জন, ওই সময় হঠাৎ করে সে ওলটপালট শুরু করলো, আর আমি আমি এখনো স্টিল জানি না যে কেন সে সেটা করেছিল। সে একটু পরপর গাড়ি থামাচ্ছিল, সে নাকি শুনছে কে তাকে ডাকছে এক্সেট্রা এক্সেট্রা এগুলো বলছিল। তো আমার ওই সময় ওই মোমেন্টে একটা জিনিস মনে হচ্ছে যে এরকম সিমিলার অনেকগুলো গল্প আমি শুনেছি, অনেকে বলেছে যে এরকম করে ড্রাইভাররা, এটা অনেকগুলো হয়তো বা লজিক থাকতে পারে। একটা হচ্ছে যে আমি তখন যেটা করলাম যে আমি একটা ধমক দিলাম, আমি ওকে বললাম যে তাই তুমি গাড়ি চালাও, এত মানে কথা আমরা গাড়ি চালাও, স্ট্রেট চালাও, থামার দরকার নেই, কেউ থামতে বলছে না এখানে, তোমার জায়গা মতো পৌঁছে গাড়ি থামাবা তুমি। তারপরও সে মাল্টিপল টাইম এটা করলো, দু একবার খাদে গাড়ি ফেলে দিচ্ছিল, সেটাও করলো, সেটাও মানলাম। ফাইনালি আমরা গিয়ে পৌঁছলাম নানা বাড়িতে এবং আমরা দাফন কাজ সারলাম। এবং সারার পরে তো তখনও আমার ভেতরে মানে হচ্ছিল যে মানে রাস্তা এরকম কেন করলো ড্রাইভারটা। এবং ওকে আমি পরে জিজ্ঞেস করলাম, যখন দাফন দাফা শেষে পরে জিজ্ঞেস করলাম, ও বললো যে আমি জানি না ভাইয়া, মানে আমার মনে হচ্ছিল কে জানি বলতেছে গাড়ি থামানোর জন্য, নিয়ে যাওয়ার জন্য। এখানে একটা অ্যামেজিং বিষয়, আমি জানি না এটা কি, মানে এটার এক্সপ্লেনেশন কি। আমার নানা আমার ছোট খালার সাথে অনেক বেশি ক্লোজ ছিলেন, তিনি তার জীবনে অনেকটা সময় ছোট খালা চাঁদপুর সিটিতে টাউনে থাকতেন, আর নানা থাকতেন দেশের বাইরে গ্রামে আর একটু ভেতরের দিকে। তো উনি মানে ছোট খালার জন্য যেটা হয় না একটু বেশি অ্যাটাচমেন্ট, এবং উনি সবসময় ওখানে থাকতেন যাওয়ার সময়। উনি যখন শেষের দিকে যখন আমাদের এখানে এসে মারা গেলেন, খুব যেতে চাচ্ছিলেন ছোট খালার বাসে, যেতে পারেননি। যখন আমরা চাঁদপুর যাচ্ছি, চাঁদপুর সিটি যখন ঢুকলাম, ঢুকে যখন পার করব গাড়িটা, তখন ড্রাইভার ভুল করে যে রাস্তায় যাওয়ার কথা না সেই রাস্তায় চলে গেল এবং একটা জায়গায় এসে গাড়ি থামালো। থামানোর পরে আমরা দেখলাম যে এই গাড়িটি মানে ওই জায়গাটা, ওই এরিয়াটা হচ্ছে আমাদের ছোট গালার বাসা, যে জায়গায় কাছাকাছি একটা জায়গায় গাড়িটা থামালো। ওই ড্রাইভার কিন্তু জানে না, চেনে না কিন্তু, সে আমরা কে বা উনি কে, আমার ছোট গালার বাসা কোথায় জানে না। তো ঠিক আছে, যখন আমরা তখন বললাম যাচ্ছি ঠিক আছে এখানে যখন আসছি আমরা একটু হয়েই যাই ওখানে, আমরা ওপাশে গেলাম। আমি বললো যে না, ওরা তো রওনা দিয়ে দিয়েছে গ্রামে, তখন তো নাই, তো আমরা ওখানে চলে যান ডিরেক্ট। তো আমরা আবার ওখানে চলে গেলাম। পরে আমি চিন্তা করলাম যে এটা কেন ঘটলো, আমরা ওখানে কেন গেলাম, সো সামথিং হ্যাপেন।
এটা কিন্তু সত্যি ব্যাপার,
কেন আমরা থামলাম যাই না এটা লজিকে। তারপর ফাইনালি পৌঁছলাম, দাফন শেষ হলো, ওকে জিজ্ঞেস করলাম রাত্রে ঘুমাতে যাব। তো ঘুমাতে যাওয়ার পর যেটা হলো যে আমরা একটা নতুন একটা ঘর করেছিলেন আমাদের একজন মামা। আমাদের নানা বাড়িটা হচ্ছে এরকম যে মাঝখানে অনেক গ্রামের বাড়িতে হয় মাঝখানে বিশাল বড় উঠান, চারিদিকে ঘর, চারিদিকে বাড়ি, এবং বিভিন্ন ফ্যামিলি একসাথে থাকেন।
আমাদের বাসাতে
তো আমরা একটা নতুন ঘরে ছিলাম, যে ঘরটাতে কেউ থাকা শুরু করেনি তখনও, আমাদের এক মামা বানিয়েছিলেন। কিন্তু যেহেতু শহর থেকে এতজন লোক চলে এসেছে, তো সেখানে আমার থাকার ব্যবস্থা করা হলো, সাথে আমারকে আমার আরেকটা কাজিন ছিল খালাতো ভাই, এবং ও দেশে থাকেন, ওই গ্রামে থাকেন, আমার একটা মামাতো ভাই আমাদের সাথে ছিলেন। তো অবভিয়াসলি একটু ভয় পাচ্ছিলাম, একটু ইয়ে হচ্ছিল। তো বসে বসে গল্প করছিলাম, যে রুমটাতে ছিলাম রুমটা হচ্ছে একদম জানালার কাছে খাট পাতা থাকে, তো আমি খাটে বসে গল্প করছিলাম। আমার যে পিঠটা হেলান দিয়েছিলাম সেটা হচ্ছে জানলার কাছে, জানলাটার পেছনে হচ্ছে একটা মোটামুটি একটা লম্বা বাগান, সুপারি বাগান বলে থাকে, সুপারি বাগান, তার পেছনে হচ্ছে কবরস্থান। তো আমার মাথায় তখন সেটা ছিল না, আমি হেলান দিয়ে বসে আছি, কথা বলছি, এবং ঠিক আমার সামনে সামনে ফেস করে আমার কাজিন, দুই কাজিন বসে আছে, গল্প করছি। তো কিছু না, প্রচন্ড গরমের সময়, মানে ওই যেটাকে বলে যে একটা গাছের পাতাও নড়ছে না, আমার স্পষ্ট মনে আছে যে আমার পেছনে জানালাটা বন্ধ, এটা কেউ মানে একদম ছিটকানি টিটকানি লাগানো। রাতের একটা পর্যায়ে হঠাৎ করে ঠাস করে খুলে গেল জানালাটা,
একা
একা। অ্যান্ড আমার সামনে যে কাজিনটা ছিল ওরা মোটামুটি ভয় পেয়ে গেল। তো আমি ভয় আর পেছনে তাকাচ্ছি না, আমি ওদেরকে বললাম যে কি হচ্ছে, পেছনে কি হচ্ছে। তোরা বলছে না কিছুই না, কিছুই না, ভয় ভয় কিছু নেই। তার পেছনে তাকালাম, দেখলাম যে খোলা জানলাটা, কিছুই না। তো আমি বন্ধ করলাম, নিজেই বন্ধ করলাম, বন্ধ করে আমি শুতে গেলাম, পাশে ছিলাম। তো যেহেতু একটু ভয় পেয়েছিলাম মাঝখানে শুনলাম, আমার দুই কাজিনকে দুই পাশে দিলাম। হারিকেন জ্বালানো ছিল, আবারও মেনশন করছি যে অনেক গরম ছিল, বাতাস ছিল না কোনো। সো হারিকেন তো থাকে একটা চিমনির ভিতরে, হারিকেন জ্বালানো সবকিছু, আমি স্পষ্ট দেখলাম যখন শুয়ে আছি, বাতাস হলে যেরকম হারিকেনের আলোটা কাঁপে, কেঁপে নিভে গেল। তো নিভে যাওয়ার পর অন্ধকার, অবভিয়াসলি ভাই আমি আমার কাজিনকে তুললাম, এই নিভে গেছে, বোঝাতে ঠিক আছে জ্বালাচ্ছি কোনো অসুবিধা নেই, জ্বালিয়ে দেবো, এটার পরে সে জ্বাললো। এবং এরপরে যখন আমরা মানে ও যখন জ্বালিয়ে আবার শুতে আসলো, মোটামুটি ঘুম আসবে আসবে এই সময়, এই সময় একটা বাতাসে জানালা আবার খুলে গেল। অ্যান্ড আমি নিজে বন্ধ করেছিলাম জানালা। তো ওই সময় আমি ভয় পেয়ে জানালাটা বন্ধ করতে যাইনি, আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা চলে আসি, অ্যান্ড এটাও আমি জানি না যেটা কি ছিল, সো কেন হলো, অ্যান্ড জানি না, স্পিরিচুয়ালি হয়তো বা কেউ না,
কোনো জিনিসটাই কিন্তু খুব অদ্ভুত, মানে প্রথম থেকেই খুব অদ্ভুত ঘটনা ছিল। সেই ড্রাইভারের বারবার থামতে বলা এবং একবারে সেই ওই একই জায়গায় থেমে যাওয়া খালার বাসার সামনে, সবকিছু মিলিয়ে একটা ব্যাপার ছিল কিন্তু এটার মধ্যে।
হ্যাঁ, আমি জানি না, মানে এটা সরাসরি ভাবে ভৌতিক কিছু নয়, আবার কোনো এক্সপ্লেনেশন নেই আমার কাছে।
আমি আমরা লাস্ট এপিসোডে একটা ঘটনা পেয়েছিলাম, সেই ঘটনাটা অনেকটা সিমিলার। এটা সেটা হচ্ছে যে একজন ভদ্রলোক যিনি দেশের বাইরে থাকেন, তার সাত মাসের একটা বাচ্চা ছিল যে শুধুমাত্র বাবা বলতে পারতো। যখন বাবা মারা যায় তিনি দেশে আসতে পারেননি, এবং দেশে আসতে পারেননি হঠাৎ করে বাচ্চাটাকে আদর করছিলেন, উনি দেশের বাইরে ছিলেন, ওখানে বসে বসে বাসার সামনে লনে বসে বসে বাচ্চাটাকে আদর করছিলেন। এর সময় হঠাৎ করে উনি দেখলেন যে বাচ্চাটা হাত দিয়ে একদিকে দেখাচ্ছে আর বলছে, মানে বাচ্চারা কারো কোলে যেতে চাইলে বা কারো কোনো দিকে যেতে চাইলে যেভাবে বলে সেভাবে বলছে দাদা দাদা দাদা। এটা লাস্ট এপিসোডে এসে এবং উনি বলছিলেন যে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আমার বাবাকে আমার বাচ্চাটাকে দেখাতে পারিনি, বাবা মারা যাওয়ার পরে আমার বাবাই কি এসে দেখে গেলেন কিনা আমি জানি না। এবং এই জিনিসটা না অনেকটা সিমিলার লাগলো আমার কাছে, এরকম হতে পারে, অনেক কিছু হয়
হতে পারে, আমি জানি না। আমি আমশোর সাব্বির এটার সাথে একমত হবে যে এরকম কিছু কিন্তু ব্যাপার আছে। মানে
ডেফিনেটলি আমার কাছে মনে হয় কি, মানে ভয়ের থেকে আমি অত ভীতু না, আমি অনেক সাহস দেখাই, বাট হয়তো ভিতরে ভিতরে ভীতু। সাহসটা দেখাই আমি হচ্ছে কি, অনেক কিছু আপনার ভূত এফএমের অনেক ঘটনা শুনেও আমি রাতের বেলা শুয়ে শুয়েই অনেক ক্ষেত্রে লজিক দ্বারা করানোর চেষ্টা করি। অসংখ্যবার এটা হয়েছে রাসেল ভাই, যে আপনি আপনার কোনো একজন গেস্ট আসছে, কোনো একটা জিনিস বলছে, আমি বিভিন্ন অ্যাঙ্গেলে দেখে লজিক দ্বারা করানোর চেষ্টা করি। যেমন উপু সুমন ভাইয়ের সাথে যেই কথাটা বললো যে রুম গরম হয়ে যাচ্ছে, ইয়ে হয়ে যাচ্ছে, এইটা কোনো কারণে অনেক সময় আমাদের এরকম সাফোকেটিং লাগে, হ্যালুসিনেশন হয় অনেক ক্ষেত্রে। অপু যেটা বললো যে অনেক রাতে ঘুমাতে যাওয়ার কারণে যেখানে হয় যে একটু কেমিক্যাল ইমব্যালেন্স হলে হচ্ছে কি আমরা অসংখ্য জিনিস দেখতে পাই আশেপাশে। কিন্তু কিছু কিছু জিনিস হচ্ছে কি আবার লজিক ইমপ্লাই করেও কিন্তু কোনো অ্যান্সার পাওয়া যায় না। তো আমার যে কুইক দুইটা গল্প বলি, গল্প বলবো না মানে মানে এটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি। অফিসের কাজে আমি ঢাকার বাইরে গেছিলাম, তো যেই জায়গাটাতে গেছিলাম ওখানে ওরকম প্রপার কোনো হোটেল ছিল না। সো আমাকে একটা গেস্ট হাউসে, কোম্পানির গেস্ট হাউসে থাকতে হয়। তো সেখানে যাওয়ার পর আমি হচ্ছে কি সারাদিন অফিসের কাজে বাইরে ছিলাম। সন্ধ্যায় শেষ করে যখন আসলাম, খুব টায়ার্ড ছিলাম আমি, বেশ রাতের দিকে আসলাম, প্রায় 8:30-9:30। আর একটু যখন আপনি ঢাকার বাইরে একটু আউটস্কার্ট অথবা হচ্ছে কি শহরের বাইরে মফস্বল টাইপের জায়গায় কিন্তু খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, খুব তাড়াতাড়ি রাত হয়ে যায়। তো আমি ডিনার টিনার করার পর আমি মানে এত টায়ার্ড ছিলাম, আগে আগে ডিনার করে তারপরে আমার রুমে যাই। তো রুমে গিয়ে আমি ফ্রেশন আপ হওয়ার সময় তো আমি যখন ওয়াশরুমে ঢুকি, ওয়াশরুমে একটা ব্রাশ দেখতে পাই। সো ব্রাশটা দেখতে পেয়ে আমার একটু খটকা লাগে যে এই রুমটা তো আমার জন্য আসলে অ্যালোকেটেড, বাট হচ্ছে কি এখানে অন্য কেউ কি আছে কিনা। সো আমি ওই রিসেপশনে আবার পরে ফোন করি, ওখানে যে আসলে রিসেপশন না বেসিক্যালি ও কেয়ারটেকার যে কোঅর্ডিনেটর ছিল তাকে আমি ফোন করি যে এখানে কি অন্য কেউ আছে কিনা। বলে না তো স্যার, এখানে তো কেউ নেই। তো আমি বললাম যে না, আমি ওয়াশরুমে একটা ব্রাশ দেখতে পাই, একটা কাজ। তো বলে যে স্যার আমি এখনই একজনকে পাঠাচ্ছি। তো ইমিডিয়েট সে একজনকে পাঠায়, পাঠানোর পরপরই আমি উপরে যাই, আমি নিচে নেমে আসছিলাম বেসিক্যালি, ওই ইন্টারকম কাজ করছিলাম। আমি নিচে বললাম যে আমার রুমে কি কেউ ছিল, এখানে ব্রাশ একটা দেখতে পাচ্ছে। সো আমার জিনিসটা একটু ডিসকমফোর্ট ফিল করছিল। সো বললো যে না স্যার ওরকম তো কিছু থাকার কথা না। তো আমি ওই ম্যানেজার প্লাস হচ্ছে গিয়ে আরেকজন যে দেখাশোনা করার ছেলে ছিল তার সাথে উপরে গেলাম। উপরে গিয়ে আবারও আমি যখন বাথরুমে ঢুকলাম, আমি যে গ্লাসটার মধ্যে কিছুক্ষণ আগে একটা ব্রাশ দেখতে পেয়েছিলাম সেখানে কোনো ব্রাশ দেখতে পাইনি। পরবর্তীতে পরের দিন সকালবেলা আমি যেহেতু টায়ার্ড ছিলাম এই জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করি, মানে ইট মাইট বি মাই হ্যালুসিনেশন অর সামথিং, বাট আমি পুরো জিনিসটা ভোলার চেষ্টা করলাম। রাত্রিবেলা ঘুম খুব ভালো ঘুম হয়েছে আমার। সকালবেলা উঠে চা খেতে খেতে আমি ম্যানেজারের রুমে বসি, ম্যানেজারের রুমে মানে ওনার সাথে কথা হচ্ছিল আর কি, সামনে যে বারান্দা ছিল বারান্দাতে বসে চা খাচ্ছি কথা বলছি। তো তখন আমাকে ম্যানেজার বলছে যে স্যার এই রুমটা আসলে মানে আমাদের অন্য রুমগুলি সব অকুপাইড, আপনাকে অন্য কোনো রুমে আসলে দিতে পারিনি, বাট এই রুমটাতে কিছুদিন আগে আমাদেরই অফিসার কলিগ উনি ওই রুমটাতে স্ট্রোক করে মারা যান। আপনার জন্য এই রুমটা আসলে আমরা পেয়েছি, বাট স্যার মানে কোন সমস্যা হলে আমাকে বলে। তো যেহেতু হচ্ছে গিয়ে ওই দিন রাতেই আমার ব্যাক করার কথা ছিল, ওই আরেকটা নাইট আমি স্টে করতাম না, তো মোটামুটি আমি একটু রিলিফ ফিল করলাম, বিকজ সবসময় থাকে না একটা অস্বস্তি বোধ কিন্তু আপনার মধ্যে থেকে থাকে যে আপনি যদি এরকম কোনো কিছু জানেন, কারণ প্রথম রাতে কিন্তু আমি কোনো ঘটনার সম্বন্ধে অ্যাওয়ার ছিলাম না, আমি খুব ভালো ঘুম হয়েছে, বাট আই এম শিওর যে আমি নেক্সট দিন ঠিক মতো ঘুমাতে পারতাম না।
ইট মাইট বি পসিবল যে মানে দেখতেও পারতে কিছু একটা হয়তো বা।
আরেকটা যে আরেকটার সাথে সাথে ঘটনা বলি সেটা হচ্ছে কি, একবার ওই সব ফ্রেন্ডরা মিলেই একটু ঢাকার বাইরে সিলেটে গেছিলাম, তো ওইখানে টি গার্ডেনে আপনি প্রায় শুনে থাকবেন যে অনেক ধরনের ভুডু, তারপর হচ্ছে গিয়ে ব্ল্যাক ম্যাজিক এই ধরনের প্র্যাকটিস গুলি হয়ে থাকে। তো ওইখানে টি গার্ডেনেরই একজন, আমরা ওখানে ভিতর দিয়ে ট্রেকিং করার ইচ্ছা ছিল, সো হেঁটে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছিলাম, তো একটা পাগল টাইপের মহিলা, মানে সে একটা ডায়ালেক্টে কথা বলছিল, আমি কথা ঠিক মতো বুঝতে পারিনি, কিন্তু সে খুব চিৎকার চেঁচামেচি করছিল পাগল টাইপের, সে দেখেই বোঝা যায় যে পাগল টাইপের, আবার গলায় অনেক বিটসের মালা টালা টাইপের এরকম জিনিসপত্র দেওয়া, আর খুব মানে নোংরা কাপড় জানাতে, কিন্তু সে খুব জোরে জোরে চিৎকার করছিল, আমাকে দেখে মনে হয়েছে যে সে আমাকে দেখে গালাগালি করছে। সো আমি বুঝিনি যে মহিলাটা কেন এরকম করছে, কারণ তার সাথে কিন্তু আমার কোনো ইন্টারাকশন হয়নি। তো আমি যিনি ওখানকার লোকাল গাইড ছিল উনি বললো যে আসেন এখান থেকে জানেন, আমি উনি কি বলতেছে, উনি বলতেছে যে উনি একটা জিনিস আমার একটা জায়গায় পয়েন্ট করছিল, লাইক হচ্ছে কি আমার পায়ের দিকে, তো আমি ফুল প্যান্ট পরাচ্ছিলাম, জিন্স পরাচ্ছিলাম, তো উনি আমাকে বলছে যে আপনার পায়ে কি কিছুদিন আগে কোনো ব্যথা পাইছেন অথবা কোনো জায়গায় কি কেটে গেছে, আমি বলি না না তো এরকম তো কোনো কিছু না। তো তারপরে আমরা ওখান থেকে পাশ করে কিছু দূর সামনে চলে যাই, চলে যাওয়ার পর হঠাৎ করে আমার কেন যেন খটকা লাগলো যে আমার পা আসলে এক জায়গায় কাটা ছিল ওই
জায়গায়,
আমার নিজেরই মনে ছিল না। সো আমি আমার জিনিসটা তুলে দেখলাম যে হ্যাঁ ওই জায়গাটাতে আমার কাটা, এবং সারপ্রাইজিংলি অনেক সময় আপনি দেখবেন যে কাটটা বেশ অনেকদিন আগে আমি নিজেও ভুলে গেছিলাম, বাট কোনো এক কারণে ওই জায়গাটা থেকে আমার ব্লিডিং হচ্ছিল,
মানে চুলকাতে গেলে এরকম
মানে হয় না যে উপরের যে মেমব্রেনটা ওটা ছিঁড়ে যায়, সো ওখান থেকে আমার ব্লিডিং হচ্ছে, বাট জিন্সের উপর থেকে ওই জায়গার ওই কাটা দাগটা দেখে কেউ কিন্তু
বলার
কথা না, এইটা বোঝারও কোনো কথা না। সো ওইখানে অনেক কিছুই এরকম আসলে হয়, প্রায় আমাদের চারপাশে অনেক কিছু হয় যে জিনিসটা আসলে আমরা কখনো এক্সপেরিয়েন্স করি
না, ইগনোর করি অনেক সময়,
মানে ওই মহিলা কি কাটার কথা বলছিল
মানে
এছাড়া কিছু বলেনি
না, ও চিৎকার দিয়ে ওইটা বলছিল যে আমি ওই লোকটা আমাকে যেটা বললো যে আপনার পা কাটা কিন্তু আপনি এখানে আসছেন কেন।
ও আচ্ছা আচ্ছা আচ্ছা।
সো ওই মহিলাটা এটা বলছিল। আরেকটা ঘটনা হচ্ছে গিয়ে বেশ কিছুদিন আগের, আমি ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখি, যে হয় না মাঝে মধ্যেই দেখা যায় যে আপনি দেখবেন যে কোথা থেকে পড়ে যাচ্ছেন অথবা কোনো কিছু, সো আমি ঘুমের মধ্যে স্বপ্নটা দেখেছি যে আমি রাস্তায় বের হয়েছি, বাট কোনো এক কারণে আমার গাড়িতে কাউকে একজনকে আমি মানে কি অ্যাক্সিডেন্ট হয়েছে একটা, এবং দ্য গাই ওয়াজ ডাইড অ্যাট স্পট।
ওকে,
সো এইটা যখনই হলো মানে কি আমার মধ্যে একটা অস্বস্তি, আমার ঘুম ভেঙে যায়, এবং একটা রিক্সালা টাইপের কেউ একজন ছিল, কিন্তু আমি দেখেছি যে আমার গাড়িতে লাগার পরে উনি ছিটকে পড়ে যায়, বাট অন্য একটা গাড়ি ওনার উপর দিয়ে চলে যায়, লোকটা মারা যায়। সো এরকম একটা মানে খুব বাজে ধরনের একটা স্বপ্ন দেখি। সো ওটা দেখার পর আমার ঘুমটা ভেঙে যায়, তো আমি পানি টানি খেয়ে আবার শুয়ে পড়ি, এবং কিন্তু আমি যখন পুরো স্বপ্নটার ডিউরেশনটা আসলে খুব অল্প আমি দেখছি, এবং আমি পুরো সময়টাতে পুরো জিনিসটা দেখছি যে পুরো জিনিসটাতে পুলিশ আসলো, দেন হচ্ছে হসপিটালে নিয়ে যাওয়া হলো, আমি চেষ্টা করছি আসলে ওনাকে বাঁচানোর, বাট কোনো কারণে বাঁচাতে পারলাম না, তারপরে ওকে দাফন করতে পর্যন্ত নিয়ে যাওয়া হলো, সো অনেক ঘটনা, বাট একটা সময় কি আমার ঘুম ভেঙে যাওয়াতে আমি অস্বস্তি ফিল করলাম, তারপরে দেন আমি আবার অনেকক্ষণ পর ঘুমাতে গেলাম, তো ওই রাতে আর ঠিক মতো ঘুম হয়নি। পরের দিন এরকম ফ্রাইডে ছিল আর কি, পরের দিন শুক্রবারের নামাজের পর আমি গুলশানের মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে বাসার দিকে ফিরব, তো তখন আমি একটা রিক্সা ভাড়া করতে, এবং রাসেল ভাই সারপ্রাইজিংলি আমি জানি না এটা কোইনসিডেন্ট হতে পারে অথবা আমার ব্যাক অফ মাইন্ড ওই রকমই চিন্তা করার কারণে কিনা, আমি দেখতে গেলাম আমি যে রিক্সাওয়ালাটার সাথে মিশাটা হয়েছিল সেই রিক্সাওয়ালাটাই আমাকে বাসায় পৌঁছে দিল,
ভয়াবহ,
এবং মানে হি ওয়াজ ওয়েয়ারিং দ্য সেম থিং, লাইক ওই কালারের চেক চেক লুঙ্গি, তারপরে হচ্ছে একটু অরেঞ্জ কালারের একটা ফতুয়া টাইপের দাঁড়িয়ে আছে, এবং হচ্ছে গিয়ে আমি খুব মানে অবাক হয়েছি লোকটা,
আমি আপনার ওই সময়ের অবস্থাটা পুরো বুঝতে পারছি,
মানে আমি সত্যি কথা বলতে হচ্ছে কি, ওকে দেখার থেকে বাসায় পৌঁছানো পর্যন্ত পুরো সময়টাতে
ঘরের মধ্যে ছিলাম,
ঘরের মধ্যে ছিলাম, আমি ওর সাথে কোনো ধরনের ইন্টারাকশন করিনি, আমি তার সাথে কোনো ভাড়া নিয়ে কথা বলিনি, কোনো কিছু করিনি। এবং আমার এখন কত মনে পড়ছে না যে আমি তাকে প্রপার ওয়েতে বলেছিলাম কিনা যে আমি কোথায় যাবো। আমি ওই জায়গাটাতে রিকল করতে পারি না, এবং এটা আমি পরবর্তীতে অনেকবার চেষ্টা করেছি নিজেকে আসলে ডিফেন্ড করার, লজিক দিয়ে মানে পুরো বোঝানোর, বাট আনফরচুনেটলি আমি পারিনি। হয়তো এটা আমার মানে কোন একটা হ্যালুসিনেশন হতে পারে।
এটা কিন্তু দারুণ ছিল জিনিসটা,
মানে ঘটনাটা দারুণ ছিল হয়তো ফর দ্য
লিসনার,
মানে পুরো ব্যাপারটা খুব একটা মানে সুখকর ছিল না আমার
জন্য। ইউ নো হোয়াট, দিস ইজ ওয়াই আই ডোন্ট লিসেন টু ফুটবল, আমি আজকে রাতে ঘুমাবো।
আচ্ছা ও ভাই, রনর একটা অডিও ক্লিপ আছে, আমরা শুনে ফেলি না?
অবশ্যই অবশ্যই।
রনর এখন দেশের বাইরে রয়েছে,
রনর আমাদের
ফ্রম লন্ডন
রাইট, আগে আজ ছিলেন।
Hello Rasho, and hello China, hello Rono. It's RJ, Radio 50. Radio 57th anniversary of the look here. Ask you to put this in front of which is special, that I'm a station, so Radio 50 client RJ, from XRJ, and you have a ninja there, a technical input to a world to life experience that I share a question, so I'm going to bat in, I'm going to see some drink or something, so I'm going to have a lecture on a game called Radio 50, the cotton number in your experience is over there, money, put to a world to life experience. 2011 এপ্রিলের দিকে আমি যখন প্রথম লন্ডনে আসি, তখন এসে আমি প্রথম দু মাসের মতো আমার একটা ফ্রেন্ডের সাথে চাই। তারপর আমি আমার নিজের জন্য একটা বাসা খুঁজে বের করার চেষ্টা করি, আমার সাথে আমার আরো দুটো ফ্রেন্ড ছিল যারা আমার সাথে একই বাসা উঠতে চেয়েছিল। তো আমরা খুঁজতে খুঁজতে ইস্ট লন্ডনের ইস্ট লন্ডনে একটা জায়গা, বেশ সমুদ্র একটা বাসা পেয়ে যাই। ইস্ট হ্যাম এরিয়াটা অ্যাকচুয়ালি অনেক বেশি ক্রাউডেড, কিন্তু আমাদের বাসাটা খুব চমৎকার একটা লোকেশনে ছিল, বেশ নিরিবিলি একটা লোকেশন, এবং দুতলা একটা বিল্ডিং, যেখানে কিনা দুটো ফ্ল্যাট দুটো এনেছে। আমরা নিজের ফ্ল্যাটটা চুজ করি, বেশ চমৎকার একটা ফ্ল্যাট ছিল। ওই ফ্ল্যাটে টোটাল তিনটা বেডরুম ছিল, একটা চমৎকার সিটিং রুম ছিল, চমৎকার একটা কিচেন এবং বাথরুম ছিল, বেশ বড় সড় একটা ব্যাক ইয়ার ছিল। এখানে বাসাটা আমার অনেক বেশি পছন্দ হয়, এবং সবচেয়ে সারপ্রাইজিং যে ব্যাপারটা, এই ধরনের বাসা আমরা মাত্র 450 পাউন্ডের বাজারে পেয়ে যাই, যা কিনা আসলে হওয়ার কথা ছিল 800 থেকে 1000 পাউন্ড। আমরা অনেক বেশি খুশি হয়ে যাই, শুধু অবাক হয়েছিলাম যে এত কমে কেটে গেছে, কিন্তু পরে এটা নিয়ে আর বেশি চিন্তা ভাবনা করিনি, আসলে সেই হচ্ছে। প্রথম দিকে যখন থাকতাম আমি আমার রুমে, রাতবেলা টুকটাক শব্দ পেতাম, করিডোরে হাঁটাহাঁটি শব্দ পেতাম, অথবা কিচেনে টুকটাক শব্দ পেতাম। তো আমি ভাবতাম যে আমার যারা হাউসমেট ছিল, আমার ফ্রেন্ডরা বাকি দুজন, তারাই হয়তো বা রাতে উঠতো, টয়লেটে যেত, অথবা কিচেনে খাওয়া দাওয়া কিছু একটা ব্যবস্থা করতো, বা কিছু না কিছু একটা, খুব একটা বেশি পাত্তা দিইনি। তো কিছুদিন পরে যেটা হয় যে প্রায় মাসখানেক পরে গিয়ে আমার একটা ফ্রেন্ড সে বলল যে সে আর এই বাসায় থাকবে না, এবং সে সরাসরি বাংলাদেশে চলে যাচ্ছে, ফিরে যাচ্ছে, এবং জাস্ট উইদিন থ্রি ডেইজ সেটা ফ্লাইট কনফার্ম করে এবং বাংলাদেশে চলে যায়। এরপর থেকে তার সাথে আসলে আমার কখনই কথা হয়নি, কখনই যোগাযোগ হয়নি। আর আমার দ্বিতীয় যে ফ্রেন্ডটা ছিল, সেও প্রায় 3 মাস থাকার পরে সে বলল যে সেও থাকবে না, সেও চলে যাবে, এবং সে আমাকে ছেড়ে চলে যায়। তো সবশেষে আমি একা রয়ে যাই বাসাটায়, এবং একা যখন আমি থাকতাম তখনই আমি কিছু কিছু জিনিস আস্তে আস্তে ফিগার আউট করা শুরু করি, যেটা কিনা আমার মূল কাহিনী আজকে রাতে। তো প্রথম দিকে যখন আমরা বাসাটায় উঠতাম, মধ্যে রাতের পরে আমরা খুব চমৎকার কোরআন শরীফ তেলাওয়াতের শব্দ পেতাম, কেউ একজন কোরআন তেলাওয়াত করছেন। প্রথমে বুঝতে পারি সেটা কে করছেন, পরে আমরা জানতে পারি 2-4 দিন পরে যে আমাদের ঠিক অভিনয় ফ্ল্যাটে একজন আলবেনিয়ান মুসলমান থাকতেন, তিনি মোস্টলি রাতে 12টার পরে কোরআন তেলাওয়াত করতেন, আমরা তিনি আওয়াজ পেতাম, তিনি বেশ উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করতেন, এবং রাতে আমরা বিভিন্ন ধরনের শব্দ পেতাম। আমরা ধরে নিয়েছিলাম যে আসলে আমাদের মধ্যে কেউ একজন ঘুম থেকে উঠছে, টয়লেটে যাচ্ছে, অথবা কিচেন গিয়ে খাবার দাবার রেডি করছে, এরকম কিছু একটা, আমাদের এগুলো একটা বেশি পাত্তা দিই। এবং আরেকটি ঘটনা প্রায় সময় ঘটত, আমাদের জানালাগুলো এবং দরজাগুলো আমরা সবসময় ভেতর থেকে বন্ধ করে রাতে ঘুমিয়ে দিতাম, কিন্তু প্রায় প্রতিদিন সকালবেলা উঠেই আমরা কোনো না কোনো জানালা অথবা দরজা সবসময় খোলা পেতাম। আমরা একজন নারীদের সাথে টিকটা প্রেসেন্সি করতাম যে কেন দরজা অথবা জানালা ভালো করে লক করা হয় না, কেউ একজন আমরা খুলে রেখে অথবা মনে করে ঘুমোতে চলে যেতাম, কিন্তু সবাই আমরা অস্বীকার করতাম যে আমি কাজটি করিনি। তো ফাইনালি কে করতে দিনই আমরা কোনো ধরনের সবাই থাকে দেখতাম না, আমি ধরে নিতাম যে আমরা মধ্যে লোকজন করেছিলাম, বাট আমরা এটা স্বীকার করতাম না। যাই হোক, এভাবে কিছুদিন যাওয়ার পর যখন আমি একা হয়ে যাই বাসাটায়, একদিন ওই আলবেনিয়ান লোকের সাথে আমার দেখা হয়ে যায়, এবং তিনি কথায় কথা আমাকে জিজ্ঞেস করল কি বাসাটা একা থাকি কিনা। আমি যে করতে বললো হ্যাঁ আমি একাই থাকি, আমার ফ্রেন্ডরা তারা অলরেডি চলে গেছে, একজন বাংলাদেশে ফিরে গেছে আর একজন মদনই আছে, বা তুমি একটাই যায়। ওই তো খুব অবক্ষণ আমার দিকে তাকালো, সে বললো তুমি কি অন্ধ নাকি তুমি কানে শোনো না। আমি তাকে জিজ্ঞেস করলাম যে কেন, খুব অবাক হয়েছিলাম আমি। সে তখন বলবে কিছু না, আমি আমরা সেই একথা বলে সে অদ্ভুত ভাবে রেখে চলে যায়। আমি তখন বুঝতে পারিনি ওই লোকটা যখন ওই কথাটা বলে, তার দুই তিন দিন পর থেকে আমি লক্ষ্য করা শুরু করলাম যে কে একজন মধ্যরাতের পরে তখন ওই ফটো তুরন্ত লোক বন্ধ করে ঘুমতে চলে যেতেন। তারপরে আমি মাঝে মাঝে আমি বন্ধুত আমি ঘুমের মাঝে শব্দ পাচ্ছি যে একজন আমার করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে, কিচেনে টুকটা কিছুটা নড়াচড়া শব্দ পাচ্ছে, আমি মনে যেন কাপলেটের আওয়াজ পাচ্ছি বা অ্যালুমিনিয়ামের জিনিসপত্রগুলো নড়াচড়া হচ্ছে। প্রথম প্রথম আমি ভাবতাম ঘটনাগুলো পাশের সাথে কেউ বলছে, যেহেতু দেয়া অনেক বেশি পাতলা ওখান থেকে শব্দটা আসছে, আমি ওগুলো পাত্তা দিতাম না। এবং পায়ের শব্দটাকে আমি মনে করতাম হয়তো বা উপরের ঘরগুলো কি হাঁটছেন এবং সেটা শব্দ নিচে পর্যন্ত এসে পৌঁছাচ্ছে, যেহেতু রাতের সাতটার দিকে অনেক চুপচাপ থাকে। আর আগে বলেছেন আমার বাচ্চাটা অনেক মেনে বেরিয়ে গেছিল। কিছুদিন যাওয়ার পর আমি হালকা কুলকুলের গন্ধ পেতে শুরু করলাম, ধীরে ধীরে গন্ধটা যেন আরো বাড়ছে, কিন্তু আমি কোনোভাবে বুঝতে পারতাম না যে কিভাবে গন্ধটা বাড়ছে। এবং কুলকুলের গন্ধ পাওয়া শুরু হওয়ার তিন চার দিন পর থেকে আমি আবিষ্কার করলাম যে জিনিসটা, এবং প্রথমবারের মতো অনেক বেশি ভয় পেলাম, সেটা হচ্ছে রাতে সমস্ত দরজা জানালা বন্ধ করে শোয়ার পরে সকালে উঠে আমি দেখতাম যে জানালা খোলা। প্রথম দিন যখন দেখি আমি বলেছিলাম যে জানালার লকে কোনো প্রবলেম আছে, চোর এসেছিল বা কিছু একটা কেউ বাইরে থেকে খোলার চেষ্টা করেছিল, আমি জাস্ট মেক শিওর করি যে আমি ভালোভাবে দরজা জানালা বন্ধ করে শুয়েছি। এবং সেটা করার পরে পরদিন যখন একই ঘটনা ঘটে তখন আমি আসলে ভয় পেয়ে যাই, এবং দিনে দিনে ওই কর্পূরের বন্ধটা যেন আরো বেশি প্রবল হচ্ছিল এবং হাঁটাহাঁটির শব্দ আরো বেশি বাড়ছিল। এবং সেই সাথে আমার মনে হচ্ছিল যে কিচেনের আওয়াজটা অ্যাকচুয়ালি সেটা আমারই কিচেনের আওয়াজ। আমি প্রচন্ড ভয় পেতাম রাতে, এবং বাধ্য হয়ে আমি তখন উঠে কম্পিউটারে চুড়াইয়া সিম চালিয়ে দিয়ে বসে থাকতাম। আমি যে কারোর সাথে শেয়ার করতে পারছিলাম না কেন সেটা আমি জানি না। এবং সেই সময় আমি আরেকটা জিনিস খেয়াল করলাম, এত ভয় পাচ্ছি আমি আমার বাসায় একা থাকতে, তারপর আমি বাসাটা ছাড়ছি না। এবং আমি যখন যেখানেই যাই না কেন সন্ধ্যা সাতটা আটটার পর থেকে আমার আর বাইরে থাকতে ইচ্ছা করতো না, আমার খালি ইচ্ছে করতো বাসায় চলে আসি, যদি আমি জানি যে বাসায় ভয়ঙ্কর কিছু একটা আছে বা কিছু একটা হচ্ছে। এবং একদিন এরকম লন্ডনে কোন জায়গায় আমার হাউস মিটের সঙ্গে দেখা হয়ে যায় যে কিনা লন্ডনে আরেকটা জায়গায় থাকা শুরু করে। সে আমাকে জিজ্ঞেস করলো তুই এখন কোথায় থাকিস, আমি বললাম যে আমি আগের বাসাতেই আছি। এবং সে খুব অবাক হয়ে আমার দিকে তাকে এবং বললো তোর কি মাথা খারাপ, তুই এখন বাসায় আছিস। আমি বুঝতে পারিনি যে আসলে পেছনটাকে জিজ্ঞেস করলাম যে কেন প্রবলেমটা কি বাসায়, সে কিন্তু কিছুই বলবো না আমাকে। সে সময় বললো যে তুই বাসা ছেড়ে দে, থাকিস না বাসায়। সে চলে গেল আমার সামনে থেকে। এরপর ওই দিন রাতে আমি বাসায় এসে প্রচন্ড ভয় ভয়ে থাকি, আমি গন্ধ পাচ্ছিলাম ঘুরে, আমি মাঝে মাঝে শব্দ পাচ্ছিলাম, এবং আমি শিওর ছিলাম যে নেক্সট মর্নিং আমি উঠে দেখবো যেন কোনো একটা দরজা খোলা জানালা অবশ্যই খোলা। এবং আলবেনিয়ান ভোটগুলো বেশ উচ্চস্বরে গণফেরে পড়তেন, কিন্তু তিনিও কেমন যেন মানে এখন আগের মতো তার প্রমাণ পেলে আমি শুনতে পেতাম না। আমি পুরো অনেক বেশি ভয়ে থাকতাম, আমি যখন বাথরুমে আমার কোনো না কোনো ফ্রেন্ডকে ফোন করে আমি কথা বলতাম, হতে পারে অথবা বা ইয়ারফোন চালিয়ে আমি বসে থাকতাম। কিন্তু যত একদিন যে বাসাটা আমি ছাড়তেও চাইছিলাম না কোনো একটা চিত্র কারণে, শেষ পর্যন্ত একদিন আমি অনেক সাহস করে আমি ভাবলাম যে না সিচুয়েশন আমাকে ফেস করতে হবে। তখন আমি বাংলাদেশের ফ্রেন্ডটাকে খুঁজে বের করার চেষ্টা করি কিন্তু কোনোভাবেই খুঁজে পাইনি, এবং লন্ডনে যে ফ্রেন্ডটা ছিল তাকেও আমি খুঁজে বের করার চেষ্টা করি কিন্তু কোনোভাবে তাকে আমি ট্রেস করতে পারিনি। আমি জানতে পারিনি যে আসল কাহিনী কি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি আমার উপরের তলায় আলবেনিয়ান ভদ্রলোকটাকে খুঁজে তার সাথে কথা বলার জন্য যাই, এবং গিয়ে দেখি তিনিও বাসা ছেড়ে দিয়ে চলে গেছে। তিন দিন হয়ে গেছে, আমি জানতাম না, এই কারণে আমি কোরআন তেলাওয়াতের শব্দ পেতাম না। তার মানে হচ্ছে পুরো বিল্ডিংটা যেটা কিনা সবকিছু থেকে আলাদা, ওখানে আমি একা থাকি। তো এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, আমি যে বাসাটা দেখি সেই বাসাটা আমার সে পরিচিত যে ছেলের মাধ্যমে আমি বাসাটা নিয়েছিলাম, সে আমাকে বলেছিল যে কারোর সাথে কোনো কিছু কন্ট্যাক্ট করতে হবে না, জাস্ট প্রতি মাসে শুরুতে লেটার বক্সে যেন আমি ভাড়াটা ফেলে দিই। তো আমি কখনো ভেবেও দেখিনি যে ব্যাপারটা অস্বাভাবিক, আমি জাস্ট 450 একটা ইন্ডলা তো ভরে সেখানে লেটার বক্সে ফেলে দিতাম, এবং নেক্সট মর্নিং এসে আমি কখনোই লেটার বক্সের ভেতরে ওই খামটা পেতাম না। তার মানে হচ্ছে কেউ একদিন সে কালেক্ট করে নিয়ে যেতেন। এবং এটা অবিশ্বাস্য হলো সত্য যে আমি জানতাম না যে আমি কার কাছ থেকে বাড়ি ভাড়া নিয়েছি এবং কাকে আমি ভাড়াগুলো প্রতি মাসে দিয়ে যাচ্ছি। শেষ পর্যন্ত যখন প্রায় 4 মাসের মতো হয়ে গেল এবং তার মধ্যে এক মাস আমি একা একা থাকি, প্রচন্ড ভয়ে থাকি, শেষ পর্যন্ত আমি ডিসাইড করি অনেক সাহস করে আমি বাসা ছেড়ে চলে যাবো, এখানে থাকা আমার পক্ষে পসিবল, আমি ঘুমতে পারছি না, কিছু করতে পারছি না। তারপরে আমি একদিন সন্ধ্যায় বাসায় ফিরে আমার ব্যাগ গুছানো শুরু করি, এবং ব্যাগ গুছাতে গুছাতে আমি চিন্তা করছি আমি নেক্সট মর্নিং আমি চলে যাবো এবং আমি বাড়ি ভাড়াটা দিয়ে চলে যাবো, আমি এখানে আর থাকবো না। এবং সে একটা ব্যাগ গুছানো শেষে আমি যখন ঘুমোতে যাই, ওই দিন রাতটা ছিল সবচেয়ে বেশি ভয়ঙ্কর, বললো বিশেষ করবে না রাসেল, অথবা লিসেনার আপনি হয়তো বিশ্বাস করবেন না, পুরো রাত আমি কাইন্ড অফ ভাঙচুরের শব্দ পাচ্ছিলাম আমার কিচেনে। কেউ মনে যেন প্রচন্ড আক্রোশে সবকিছু ভেঙে ফেলছে, কেউ যেন প্রচন্ড হিংস্র ভাবে সবকিছু নাড়াচাড়া করছে। এবং আমি জানি না ওই দিন রাত্রে আমার এক্সপিরিয়েন্স আমি কিভাবে বর্ণনা করবো। যারা এই ধরনের সিচুয়েশনে পড়েছেন কখনো তারাই হয়তো শুধু বুঝতে পারবেন যে একটা মানুষের মনের অবস্থা কখন কি হতে পারে। পুরো রাত আমি ভয়ে কাঁটা হয়ে আমার বিছানায় বসেছিলাম, আমি একটু ঘুমোতে পারিনি। পরদিন ভোরে আলো ফোটার সাথে সাথে আমি আমার বাসায় ছেড়ে দিই। এরপরে আমি আর কখনোই ওই বাসার ধারে কাছেও যাইনি। এই ছিল রাসেল আমার গল্প, এই ছিল লিসেনার আমার গল্প। আমি জানি না কতখানি আপনি বিশ্বাস করেছেন, কিন্তু ঘটনাটা কিন্তু একদম সত্য। আই হোপ আপনার গল্পটা ভালো লেগেছে, অথবা আপনি ভয় পেয়েছেন, যেটা মূল উদ্দেশ্য ছিল। এবং রাসেল অনেক অনেক থ্যাংকস, রেডিও সত্যিকেও অনেক অনেক থ্যাংকস আবারও অপরচুনিটিটা দেওয়ার জন্য যে আমি রেডিও সত্যিটা অনেকদিন পর আবার কথা বললাম। এবং রেডিও ফুটি সপ্তম জন্মবার্ষিকীতে রেডিও ফুটি সমস্ত এমপ্লয়িজ, কারেন্ট এক্স, যত এমপ্লয়িজ আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এবং লিসেনার আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবসময় রেডিও ফুটি সাথে থাকার জন্য। শুনছেন সবসময় রেডিও ফুটি, এগিয়ে ক্যান্ডো ফ্যান।
রেডিও ফুটির বয়স হলো 7।
This track was downloaded from FusionBD.com.
সুলতান এবং তিনি ঘটনাটার বেশ প্রশংসা করেছেন। ফয়সাল আমাকে এস এম এস করেছেন আমাকে সাকিব, এবং তিনি বলছেন যে যত ঘটনা শুনেছেন তার মধ্যে এই ঘটনাটা তার কাছে অনেক বেশি ভয়ঙ্কর লেগেছে। তমা ফার্মগেট থেকে লিখেছেন আমাদেরকে, এরপরে ছাড়া রাশেদ আমাদেরকে ধামরাই থেকে এসএমএস করছেন, এবং তিনি বলছেন যে লাস্ট স্টোরিটা খুব ভয়ঙ্কর ছিল। কবির জিনজিরা থেকে আমাদের এস এম এস করছেন আমাদেরকে রাকিব উত্তরা থেকে, তমা ফার্মগেট থেকে এস এম এস করছেন, ফয়েস আমাদেরকে এছাড়াও এস এম এস করছেন, সাইফুল রামপুরা থেকে আমাদেরকে এস এম এস করছেন, শশী জিন্দিরা থেকে আমাদেরকে ব্যাডমুথিন এস এম এস করে সবাইকে হাই গাইস বলেছেন, ওকে। আমাদেরকে নূর মোহাম্মদ এস এম এস করছেন খালিশপুর খুলনা থেকে, কে আমাদের চিরং থেকে এস এম এস করছেন শোভন খুলনা থেকে, এবং তিনি লিখছেন ভয় পাচ্ছি। আহাদ আমাদের এস এম এস করেছেন এবং তিনি বলছেন যে এসি ছেড়ে লাইট অফ করে ভূত এফ এম শুনছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি এস এম এস করছেন সুফিয়ান, এস এম এস করছেন মজিদ, এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন, এছাড়াও দেখতে পাচ্ছি প্রথমা শিয়াম এস এম এস করছেন, ধীমান আমাদের এস এম এস করছেন, মনসিদ এস এম এস করছেন, শোভন আমাদেরকে এস এম এস করছেন, আহাদ আমাদেরকে এস এম এস করছেন, এস এম এস করছেন আরো অনেকে। আপনি যদি এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুটি FORTI, ফুটি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব আরো একটা ঘটনায়, এবং এই ঘটনাটি শেয়ার করেছেন আমাদের আরো একজন আরজে, যিনি এখন আমাদের সাথে আর নেই, কিন্তু আসলে আমাদের সাথে তো আছেনই। এই মুহূর্তে বুঝতেই পারছেন যে এই মুহূর্তে তিনি আমাদের সাথে মানে সবসময় যেরকম ভাবে ছিলেন সেরকম ভাবে আমাদের সাথে আছেন, যোগাযোগটা সবসময় থেকে গেছে। তো আমরা তার কাছে একটা ফাইল রেকর্ড করে নিয়ে এসেছি, আমরা একটা তার ঘটনাটা রেকর্ড করে নিয়ে এসেছি, সেই রেকর্ড ফাইলটা আপনাদের জন্য প্লে করছি। আর যে জেরেন চলুন আমরা শুনেছি তার ঘটনাটি।
যখন রেডিও ফুটিতে কাজ করেছি 2007 থেকে 2008 শেষ পর্যন্ত, ততদিন আমাকে সবাই আজকে জেরিন নামেই চিনত, এবং সম্ভবত আমার ভয়েসটা এতদিন পর আবার শুনলে অনেকেই একটু একটু করে মনে করতেও পারবেন। আমার শোয়ের দুটা টাইম ছিল, একটা হতো খুব সকালে যে সময়টাতে অফিস অলমোস্ট খালিই থাকত, আর একটা শো ছিল 7-11 সন্ধ্যা 7 থেকে 11, সেখানেও একটা শোয়ের বড় টাইম দেখা যেত যে অফিস পুরাটা খালি থাকতো। তো ভূত এফএম নিয়ে কথা বলতে গেলে কিন্তু আমার ওই রেডিও ফুটির সময়টা মনে পড়ে, কারণ আমার কলিগরা অনেকেই দেখে যেত যাওয়ার আগে আমাকে অনেক কিছু স্টোরি টোরি শোনা যেত, এখানে কিন্তু যখন অফিস খালি হয় এরকম ভয় করে বেরোতে দেখা যেত। বেশিরভাগ টাইম আমি ভয়টা অনেক রকম থেকে বের হতাম না, বেশিরভাগ টাইমে অনেক রকম থাকতাম, গান টান বাজতাম, মনে হতো যে না আমার সাথে আরো লোকজন আছে। আর রেডিও ফুটি দেখতে দেখতে 7টা বছর পার করে 8 নম্বর বছরে পার আছে, খুবই খুবই আনন্দের বিষয়, খুব ভালো লাগছে। এবং যেটুকু সময় রেডিও ফুটিতে ছিলাম ভীষণ ভালো কেটেছে, জানি আর ফুটিতে কেটেছে। আর আমার স্টোরি ভৌতিক গল্প বলতে আসলে ভূতে খুব একটা ভাবে বিশ্বাস করা হয় না, তবে হ্যাঁ আমি এটা বিশ্বাস করেছি লাইফে এরকম অনেক ঘটনা ঘটে যেটা ঠিক সেভাবে লজিক দিয়ে এক্সপ্লেন করা যায় না, অনেক চিন্তা ভাবনা করেও হয়তো আমরা সেটাকে ঠিক সমীকরণটা বসাতে পারি না, এরকম ঘটনা ঘটে ঘটে। তো আমার ঘটনা বলতে গেলে যেটা নিজের একেবারে পার্সোনাল এক্সপিরিয়েন্স গল্প যদি বলি, তাহলে আমি গল্পটা বলার সময় আমার একটু একটু মনটা খারাপও হবে এই জন্য, কারণ এটা সেটা একটা খুব পার্সোনাল সেন্টিমেন্ট জড়িত। আমার খালা, আপন খালা, উনি প্রায় 7-8 মাস ক্যান্সারে ভুগে মারা গিয়েছিল এবং এই পুরো সময়টা উনি আমাদের সাথেই ছিলেন, আমার বাসাতেই এবং আমার রুমে উনি থাকতেন, যার কারণে ভীষণ সেই সময়টা খুব ইমোশনালি জড়িত ওই মেমোরিগুলি। তো উনি যেদিন মারা যান আমাদের এই বাসাতে, আসলে আমার রুমেই মারা গেছেন, তো আমি ওই সময়টা বাসায় ছিলাম না, ঠিক ওনার হয়তো 2-3 মিনিটের জন্য মিস করেছি, তারপরে অফিস থেকে বাসায় এসে আসলাম, ওনাকে আর পাইনি। তো আমার রুমে যেটা হচ্ছে জানালা আছে একটাই, এবং জানালা স্লাইডিং ডোরে যেটা হয় যে অর্ধেকটা খোলা থাকে এবং অর্ধেকটা বন্ধ থাকে, কিন্তু সে মুভেবল, কিন্তু কোনো একটা কারণে যে দিকটা বন্ধ থাকে ওই দিকটা বন্ধ থাকতে থাকতেই জানালাটা ওখানে ফিক্স হয়ে গেছে, আমি চেষ্টা করে ওটাকে মুভ করতে পারতাম না। তো উনি যেদিন মারা গেলেন আমি এসে সবাই বাসায়, তো বুঝতেই পারছেন যেরকম যেরকম অবস্থা হওয়ার কথা একটা মানুষ মারা গেলে সেই বাসায় সেরকম অবস্থা। তো কিছুক্ষণ পর আমি হঠাৎ ছেড়ে পড়লাম যে আমার রুমের যে জানালাটা সেটার যেটা যেদিকটা ফিক্স ছিল শক্ত ছিল সেদিকটা একেবারেই সরানো, পুরোপুরি জিনিসটা মাঝামাঝি আনা, এবং পিছনে যে জন্য আমি দেখলাম পুরোটাই ট্র্যাকের বাইরে, স্লাইডিং ডোর যেটা হয় যে স্লাইডে একটা ট্র্যাকে রাখতে হয় পুরোটাই ট্র্যাকের বাইরে, এবং এটা একটু হাত দিয়ে যে ঠিক করার চেষ্টা করার সময় দেখা গেলো পুরো গ্লাসটা আমার হাতে চলে আসলো, মানে এত শক্ত জিনিসটা পুরোপুরি আলাদা আলাদা ট্র্যাক থেকে বাইরে এবং মানে পড়ে যাওয়ার অবস্থা। তারপর অনেকে জিজ্ঞেস করলো যে এই শক্ত জিনিসটা কে এভাবে মুভ করেছে, যে কোনো সময় তো জানালাটা খুলে ভেঙে যেতে পারতো, কাঁচের কাঁচের জানালা যেটা হয়, তো কাউকে ওরকম দাঁড়িয়ে বলেছে যে আমি এটা করেছি, আসলে ওই জানালাটাকে মুভ করে না ওই দিন। তো আমি জানি না এটার এক্সপ্লেনেশন আমি আসলে খুঁজে পাই নাই, এরকম হতে পারে মৃত্যু একটা জিনিস আসে, অ্যাডজেক্ট যখন আসে এবং একটা মানুষের জানিয়ে যায়, আমি জানি তো কি হয় দিন যার সাথে হয় ওই সেই মানুষটাই আসলে হয়তো জানবে এবং সে কখনোই ফিরে এসে আমাদেরকে বলার মতো অবস্থাটা থাকে না। কিন্তু এই জিনিসটা আসলে আমি তারপরে অনেক চিন্তা ভাবনা করে এটা কোনো কিছু লজিক খুঁজে পাইনি, আমার কাছে মনে হচ্ছে বিষয়টা হয়তো ন্যাচুরাল ছিল না, কিছু একটা ছিল যেটা আমরা লজিক দিয়ে আসলে প্রমাণ করতে পারিনি। আর আমি এখন যে বাসাটার গল্প বললাম সেটা আমি যেই রুমে থাকি আমার রুমটা সেটা হয়, আর আমার ঠিক আমাদের উপরের ফ্ল্যাটটা আসলে ওখানে যে ফ্যামিলিটা থাকতো ওনারা বিদেশে সেটেল হয়ে গেছেন, পুরো ফ্যামিলি না, ওই বাসার মধ্যে উনি বাচ্চাদের নিয়ে বাইরে থাকেন এবং যে আমাদের আঙ্কেল আছেন উনি পাইলট, যার কোনো বেশিরভাগ সময় দেখে যে ওনাকে ফ্লাইটে থাকতে হয়, মানে ওনাদের ফ্ল্যাটটা বেশিরভাগ সময় খালি থাকে। কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ঘটনা যেটা হয়, আমি একা হইলে সেটা হয়তো আমি এখানে আজকে শেয়ার করতাম না, কিন্তু জিনিসটা আরো অনেকেই এক্সপিরিয়েন্স করেছি যার কারণেই বলা। আসলে যে রাত 12টার পর যে সময় আমাদের ঘুম মারতে যাওয়ার সময় সে তারপরেই দেখে যে যে ঠিক উপর ফ্লোরে অ্যাক্টিভিটি হলে আমরা বুঝতে পারবো, ফ্লোরের একটা বিষয় আছে, একটা যেটা হয় রান্নার গন্ধ আসে, মাছ রান্না মাছ ভাজা এটা আসে, তারপর যেটা হয় মানুষজনের আওয়াজ শোনা যায়, কথাবার্তা মহিলা বাচ্চা এরকম তাদের আওয়াজ শোনা যায়, এবং ফ্লোরে আপনি মার্বেল ছড়ে দিচ্ছেন, এরকম কিছু হলে কিন্তু ঠিক আমার ইমিডিয়েট উপরে যে ফ্লোরটা সেটাতেই আমি বুঝতে পারবো, আশেপাশেরটাই কিন্তু বুঝতে পারবো না। তো এটা আমি ভাবতাম যে না আমার ভুল হতে পারে বা অন্য বাসা বা এরকম কিছু, বাট আমার মামা মাঝখানে একবার আসছিলেন আমার বসে থাকতে, উনি আমাকে জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার তোমাদের উপরে ফ্লোরে কি রাত 12টার পরে ওনারা সব রান্নাবান্না সব কিছু শুরু করেন কিনা, আমি না ওনারা তো কেউ দেশের দেশে থাকেন না, আমি তো আসলে মাঝে মাঝে থাকেন এদেশের, তো আমি দেশের বাইরে থাকতাম ওনার কাজের জন্য। তো আমি জানি আমি একা হলে হয়তো জিনিসটা নিয়ে এতটা চিন্তা করতাম না, কিন্তু অদ্ভুত, আমি ছাড়া অন্য আরেকজনও জিনিসটা এক্সপিরিয়েন্স করেছে, যার কারণে আমার কাছে মনে হয় যাই না হতে পারে। আমি কিছু যে খালি জায়গাটা অনেক সময় হয়, অনেকে বলে যে অনেকদিন একটা জায়গা যদি খালি থাকে সেখানে হয়তো অন্য ধরনের অন্য কিছুর বসবাস গড়ে উঠতেই পারে। তো ওটাও মনে হয় যে হ্যাঁ এরকম কিছু থাকলেও থাকতে পারে, বাট চেষ্টা করে জিনিসগুলিকে খুব নর্মালি নিতে হবে, নিজেকে আগেতে থাকলে বা নিজেই ভয় পাবে, ভয় পেতে হবে। ওরকম ভূতের গল্প বা ভূতের বিশ্বাস না করলেও খুব বেশি ন্যাচুরাল না এরকম কোনো গল্প বলতে গেলে আসলে এই দুইটাই মনে পড়ে বেশি। আর কারণ ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে গেলেও দেখা যায় যে এই গল্পগুলি বেশি বলা হয়। আর এই ভূতি লিসনারদের অনেক 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 শুভেচ্ছা, সবাই অনেক বেশি ফুর্তি থাকেন, ফুর্তি করেন, এবং সবাইকে থ্যাংকস আমার স্টোরি শোনার জন্য।
শুনছেন সব সময় রেডিও ফুটি 88.0 FM, বলছি আজ অপুর সাথে রয়েছে আজ রাসেল এবং আজ
সাব্দির।
আমি ভাই আমি আগামীকালকে চিটং যাচ্ছি, রেডিও ফুর্তির চিটং স্টেশন আছে বাই দ্য ওয়ে, এই ছুটিকে আমি একটু বলে নিতে চাচ্ছি। আগামীকালকে থেকে রেডিও ফুর্তির চিটং স্টেশনে বেশ কিছু সারপ্রাইজ থাকছে, যারা চিটং এ থাকবেন তারা সারপ্রাইজ গুলো পাবেন, আমি সেটা চিটং গিয়েই শুনতে হবে, আমি এখান থেকে বলতে যাচ্ছি না। তো যাই হোক আমি চিটং যাচ্ছি, আমাকে বেশি দিন থাকতে হবে। তো আমি অনুরোধ করবো আমার বন্ধুবর শব্দের কাছে চিটং সংক্রান্ত কোনো ভৌতিক গল্প না বললেই শ্রেয়।
আচ্ছা আমি কিন্তু চিটং সম্বন্ধে বলিনি, আমি বলেছি একটা রেস্ট হাউস ছিল, সেই রেস্ট হাউসে গিয়ে আমি ওই বাথরুমে যে জিনিসটা এক্সপিরিয়েন্স করেছি একটা তাদের কাছ থেকে শোনা। তো যখন বললাম তো সাথে সাথে আপনি দেখলেন যে বহু রাগারাগি করে আমার সাথে রুম থেকে বের হয়ে গেল। তো আমি এখন যে ঘটনাটা বলবো এইটা হচ্ছে গিয়ে ফয়েজ ব্লেকের, যেটা আসলে চিটাং এ অবস্থিত না আর কি, অপুর জন্য
একটু দূরে
আমারও যাওয়ার কথা ছিল, বাট আনফরচুনেটলি আমি ম্যানেজ করতে পারিনি, যাওয়া হয়নি। সো ওরা গেছিল, গিয়ে যাওয়ার পর মানে ফয়েজ লেক যখন আগের অবস্থাটা ছিল আর কি, এখন তো হচ্ছে গিয়ে ওখানে অনেক অ্যাক্টিভিটিস, তারপরে হচ্ছে গিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র বসানো হয়েছে, বাট আগে যখন শুধুমাত্র লেকটা ছিল এবং মানুষজন যখন ঘুরতে যেত তখনকার সময়, তো তখন নৌকা দিয়ে আসলে ঘোরা যেত, একটু সাম্পান টাইপের নৌকা ছিল কিছু, সো ওগুলি দিয়ে আসলে ভিতরে ঘোরা যেত। তো একটা ফ্রেন্ড হঠাৎ করে লক্ষ্য করে, এটা আমি আপনার শোতেও অসংখ্যভাবে শুনেছি এবং তখন আমার কাছে জিনিসটা আবার ট্রিগার করেছিল যে নৌকা দিয়ে যখন আসলে যাচ্ছিল তো হঠাৎ করে একটা জায়গায় যাওয়ার পর মাঝি বৈঠা ইয়ে করা বন্ধ করে দিয়েছিল। তো জিজ্ঞেস করছে যান না কেন, বলে না ওইখানে আর না যাই, ফিরে যাই, কারণ সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে এখন আর ওই দিকটায় না যাই। তো বললো যে কেন চলেন, এখনো তো সন্ধ্যা হতে মাগরিবের আদর দিতে এখনো দেরি আসে, তো চলেন আমরা যাই। তো বললো না 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 ওদিকে যাওয়া যাবে না, বলছে আরে চলেন মামা। তো তখন এটা বলার পরে সে মানে একদমই যেতে নারাজ, তো তখন বললো যে চলেন আরেকটু সামনে যাই, বলে না আরেকটু সামনে সমস্যা আছে, বলে কি সমস্যা, বলে না আমি আপনারা বুঝবেন না এখানে সমস্যা আছে, বলে কি এখানে বেশি গভীর আমরা সবাই সাঁতারটাতে জানি কোনো অসুবিধা নেই, বলে যে ঠিক আছে আমরা তাহলে একটু সামনে আরেকটু সামনে গেছে। তো সামনে যাওয়ার পর হঠাৎ করে একজন একটু দেখতে পারে যে পানির মধ্যে আপনি কোনো একজন মহিলার চুল যেমন ভাসলে যেরকম দেখা যায় সেরকম চুল ভাসছে। সো এইটা দেখার পরপরই সে বলে যে এটা কি, তো এটা দেখার পরই মাঝি কোনো কিছু কারোর সাথে না বলে সাথে সাথে হচ্ছে কি নৌকাতে ইউটার্ন নিয়ে আর কি ঘুরে ফেলছে। তো তখন জিজ্ঞেস করেছিল যে এটা কি ছিল, তো তখন মাঝি বেশ রাগারাগি করা শুরু করে তাদের উপর যে আপনাদের আগে বলছিলাম যে আপনারা আসলে যারা এখানকার না তারা আপনারা না বুঝে অনেক কিছু করে ফেলেন, পরে বিপদ হয় আমাদের। তো বলছে যে কেন এখানে কি, যে ওটা চুলের মতো এটা কি ছিল, মানে জিনিসটা ছোট না কিন্তু বেশ অনেক বড়, নৌকা চারপাশ জুড়ে আসলে চুল দিয়ে আসলে ঘেরা এরকম টাইপের মনে হচ্ছিল, এবং দেখে মনে হচ্ছিল কেউ ডুবে গেছে, চুল ভাসতেছে,
কিন্তু অনেক
কিন্তু ব্যাপারটা অনেক বড় ছিল আর কি, মানে পুরো নৌকাটার অলমোস্ট অর্ধেকটা জুড়ে। তো এইটা দেখা মাত্র হচ্ছে গিয়ে মাঝিটা খুব বেশি ভয় পায় আর কি, কারণ আমার ফ্রেন্ড যারা গেছিল তারা ওখানকার লোকাল না, ওরা এটা সম্বন্ধে কোনো কিছু জানে না। দে ফাউন্ড ইট ভেরি ইন্টারেস্টিং যে আরে আরে এটা কি আসলে। তো বাট মাঝি খুব রাগারাগি শুরু করে, তো তখনই ওদেরকে নিয়ে ঘাটে নামায় দেয়, তো কোনো কিছু বলে না। তো আমার যে ফ্রেন্ডটা ছিল তার চাচা আবার চিটাঙ্গের, সো ওনার সাথে গিয়ে পরে বলে যে মাঝি আমাদের সাথে এরকম ব্যবহার করলো, সো মাঝির কাছ থেকে ছাড়িয়েছিলাম, ব্যাপারটা তো খুব একটা ভালো লাগছে না। তো বলে যে আসলে ঘটনাটা এরকম না, তোমাদের আসলে তোমাদের ভালোর জন্য মাঝি ওখানে নিয়ে যায়নি। সেই জিনিসটা হচ্ছে কি এখানে মানে এরকম অনেকে আগে গিয়ে এই জিনিসটা এরকম দেখেছে যে চুল ফাসছে এরকম এরকম ভয়েস ব্লেক নিয়ে কিন্তু অনেক মিথ আছে।
আমি বেশ কিছু শুনেছি,
আমি ভূত এফএমও এর আগে অনেকবার
শুনেছি,
একটা মিথ আছে যে, এবং এই কিছু কিছু জায়গাতে যে জিনিসগুলি আসলে মিথ আনসলভ যেসব মিস্ট্রিগুলি আছে সেগুলিকে কিন্তু নিয়ে আসলে কোনো ডিসকাশন করে আসলে মানুষ কুল কিনারা করতে পারেনি। তো এরকম কিছু একটা দেখে ওরা ওখান থেকে ফিরে আসছে, তারপরে অনেক শব্দ শোনা যায় শুনেছি আমি ভয়েস ব্যাকের ওখানে। সো
গেলো আমি ডেফিনেটলি মাঝির কথা শুনে সুপারন্যাচারাল জিনিস বা সুপারন্যাচারাল ব্যাপার তো আসে বিফোর ভূত এফএম। আজকে যেহেতু 47 বছর হয়ে গেল, পুরোনো কথাই বাবার মনে পড়ে। তো বিফোর ভূত এফএম অ্যাকচুয়ালি স্টার্টেড ফুয়াদ লাইভ তখন চলতো, এখন আবার নতুন করে শুরু হয়েছে, তখন ফুয়াদ লাইভ ছিল। উই ডিড একটা স্পেশাল এপিসোড অফ ফুয়াদ লাইভ যেটা ছিল হরর এপিসোড, এবং ওই এপিসোডটা অ্যাকচুয়ালি বলা যেতে পারে মানে টু সাম এক্সটেন্ট ইজ দ্য ভেরি ইনিশিয়াল ইন্সপিরেশন ফর ভূত এফএম, যে ওই এপিসোডটা যেবার হয়েছিল। ব্যাপারটা এরকম ছিল যে ফুয়াদের সাথে প্ল্যান ছিল যে আমরা ঠিক আছে আমরা প্রত্যেকটা এপিসোড একটা থিম নিয়ে করবো। একটা থিম ছিল 80s 90s টেলিভিশন শোজ, একটা ছিল হরর। ওই এপিসোডে অ্যামেজিংলি যেরকম ছিল যে আমরা দুজন শো শুরু করি খুবই হালকা মুডে, মাসুম ভাইও ছিল আমার যদি মনে পড়ে, কন্ট্রোল করছিল উনি বোর্ড। তো খুব হালকা মুডে আমরা শোটা শুরু করি, হালকা মুডেই শোটা চলছিল। একটা পয়েন্টে আমরা বেশি এক্সাইটেড হলো, যেটা আমরা লাইট টাইট নিভিয়ে দিলাম, অন্ধকারে করবো। And literally, Fuad, মানে যারা চেনেন ফুয়াদকে, আপনারা সবাই জানেন ফুয়াদ তো অনেকই মানে মনে মনে শাসমশে দুষ্টমি করছে বা সিরিয়াসলি নেয় না কিছু। একটা পয়েন্ট আমার মনে আছে আমরা তিনজনই মানে উই স্টার্টেড স্কেয়ারিং বিকজ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম তখন মানুষ আমাদেরকে কল করছিল, এটা কল ইন ছিল, কল আউট ছিল, আমরা কল করছিলাম যারা এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, মানুষ সাথে রিয়েল স্টোরি শেয়ার করছিল। ইট ওয়াজ সো স্কেয়ারি যে আমরা একটা সময় লিটারেলি ভয় পাওয়া শুরু করলাম। তো তখন আমি আমাকে প্রায় অনেকে জিজ্ঞেস করেন যারা রেগুলারলি ভূত এফএম শোনেন, এবং একটা প্রশ্ন করেন সবসময় যে আচ্ছা আপনাদের যে ভূত এফএমটা হয় এটা এই ঘটনাগুলো কি সত্যি? তো আমি সবাইকে উত্তরটা দেই আলাদাভাবে, এখনো আবার দিচ্ছি যে দেখেন সত্যি মিথ্যা যাচাই করার দায়িত্ব কিংবা লাইসেন্স আমাদের কাছে নেই। আনফরচুনেটলি আপনারা যদি বলেন আমরা অ্যাপ্লাই করতে পারি সত্যি মিথ্যা যাচাই লাইসেন্স,
মানে আপনাদের মধ্যেই কেউ কিন্তু শেয়ার করছে।
এক্স্যাক্টলি,
এটা আমাদের,
বাট যেটা হয় যে যারা শেয়ার করেন আমরা চেষ্টা করি যতটুকু অথেন্টিক থাকে তো রাখার। রাসেল ভাই যেটা করেন যে স্ক্রিনিং করেন গল্পটা সেখান থেকে বেছে বলেন, তবে আমি যতটুকু দেখেছি, যতটুকু অবজার্ভ করেছি, যতটুকু শুনেছি দেখেছি, যে যারা যখন শেয়ার করে either they are making a very good story, they need to get Oscar for this, or those are real experiences, or those are real
reaction cases
stories. Are, mane, to, jinishang dorkum na, those are experiences. আমার মনে হয় যে আসলে এই যে তোকে সাব্বির যেটা বললো যে এই ধরনের গল্প যদি আমরা শুনি বা এক্সপিরিয়েন্স করি বা যদি নিজে এক্সপিরিয়েন্স করি এগুলোর গভীরে না যাওয়ার চেষ্টাই করি।
আরেকটা ব্যাপার হচ্ছে রাসেল ভাই, ওই কিছুদিন আগে আমরা একটা জায়গায় সবাই বসছিলাম, আমি সাদিয়া অপু আমরা সবাই বসছিলাম, তো হঠাৎ করে ভূত রিলেটেড অথবা এই ধরনের ডিসকাশন শুরু হয়েছিল, মানে ইটস মানে কফি টেবিল ডিসকাশন টাইপের অনেকক্ষণ ধরে চলছে। তো হঠাৎ করে মানে একটা ঘটনা সাদিয়া হঠাৎ শেয়ার করে যে ওর একটা হচ্ছে গিয়ে কাজিনের ছোট বাচ্চা, ছোট বাচ্চার ব্যাপারটা বলার আগে একটা জিনিস বলে নিই যে অনেক সময় দেখবেন কোনো ছোট বাচ্চা অসম্ভব অট্ট হাসি টাইপের হাসে, এবং ওইটা একটা পর্যায়ে গিয়ে কিন্তু পুরো ব্যাপারটা ছোট বাচ্চাদের হাসি এমনি দেখতে খুব ভালো লাগে, বাট ওইটা একটা পর্যায়ে গিয়ে কিন্তু খুব স্কেরি হয়, যদি আর আপনি খুব অন্ধকার মানে ওই রকম জায়গায় ওই অ্যাটমসফিয়ারটা যদি এরকম হয় তাহলে খুব স্কেরি হয়। তো সাদিয়ার গল্পটা এরকম ছিল যে ওই বাচ্চাটা আসলে জন্ম হচ্ছে গিয়ে ইংল্যান্ডে, ওরা খুব সুন্দর গ্লাসগোতে থাকতো, তো তখন সেক্ষেত্রে ও ও প্রায়ই দেখা যেত বাচ্চাটা ছোটবেলা থেকেই সিলিং এর দিকে তাকিয়ে বলতো ভূত ভূত অথবা এইরকম, যখন ওর কথা বলা একটু একটু বুঝতে পারে যে ভাও এরকম কিছু একটা ভয় বলতো অথবা ও একটু কান্নাকাটি করতো এবং একটা পার্টিকুলার জায়গা দেখিয়ে সে খুব ভয়ের ব্যাপারটা এক্সপ্রেস করতো। তো অনেক পরে যখন বাচ্চাটাকে আসলে ইয়েতে নিয়ে যাওয়া হয়েছে, কি বলে ওটার নাম, সে একটু বড় হওয়ার পর তারা লন্ডনে শিফট করে, এবং লন্ডনে আসার পর ওরা মিউজিয়ামে গেছিল, মিউজিয়ামে গিয়ে ওখানে একটা জায়গাটা কফিন বক্সের ভিতরে একটা মমি অথবা এরকম কিছু দেখতে পায়, তখন লিটারালি বাচ্চাটা ওই আগের যে এক্সপ্রেশনটা
সেই এক্সপ্রেশনটা
দেয় যে ভয়, তখন ওর মা আসলে এই পুরো জিনিসটাকে কোনো কিছু মানে একটু রিলেট করার চেষ্টা করেছে যে আসলে কি হচ্ছে অথবা সে হয়তো এরকম কোনো কিছু দেখতে পায়। তো এইটা ছিল তার ওইখানকার ঘটনা। তারপরে অনেক বছর পরে ওরা বাংলাদেশে ফিরে আসে, তো ওরা একটা বাসায় থাকতো মগবাজার অথবা এরকম কোথাও, এবং বাসাটা অনেক হাই রেজ বিল্ডিং ছিল, লাইক 8-10 তলা আর কি, তো ওইটার আশেপাশে অন্য কিছু থাকার কোনো চান্স নেই, কি ওই একটা সাইডে খালি ছিল। তো সাদিয়া একদিন ওকে নিয়ে বসে টিভি দেখছিল, সো হঠাৎ করে দেখে বাচ্চাটা খেলছিল, তখনও বাচ্চা আর কি খুব একটা বড় না, তো খেলতে খেলতে হঠাৎ করে জানালা দিয়ে, জানালাটা বেশ বড় ছিল পুরো সিলিং থেকে ফ্লোর পর্যন্ত, সো হঠাৎ করে ও বলে যে বাচ্চাটা ওইদিকে তাকিয়ে হাসি দিল। তো সাদিয়া টিভি দেখছিল, বাট ও পাশে দেখলো যে বাচ্চাটা ওই জানালাটার দিকে তাকিয়ে হাসছে, সো ও তখন ওইদিকে তাকিয়ে দেখে কিছু নাই, পর্দাটা সরানো কোনো কিছু নাই, তখন বাচ্চাটা জানালাটার দিকে তাকিয়ে হঠাৎ করে হাসতে হাসতে বলছে আঙ্কেল আঙ্কেল বাবু কই।
আচ্ছা,
সো ঘটনাটা এই পর্যন্তই, এবং সাদিয়া ওখানে দেখে বলছে বাবু তুমি কার সাথে কথা বলছিস, আসো আমরা খেলি। তো সাদিয়া ওকে আসলে অন্য ওখানে নিয়ে চলে গেছে, ওইটা আর কথাটা আগাতে দেয়নি। কিছুদিন পরে কোনো এক কারণে ওই বাসায় একটা মিলাদ হয়, এবং মিলাদের সময় একজন হুজুর আসে, সো সে এসে মিলাদটা পড়ানোর পর হঠাৎ করে ওই বাচ্চাটার বাবাটাকে ডেকে বলে যে আপনার এই বাসাটা, বাসা কি বলে যে
বাঁধিয়ে
দেওয়া, এটা করতে বলে। বলে হুজুর কেন, কোনো সমস্যা? বলে না, এখানে আমার জানা মতে একটা পূর্ণবয়স্ক লোক এবং একটা বাচ্চার জিন আছে। এবং পুরো জিনিসটা পরবর্তীতে জানা যায়, মানে মানে ওই বাচ্চাটাকে আমিও আমরাও মনে হয় দেখেছিলাম, দেখে হচ্ছে এই বাচ্চাটার নাম হয়েছে আঙ্কেল আঙ্কেল বাবু কই, কারণ হচ্ছে বাচ্চাটা এইভাবে আসলে তাদেরকে অ্যাড্রেস করতো। সো মোটামুটি মোরলেস মনে হয় যে সে হয়তো কিছু দেখতে পায়,
সেটা দেখতে পেয়েছিল,
এবং ওই সময় যখন দেখতে পেয়েছিল তখন তাদের সাথে হয়তো কমিউনিকেট করতো মেবি।
ওটার ওটার একটা পরে এক্সটেন্ডেড একটু ঘটনা জানিয়ে দেওয়ার পরে সাদিয়ার সাথে মাঝখানে কথা হচ্ছিল, এর পরের এক্সটেন্ড ঘটনা বাচ্চা যখন আরেকটু বড় হয়ে যায়, মানে এখন বেশ বড়, যে কথাবার্তা মানে বেশ ভালোই বোঝে ইয়ে করে, তো তাদের বাসাটা কাজের ছেলে রাখা হয়, তো কাজের ছেলে এবং কাজের মহিলা মেবি রাখা হয়, তারা মানে বেশ অনেকদিন ধরে উইয়ার্ড আচরণ করছিল এবং তারা ভয় পাচ্ছিল কোনো একটা কারণে। তো পরবর্তীতে যখন জিজ্ঞেস করা হয় যে কি, তো ওরা থাকবে না, কাজ করবে না, চলে যাবে, তো তাদেরকে জিজ্ঞেস করা হয় কি ব্যাপার, কি জন্য চলে যাচ্ছে, তো ওরা বলে যে যখন অনেক গভীর রাত হয়ে যায় তখন ডাইনিং স্পেসের ওই জায়গাটায়, মানে সব বাসে ডাইনিং স্পেসটা বড় জায়গা হয়, ওই জায়গাটায় লাল কাবলি ওর পাঞ্জাবি পরা এরকম একজন লোককে এবং একটা বাচ্চাকে, সেও মনে হয় লাল কিছু পরা, ছোটাছুটি করতে দেখে তারা। মজার ঘটনা হচ্ছে যে সাব্বিজি ঘটনাটা বলল, সাদিয়ার সাথে ওই বাচ্চাটার এক্সপিরিয়েন্স হুজুরের এসে বলা এবং ওই যারা বাসায় কাজ করতেন তাদের তিনটা কিন্তু ভিন্ন ঘটনা, কারোর সাথে কারো
যোগাযোগ,
সেম থিং, একই জিনিস তিনজন আলাদা আলাদা ভাবে এক্সপিরিয়েন্স করে।
আমরা শেষ করি এবং অপু ভাই সাব্বির ভাইকে দিয়ে শুরু করি, তাই না? সাব্বির ভাই সবার কাছ থেকে তো বিদায় যদি নিয়ে নিতেন তাহলে।
ওকে, লিসনার, থ্যাংক ইউ ভেরি মাচ রাসেল ভাই ফর কলিং মি। অনেকদিন পর হচ্ছে গিয়ে রেডিও ফুটিতে আসতে পেরে ভালো লাগলো। বাট হচ্ছে গিয়ে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে গিয়ে 7 বছর পার হয়ে গেছে, আমি রেডিও ফুটি ছেড়ে দিয়েছি অলমোস্ট আজকে 3-4 বছর হচ্ছে। বাট রেডিও ফুটির ভেতরের যে স্পিরিটটা এবং হচ্ছে গিয়ে যে পাওয়ারটা সেটা কিন্তু চেঞ্জ হয়নি। এখানে ভেতরে যারা যে মানুষগুলি কাজ করে, যে মানুষগুলি কাজ করে তাদের যে প্যাশনটা একটুও কমেনি সেই, মানে গত 7 বছর ধরে এটা খুব ইন্ট্যাক্ট অবস্থায় আছে। এবং রেডিও ফুটির সাকসেসের পিছনে এই পিছনে যে ওয়ার্কফোর্স যারা কাজ করছে তাদের প্যাশন এবং কমিটমেন্টটা আসলে অনেক বড় একটা ব্যাপার।
আসলে
আই উইশ অল দ্য বেস্ট টু রেডিও ফুটি এবং আই হোপ প্রত্যেক বছরে হচ্ছে গিয়ে আই উইল গেট এ চান্স টু গো অন এয়ার উইথ ইউ গাইজ, নট অনলি অন ভূত এফএম বাট অন্যান্য জায়গাতেও হয়তো যে এসে এন্টারটেইন করতে পারবো লিসেনারদেরকে। এবং হচ্ছে গিয়ে খুব ভালো লাগলো অনেকদিন পর অনলাইন অন এয়ার আসতে পেরে।
ওকে, আমরা নরসিংহ একটা ঘটনা আছে, সে ঘটনার সুন্দর সবার লাস্টে হবে ভাই।
ওকে,
আমরা দুজন তাহলে বিদায় নিয়ে নিই,
ঠিক আছে? আমি বিদায় নেওয়ার আগে আমি আজকে যেহেতু রেডিও ফুড
নিয়ে বলতে বলছি,
হ্যাঁ, 7 বছর আগে আমি কিছু মানে সবসময় এসএমএস করি অনেক মানুষের নাম নিয়ে, আমি কিছু মানুষের নাম নিতে চাই আজকে 7 বছরের এই ব্যাপারে, যদিও ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক ঘন্টে দেব পারো না,
আমরা ঘুমিয়ে দেই, আমরা একটু ঘুমিয়ে দেই,
দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, আই হ্যাভ টু সে দিস থিং। আজকে রেডিও ফুড 7 বছর হয়ে গেছে আজকে, যেমন উই আর রিয়েলি প্রিভিলেজ যে সাব্বির, আসমা, রন এরকম অনেকে আমাদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করেছে। তো যারা আমাদের সাথে নেই কিন্তু রেডিও ফুর্তির আজকের এই অবস্থানে আসার জন্য যাদের অবদান মানে কখনোই আমরা অস্বীকার করতে পারবো না, সেরকম কিছু মানুষের নাম যেমন আই আই রিয়েলি ওয়ান্ট টু থ্যাংক অন বিহাফ অফ রেডিও ফুর্তি মিস্টার সাইদ কবির, ড্যানিয়েল, আরাফাত কাজী, মিস্টার এহসান মাহবুব, নাফিস ভাই, ইয়াসিন ভাই, অ্যান্ড সো মেনি আদার থিং, রনো অ্যান্ড লরা মানুষ, যেমন এখন মনে
পড়ছে সাকিব ভাই, আমাদের সাকিব ভাই এখন তো
চম্পা, অ্যান্ড আরো কে, আরো 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 অনেকের নাম আছে, পৃথিবী, রাইট, পৃথিবী, ইমরান, অ্যান্ড আরো ছিল আমাদের সাথে বডি
বিল্ডার,
যারা তো ছিল, হ্যাঁ, এরকম প্রচুর মানুষ, আই এম রিয়েলি সরি, সালাম ভাই,
অ্যান্ড
নিক্সন ভাই, অ্যান্ড চিন্টু ভাই,
চিন্টু ভাই,
চিন্টু ভাই, ওহ মাই গড,
এখনো পর্যন্ত তার, এখনো পর্যন্ত তার
পর্যন্ত দ্য ভয়েসেস ইউ আর হিয়ারিং অন রেডিও ফুটির অনেক
হোতে ফেম হন্টেড বাই
ওই আওয়াজ, ইনফ্যাক্ট এয়ারটেল এর যেই যে হন্টিং আওয়াজটা হয় সেটা হিমসেলফ স্যাং বাই চিন্টু ভাই, অ্যান্ড সুমন পাটোয়ারি, ফুল ভলিউম নামে একটা শো হতো ওনার, অ্যান্ড
নাভিদ মাহবুব,
নাভিদ মাহবুব, and so many other people, maybe I'm forgetting few of them,
Arafat Kaji
I told him to onek manush prochur manush jader obodan chhara hoyto ba ajker report je jaga ache shekhane thakte parto na still ekhon jara amra kaj
korbo lupay na
lupay na right so jodi karon nam miss hoye jay ami kalke sokale
abar 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 notun kore hobe
so thank you very much shobai ke jara amader sathe chilen gronik er nam mone korte hoyeche kar nam হ্যাঁ মোহন ভাই,
মোহন ভাই, রাইট, মোহন ভাই,
সো মোহন ভাই ইফ ইউ আর লিসেনিং, রনি দ্য গাই হু ইজ ইন ইওর জব রাইট নাও, সে মনে করে দিল মোহন ভাই, মানে সবাইকে ধন্যবাদ আসলে, থ্যাংক ইউ ভেরি মাচ, এন্ড ইটস ইউ পিপল যে উই আর স্টিল ওয়ার্কিং হিয়ার, উই আর স্টিল ডুইং আওয়ার জব প্রপারলি, এন্ড অবভিয়াসলি সাব্বির আসনাকে বিশেষ ধন্যবাদ দিতে, তারা
সরাসরি
এখানে
আপনিও কি কষ্ট করে এসেছেন জানি, কিন্তু আপনাকে কিছু বলার নেই, আপনি কিছু বলার না না আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আসলে মানে ভূত এফএম যেটা আমি মানে আমি ভূত এফএম এর পক্ষ থেকে আজকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে সত্যি কথা বলতে আমি আজকে আসলেও মিস করছিলাম সাইদ ভাই, ড্যানিয়েল ভাই, বিশেষ করে মানে ভূত এফএম এর সাথে সম্পৃক্ত বিশেষ করে আমাদের যে হাফিজ ভাই, যে কিনা ওই রাতের বেলায় সবাইকে ঠিক মতো পৌঁছে না দিলে হয়তো কোনো গেস্ট আমরা পেতামই না, যিনি গাড়িতে করে পৌঁছে দেয় আজকে আমাদের সাথে আলামিন এখন কাজ করছে যে দায়িত্বটা
করছে। মানে ইটস লাইক এ ফ্যামিলি, মানে ফ্যামিলিতে অনেক সময় দেখা যায় যে কোনো ভাই বোন দেশের বাইরে চলে যাচ্ছে অথবা এরকম, বাট উই আর অল ইন টাচ, দেখা যায় যে কোনো একটা প্রোগ্রামে কিন্তু হচ্ছে কি আমরা পার্টিসিপেট করছি, একসাথে দেখা হচ্ছে যে কোনো ওয়েডিং রিসেপশন বলেন অথবা যে কোনো জিনিসে, এবং হচ্ছে কি ওই বন্ডিংটা আছে। সো মানে আমি বলবো যে ফুর্তির পাওয়ারটা যদি কেউ জিজ্ঞেস করে অথবা মেইন ইউএসপি যদি জিজ্ঞেস করে,
ছাড়ে ভাই
নশিন মুকুল
মুকুল ভাই বলতে থাকেন, আপনার বলতে থাকেন, আমি মনে আসে
মানে এই ধরনের জিনিস। এবং চিটাং এ যারা আছে রিগান, তারপরে হচ্ছে গিয়ে অন্যান্য যারা আছে তোমা
রুমানা
রুমানা,
সো সো মেনি পিপল, বাট হচ্ছে গিয়ে যখনই দেখা হয় মানে কোনো জড়তা থাকে না, এটা একটা অনেক বড় জিনিস।
আপনারা যারা আগামী সপ্তাহে যেন ঘটনা পাঠাবেন তাদেরকে পাঠাতে হবে, আমাদেরকে ইমেল করতে হবে নাম ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার ঘটনা পাঠিয়ে দিন ভূত এফএম এট দ্য রেট রেডিও ফিফটি ডট এফএম, এটা হচ্ছে অ্যাড্রেস, স্পেলিংটা হচ্ছে BHWTFM এট দ্য রেট RADIOFORTI.FM, নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠিয়ে দিবেন। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করবো অডিও ক্লিপ পাঠানোর জন্য, এবং আপনি অবশ্যই যারা ঘটনা পাঠাচ্ছেন তারা উল্লেখ করে দেবেন শুরুতেই, যদি মেনশন করেন তাহলে খুব ভালো হয় যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান কিনা, নাকি আপনি চান যে আমি পড়ে শুনে। আর যেটা সেটা হচ্ছে যারা স্টুডিওতে এসে শেয়ার করতে চান তারা অবশ্যই অবশ্যই ফোন নাম্বারটা লিখতে ভুলবেন না। আজকের মতো এখানেই আমি বিদায় নিয়ে নিচ্ছি। অপু ভাই একটু প্লিজ, যেহেতু আজকে মানে সপ্তম জনবার্ষিকীতে পা দিল, আমি সবাইকে রেডিও ফুর্তির পক্ষ থেকে, হ্যাঁ রেডিও ফুর্তির পক্ষ থেকে আমরা সবাইকে, হ্যাঁ নশিনেরটা তো ছাড়বোই আমরা, আমরা সবাইকে আবারও এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন, কালকে অনেক বড় বড় আয়োজন আছে সুতরাং সেগুলোতে আপনারা থাকবেন আশা করি, সেগুলো অপু ভাই বলবে। আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আজকের শোটা অপু ভাই শেষ করুক, শেষ কিছু কথা বলে আর কি।
কথা বলার একটাই জিনিস আছে, হ্যাপি বার্থডে সবাইকে, ইটস নট অনলি রেডিও ফুর্তিস বার্থডে, ইটস অল দোজ মানে ফ্যান্স বার্থডে, মানে যারা শোনেন আমাদেরকে, থাকেন আমাদের সাথে, তাদের সবাইকে।
আমি একটা কথা শুধু আপনাকে বলতে চাই, আজকে সকালে একজন আমাকে এসএমএস করে বলেছিলেন যে আমার কাছে মনে হয় যে আর যারা প্লাস হচ্ছে রেডিও ফুর্তির গান মানে প্রোগ্রাম সবকিছু মিলিয়ে খুব অর্গানাইজড, তো আমার কাছে একটা জিনিস আমি তখন বলেছিলাম যে আমরা আসলে না কিছুই করি না, আমাদের আসলে সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের যারা লিসনার রয়েছেন তারা অনেক বেশি স্পেশাল,
এক্স্যাক্টলি
তাদের টেস্ট অনুযায়ী কাজ করতে গিয়ে আমরা এরকম হয়ে গেছি।
এক্স্যাক্টলি ইন 2006 আই রিমেম্বার মানুষজন, আমাদের মূল মোটো ছিল যে মানুষ রেডিও শুনবে কিনা, এন্ড লুক এট আস, আমরা এখন কি করছি, রাত দুইটার সময় একটা শো করছি যেখানে হাজার হাজার মানুষ আমাদের শোটা শুনছে রাত দুইটায়,
এবং এবং কোনটা ভালো জিনিস যেটা হচ্ছে সবসময় দেখা যায় যে স্প্রেড করা যায়, যেটা হচ্ছে সবসময় দেখা যায় তার আবার কপি টপিও হয় এরকম টাইপের জিনিস হচ্ছে সবচেয়ে
এনি কাইন্ড অফ
মনে কত কপি হচ্ছে
এক্স্যাক্টলি এনি কাইন্ড অফ প্রচার এন্ড প্রচার ইজ ওয়েলকাম, কেউ যদি সেটাও করতে পছন্দ করেন এবং করে যদি তারা ভালো হয়, উই অলসো থ্যাংক দেম অলসো, ডু সামথিং রাইট, এন্টারটেইন পিপল, অ্যান্ড দ্য শো মাস্ট গো।
এতক্ষণ যিনি কথা বলছেন আমি আরো একবার বলবো যে অপু ভাই আবার সেই মানুষ যিনি হচ্ছে প্রথম অপু ভাই, প্রথম যিনি হচ্ছে রেডিও ফুর্তিতে একদম প্রথম দিন কথা বলেছিলেন, প্রথম ভয়েসটা অপু ভাইয়ের গিয়েছিল, আমি এটা ভুলতে পারি না,
এরপরে কিন্তু দিব কাশি।
ওকে তার আগে আমরা শেষ করি আজকের মতো, আসি
ওকে বাই।
রেডিও ফুর্তির বয়স হলো 7, এই দিন
haunted by Airtel.
Hello,
লিসনার, আমি রাজ্য আসেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি রেডিও ফুর্তির প্রত্যেকে। এবং সবার আগে আমি কিছু বলার আগে রেডিও ফুর্তিকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। কারণ আমার এক্স একটা জব স্টেশনে ছিল রেডিও ফুর্তি। আই স্টিল রিমেম্বার 2009 সেপ্টেম্বর আর অক্টোবরের কোনো একটা সময়ে আমি রেডিও ফুর্তি জয়েন করি। খুব অল্প সময়ের জন্য ছিলাম, দ্যাটস ট্রু, বাট ওই অল্প সময়টা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট ছিল। আমি একটা শো করতাম, যে শোটার নাম ছিল ইটস কমপ্লিকেটেড উইথ আর্জুন অশ্বিন, যেটা একটা উইকেন্ড শো ছিল। এখনো মনে আছে লিসনারদের SMS গুলো এবং তাদের পছন্দের পছন্দের গানগুলো আমার খুব মনে পড়ে এবং আমি খুব মিস করি, এবং সেই লাইফটা খুব মিস করি। যেহেতু আমার ক্যারিয়ারের ফার্স্ট স্টার্টিংটাই ছিল আর্জুন দিয়ে, তো আমি সারা জীবনই এটা হয়তো আমাকে বহন করে নিতে হবে যে আমি সব সময় মিস করবো আর্জুন কাজটা। আই স্টিল ফিল যে আমি আবারও যদি ব্যাক করতে পারতাম মাইক্রোফোনের সামনে কিংবা আমার লিসনারদের মাঝে। এনিওয়ে, আজকে যেহেতু রেডিও ফুর্তির বার্থডে, আমি রেডিও ফুর্তির বার্থডেতে মিস তো আছি, আমার তরফ থেকে ভালোবাসা তো আছি। একটা কথা অবশ্যই রেডিও ফুর্তিকে বলবো, সেটা হচ্ছে যে রেডিও ফুর্তি যেভাবে নিজেরা ফুর্তি করে এবং যেভাবে লিসনারদেরকে ফুর্তি দেয়, আমাদেরকে ফুর্তি দেয়, এরকম ফুর্তি আজীবন দিয়ে আসুক। আমরা সব সময় এরকম ফুর্তিতে থাকতে চাই। সবচাইতে কোয়ালিটি যে জিনিসটা রেডিও ফুর্তি, সেটা হচ্ছে খুবই চমৎকার চমৎকার গান উইথ লিমিটেড কমার্শিয়াল ব্রেক, এবং এই জিনিসটা লিসনারদের জন্য খুবই 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 আনন্দদায়ক একটা ব্যাপার যে আমি কমার্শিয়াল ব্রেক কম শুনছি এবং গানগুলো বেশি শুনছি। আর সব আর্যদের আমার পক্ষ থেকে থাকছে অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন, এবং তোমাদেরকে শুনি, তোমাদেরকে শুনতে চাই সবসময়। এই যে সেগমেন্টটা, সেটা হচ্ছে ভূত SMS সেগমেন্ট। আমাদের যখন প্রথম বলা হলো যে রেডিও ফুর্তির বার্থডেতে এক্স আর্য যারা ছিল তাদের কাছ থেকে সুপার ন্যাচুরাল কোনো একটা গল্প শোনা, সেটা হবে ভূত SMS একটা সেগমেন্ট, তো আমি তখন ভাবলাম যে কি বলবো। আসলে সেরকম ঘটনা কি আমার সাথে খুব বেশি ঘটেছে কিংবা আদৌ ঘটেছে? এমন আমি ভাবছি না, এমন এক সাহায্যে রেডিও ফুর্তি আমার জার্নিটা খুব অল্প সময় ছিল, বাট ইট ওয়াজ মাইন্ড ব্লোয়িং, খুবই খুবই আনন্দ সময় কেটেছে আমার। তো আমার কিছু দায়িত্ব আছে কিছু বলার। আবার পাশাপাশি আরেকটা জিনিস, ভূত এফএম যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আর কোনো প্রোগ্রাম শুনি না না শুনি, সবসময় চেষ্টা করি যে ওই একটা দিন পার্টিকুলারলি ওই সময়টা যেন গাড়িতে শুটিং থেকে ফেরার সময় হোক আর যে কোনো সময় হোক আমি যেন ওটা শুনতে পারি। তো অনেক গল্প শুনেছি, কিছু কিছু গল্প শোনার পরে দেখা গেল যে লোম দাঁড়িয়ে গেছে, তো ভয় লাগছে। একা থাকলে একটু ঝামেলা হতো, সাথে কেউ যদি থাকতো তাহলে হয়তো সে ভয়টা ভাগাভাগি হয়ে যেত। এবং বেশিরভাগ সময় ভূতের সঙ্গে যখনই কোনো গল্প শুনেছি তখনই আমার হাজব্যান্ড আমার পাশে ছিল, তো ভয়টা অনেক ক্ষেত্রে কেটে গেছে। এবং এমনও হয়েছে যে আমার হাজব্যান্ডও ভয় পেয়েছে, আমিও ভয় পেয়েছি। তো এই নিয়ে অনেক কথা বললাম, আমি এখন একটা গল্প আমি একটু শেয়ার করতে চাই। ইনফ্যাক্ট অনেক গল্প আছে, কোনোটাই আমার সাথে ঘটে না, কারণ আমি খুব ভীতু একটা মেয়ে। এইসব সুপার ন্যাচারাল এইসব ব্যাপারগুলোতে আমি খুবই ভীতু। সচরাচর এগুলো কোনোটা যদি কোনো কিছু আভাস পায় আমি সেখান থেকে আগে দৌড়ে পালিয়ে যাই। বাট আই লাভ টু লিসেন টু দ্য স্টোরিজ, আমি অনেক এই ধরনের গল্প শুনতে পছন্দ করি। এমন একটা গল্প বহুত আগের, যে আমাকে বলেছিলেন তিনি হচ্ছেন আমার এক ভাইয়া, উনি অনেক আগের, উনি নিজে যখন ছোট ছিলেন তখন তার একটা গল্প। সেটা হচ্ছে খুলনাতে, খুলনার আশেপাশে কোনো একটা গ্রাম, আমি যেহেতু যশোরের মেয়ে তো ওদিকটার গল্প শুনলে আমার সেগুলোর প্রতি ইন্টারেস্ট একটু বেশি যায়। তো গল্পটা ছিল এরকম, একটা মহিলা খুবই দরিদ্রী, খুবই গরিব ঘরেরই একটা মহিলা, তার দুটো মেয়ে, এবং তার দুটো মেয়ে অসম্ভব সুন্দর। আমরা সবসময় শুনে এসেছি যে সুন্দরী মেয়েদের ঘাড়ের উপরে জিন বেশি ভর করে, আর গ্রাম দেশে এই জিনিসটা খুব বেশি তারা মানে। বড় মেয়েটা আবার ওকে, ছোট মেয়েটা হঠাৎ, ছোট মেয়েটা ন্যাচারালি বেশি সুন্দর ছিল বড় মেয়ের থেকে, তো হঠাৎ করে কোনো একদিন সন্ধ্যার সময়, মাগরিবের সময় সে মনে হয় বাড়ির উঠানে কিংবা রাস্তা দিয়ে যাচ্ছিল কিংবা এরকম কিছু একটা, ওরকম সময় তার ঘাড়ে হয়তো কিছু একটা ভর করেছিল। তো মা যখন মেয়েকে ডাকতে যায় তখন গিয়ে দেখে যে তিনি একটা লাউ গাছের পাতার উপর দিয়ে হেঁটে, ডাল দিয়ে হেঁটে তিনি শিমুল গাছে উঠছেন। কিছু সত্যি মানে আনএক্সপেক্টেবল, তো আবার আননেচারালও, কারণ লাউ গাছের পাতা খুবই চিকন হয়, সেখানে একটা রশি বাঁধলে সেটা ছিঁড়ে যাবে। সেখানে একটা মানুষ 17-18 বছরের একটা মেয়ে হেঁটে চলে যাচ্ছে, এটা ভাবতেও কেমন যেন অবাক লাগছিল। তারপরে মা যেহেতু খুব ভয় পেলেন এবং তাকে অনেকবারই ওখান থেকে নেমে আসতে বলার পরও সে ওখান থেকে গালিগালাজ করছিল, তার মাকে গালিগালাজ করছিল, সরে যেতে বলছিল, উদ্ভট উদ্ভট কথা বলছিল, তখন মা তার বাধ্য হয়ে, গ্রামে তো খুব কাছাকাছি মসজিদ থাকে, কাছাকাছি সবাই নির্বাসিত থাকে, মা চিৎকার চেঁচামেচি করার পর অনেকেই আশেপাশ থেকে বেরিয়ে আসলো। এক পর্যায়ে মসজিদের মাওলানা সাহেব আসলেন, তো মাওলানা সাহেব তখন স্ট্রেটারে বলে দিলেন যে ওর তো ঘরে ঋণ ধার করেছি। এই জিনিসটা প্রথমে কারো বিশ্বাস না হলেও যখন আশেপাশে সব লোক জড়ো হলো এবং সবাই বললেন যে না হয়তো ঋণ ঘর করেছে, কারণ সন্ধ্যেবেলা তখনও মাগরিব টাইমটা পুরোপুরি যায়নি, জিনটাকে নামানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, তো জিনটাকে নামানোর চেষ্টা করা সত্ত্বেও জিনটা নামছিল না। এরপরে আমরা যেটা জানি, আমি এটা বিলিভ করি যে সাথে যদি আল্লাহর কোনো কালাম থাকে তাহলে কোনো খারাপ কিছু তোমাকে স্পর্শ করতে পারে না। তো একটা আয়াতুল কুরসি কিংবা একটা কোনো আল্লাহ লেখা কোনো লকেট কোনো কিছু যদি সাথে থাকে তাহলে কোনো খারাপ কিছু স্পর্শ করতে পারে না। কিংবা ওই সময় তো যেটা হলো মাওলানা সাহেব জায়নামাজ বিছিয়ে ওইখানে ওই গাছের নিচে নাকি উনি নামাজ পড়া শুরু করেছিল, এবং কিছু সুরা আছে কিছু দোয়া আছে যেগুলো পড়লে নাকি এই ধরনের খারাপ জিন কিংবা খারাপ কিছু দূরে সরে যায়, তারা কাছে আসে না। তো দেখা যাচ্ছিল যখনই বলছিলেন, যখনই উনি সুরা পড়ছিলেন, যখনই উনি দোয়াটা পড়ছিলেন, তখনই ওই মেয়েটার গলা থেকেই তো সবকিছু আসছিল। মেয়েটা তখন খুব চিৎকার চেঁচামেচি করছিলেন, গালাগালি করছিলেন হুজুরকে, তখনই সুরাটার একটা ভুল ব্যাখ্যা বের করছিলেন। যতবারই সুরাটা উনি পড়ছিলেন, দোয়াটা উনি পড়ছিলেন, তখন দেখা যায় যে হুজুর এক লাইন তারপর দ্বিতীয় লাইনটা ভুলে যাচ্ছে, সাথে সাথে তখন আরেকটা কিছু হয়ে যাচ্ছে, আবার পড়তে পারছিলেন না, ওনার গলা শুকিয়ে আসছিলেন, ওনার নিজের ভিতরে খারাপ লাগছিলেন। তো এটা হয় যখন খারাপ কিছু খুব বেশি করে ভর করতে থাকে, তখন ভালো কিছুকে অনেক চেষ্টা করে যে মানে একেবারে নিঃশেষ করে দিতে। তো অনেক কষ্ট করে চারপাশের অনেক নেইবার্স গ্রামের সবাই মিলে দোয়া কালাম পড়ে হুজুরও সেই তো দোয়া পড়েছেন, সুরা পড়েছেন, নামাজ পড়েছেন, অনেক কষ্ট করে ফাইনালি মেয়েটাকে রিলিজ করা গিয়েছিল। মেয়েটাকে রিলিজ করার পরে আমি যে গল্প, আমার যেটা সবচেয়ে বেশি ভয় লেগেছিল সেটা হচ্ছে যে সেই শিমুল গাছের উপর থেকে মেয়েটা নাকি ঠাস করে নিচে পড়ে গিয়েছিল, উঠানে পড়ে গিয়েছিল। তো নর্মালি এরকম পড়ে যাওয়ার পরে বেঁচে থাকার কথা না, নর্মালি পড়ে যাওয়ার পরে এমন একটা জায়গায় নাকি তিনি পড়েছিলেন যে পড়ে যাওয়ার পরে হাত পা ভেঙে যাওয়ার কথা, অনেক বেশি ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার কথা, কিন্তু কিছুই হয়নি মেয়েটার। মেয়েটার অজ্ঞান হয়ে গিয়েছিল, মেয়েটাকে পরে জ্ঞান ফেরানো হয়েছিল, বাট মেয়েটার গলা দিয়ে জিনটা বলেছিল যে কাজটা ভালো হয়নি, তাকে থাকতে দেওয়া হলো না, ওর সাথে সে থাকতে চেয়েছিল। এবং তখন হুজুর বলেছিলেন যে তুই যে চলে যাচ্ছিস এটার একটা প্রমাণ দিয়ে যা, প্রমাণটা কি দিবি, ওই গাছের ডাল ভেঙে রেখে যা। এবং সাথে সাথে নাকি শিমুল গাছের একটা বিশাল মোটা ডাল ভেঙে পড়ে গেল, এবং তারপরে জিনটাও চলে গেল। এবং এটা অবশ্য আমি নিজেও জেনেছি যে নিজে এবং দেখেছি, জিনরা যখন যায় কিংবা আসে একটা শব্দ হয়, যে শব্দটা আসলে শীষ টাইপের শব্দ, কিন্তু সেই শব্দটা নর্মাল মানুষ শীষ দিলে হয় না, কমন একটা শব্দ দিয়েই উনি উড়ে চলে গিয়েছিলেন জিনটা। তার অনেকক্ষণ পর মেয়েটার জ্ঞান ফিরেছিল, এবং মেয়েটাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল কি হয়েছিল কি না, তার কিছুই মনে নেই। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে এত উঁচু একটা গাছ থেকে যে সে পড়ে গিয়েছিল তার কিছুই হয়নি, তার কোনো আঁচড় লাগেনি, উবুর হয়ে পড়েছিল, নর্মালি উবুর হয়ে পড়লে বুকের পাঁজর ভেঙে যেতে পারে, হাত পা ভাঙতে পারে, কিছুই হয়নি। তাই উনি কিছুই মনে করতে পারে না যে কি হয়েছিল এই সময়টা। পরে অবশ্য মানে এটা শুধু একটা শিক্ষা আছে যে মাগরিবের টাইমে যে আমাদের নানি দাদিরা বলে চুল খোড়া রাখতে হয় না, বাইরে যেতে হয় না, বারান্দা কিংবা ছাদে ঘোরাফেরা করতে হয় না, জাস্ট মাথায় কাপড়, মাগরিবের আজানটা পড়লে মাথায় কাপড় দাও, এই জিনিসগুলো আসলে আমরা মানি না, আমরা ওভার স্মার্ট হয়ে এগুলো মানি না, এগুলো কিছু কিছু অবশ্য মানা উচিত। আমি জানি না গল্পটা আমি যেটা বললাম সেটা যদি নিজের চোখে দেখান, আমি জানি না যিনি বলেছেন তিনি কতটুকু আমাকে অ্যাড করে বলেছেন না কতটুকু সত্যি বলেছেন, বাট তিনি নিজে যেহেতু ওখানে ছিলেন তিনি নিজেও ভয় পেয়েছিলেন এই সিনারিওটা দেখে। উনি ওই গ্রামে একটা চাকরি করতেন, একটা এনজিওর একটা কাজে উনি ওখানে গিয়েছিলেন, এবং ওই সময় উনি জিনিসটা দেখেছেন। তো তিনি যেহেতু দেখেছেন তিনি নিজে ভয় পেয়েছেন, তিনি যখন গল্পটা বলেছেন তখন আমার কাছে মনে হচ্ছে যে না উনি নিশ্চয়ই এতটা বানিয়ে বলবে না। মাঝে মাঝে আমরা এরকম সুপার ন্যাচারাল অনেক গল্প শুনে মনে করি না এটা বানোয়া, বানোয়া না, কারণ আমি বলবো লিসনারদেরকে যে আমি নিজে কিন্তু অনেক কিছু এক্সপেরিয়েন্স করতে করতে করিনি। তার রিজনটা হচ্ছে যে আমি খুব ভয় পাই, আমি শুরুতেই বলেছি, আমি একটা সময় যখন আমার খুব খারাপ টাইম পার্সোনাল লাইফে যাচ্ছে, অনেক আগের কথা বলছি 2006-2007 এরকম সময়ের কথা, আমার খুব খারাপ টাইম যাচ্ছে পার্সোনাল লাইফে, তখন হয় না মানুষের যখন মনটা দুর্বল থাকে চারপাশ থেকে যে আসে তার কথাই বিশ্বাস হয়। আমাকে বলা হলো তুমি হুজুরের কাছে যাও, ওনার কাছে যে তুই বলো তোমার প্রবলেমটা, দেখবো অনেক কিছু সলভ হয়ে যাবে। আমি গেলাম, এরকম বহু হুজুরের কাছে আমি গিয়েছি। তো এরকম বিভিন্ন জায়গায় যেতে যেতে শনি দেখায় যখন একবার গেলাম একজনের কথা শুনে, আমার মা কিছুদিন আমাকে নিয়ে যাবে না, আমার মনে আছে আমার মাকে নিজেও ধরে যে মা আমার মন বলছে যে কিছু একটা হবে নিয়ে চলো। ওখানে গিয়ে অন্ধকার একটা ঘরের ভিতরে উনি জিন আনলেন, জিন আনার পরে জিন এসে বললেন যে নিজে থেকে আমি কিছু বলার আগে বলে দিলেন যে তোর তো এই সমস্যা, তোর তো এই সমস্যা, এটা এটা এটা, আমার এক্স লাইফের কিছু ঝামেলা ছিল, তারপরে আমার বাচ্চাটাকে এবং আমাকে কি কি ক্ষতি করা হয়েছে, আমি যেন এটা করতে না পারি, আমার যেন এটা না হয়েছে না, অনেক কিছু বলেন। ওই সময়টা আমার আসলেই অনেক বিশ্বাস হয়েছে, কিন্তু তার কারণও আছে বিশ্বাস হওয়ার, সেটা হচ্ছে যে উনি যখন মানে গড়গড় করে বলে গেলেন তখন আমার মনে হলো যে উনি কি করে আমার লাইফের এত কিছু জানে। হ্যাঁ, উনি বললেন, আমি শুনলাম এবং তার কাছে যখন জানতে চাইলাম যে এটা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, উনি তখন বললেন যে আমি এটা ইয়ে দেবো, তদবির দিব, দোয়া করবো, এরকম কিছু আমার মনে আছে। আমি বলেছিলাম যে আমার খুব অস্থির থাকি, আমি টেনশনে, আমি আমি আমার বাচ্চাটাকেও টেক কেয়ার করতে পারি না, আমার খুব অস্থির লাগে। সেটা কিন্তু আমি বলছি, আমি কিন্তু এই গল্পগুলো বলছি যেগুলো এই ঘটনাটা কিন্তু ঘটেছে, আমি তখনও জিম ক্যারিয়ারে আসিনি, আমার কোনো ক্যারিয়ারে আসিনি, আমি তখন বাড়িতেই থাকি, বাসাতেই থাকি আমার মা বাবার সাথে। তো তখন বলতাম যে অস্থির লাগে, আমি কোনো কিছু করতে পারি না, কোনো কাজে আমি ইয়ে হতে পারি না। তখন উনি বললেন, আমি তোমাকে ফু দিয়ে দিচ্ছি, ঝেড়ে দিচ্ছি। যখন ফু দিলেন, আমার সেই গন্ধটা না এখনো নাকে ভাসে, একটা এমন গন্ধ, সেই গন্ধটা সচরাচর কোনো পারফিউম, কোনো তেল, কোনোভাবেই আমি আগে শুনি শুকিনি। হ্যাঁ, তো এই উনি আমাকে ফু দিলেন, আমার এখনো মনে আছে মাথাটা ধরলেন, একটা তুলনামূলক হাতের চাইতে কত বা বড় হবে, লম্বা মানুষের কিংবা মোটা মানুষের, তুলনামূলক হাতের চাইতে অনেক বড় হাত, এবং বুঝতেই পারছিলাম অন্ধকার, আমি দেখতে পাচ্ছিলাম না, বুঝতেই পারছিলাম যে অনেক লম্বা, ইচ্ছা লম্বা একটা কেউ আমাকে মানে টাচ করছেন, আমার মাথা ঝেড়ে দিচ্ছেন। আমাকে সে সময় দোয়া দেওয়া হয়েছিল, তার পরবর্তীতে আমি তার কথা মতো অনেক কিছুই আর কি, উনি সবসময় বলতেন নামাজ পড়ো, সবসময় বলতেন যে আল্লাহর কালাম সাথে রাখো। এবং তখন থেকে অনেকে যারা আমার টেলিভিশনে আমাকে দেখে দেখেছি, তাদের হয়তো অনেকেরই মনে আছে যে আমি সবসময় একটা চেন পরি, চেনের সাথে একটা লকেট থাকতো, যে লকেটটা আয়তুল কুরসি দুবাই থেকে আনা ছিল, ওই আয়তুল কুরসিওয়ালা লকেটটা আমি কিন্তু তার পর থেকে সাথে রাখি, যাতে আমাকে কোনো খারাপ কিছু স্পর্শ করতে না পারে। এটা আমার একটা বিশ্বাস যে আল্লাহর কালাম আমার সাথে আছে, তার মানে হয়তো আমাকে কেউ কিছু করতে পারবে না, কারণ সবসময় নামাজ পড়া, ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়াটা, নামাজ আদায় করাটা কিন্তু সম্ভব হয় না। তো তারপরে আলটিমেটলি আসলে আমরা না কোনো কিছু তো লেগে থাকতে পারি না। তো তারপরে আর দেখা গেল আমি ওনাদের সাথে আর যোগাযোগ করিনি, কিংবা আমার ভালো দিন আসা শুরু করলো, ওই সব অস্থিরতা, আমি ভালো হয়ে গেলাম, সুস্থ হয়ে গেলাম, বাচ্চাটা মাসাল অনেক বড় হয়ে গেছে, তারপরে ঘটনা তো সবারই জানা। তো এরকম অনেক কিছুই জানি। আরেকটা ছোট্ট একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে খুলনাতে আমার নানির নানা বাড়ি, আমার মায়েরই নানা বাড়ি, নানির নানা বাড়িতে যুদ্ধের সময় ওইটা জমিদার বাড়ি একটা মুজগুমনি গোয়ালখালির দিকে, যুদ্ধের সময় খুবই সবাই ইনফ্যাক্ট জানা এই গল্পটা, একই লাইনে মোট 11 জনকে দাঁড় করিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী মেরে ফেলেছিল। তো যখন এভাবে ব্রাশফায়ার করছিল, লাস্টের দিকে দু ভাই পাশাপাশি দাঁড়ানো ছিল, এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরেছিল, তো 11 জন না মরে 10 জন মারা গিয়েছিল, একজন বেঁচে গেছিল ওখান থেকে। এবং সেই 11 জনের ভেতরে আমার নানির আপন ভাইও ছিলেন, আমার মায়ের মামা। আমি কখনো তাকে তো দেখিনি, যুদ্ধের সময় তিনি মারা গেছেন, আমি ছবি দেখেছি, তার আমি গল্প শুনেছি। তো ওই মারা যাওয়ার পর থেকে ওখানে যেই যার সন্তান মারা গিয়েছিল, পরে একজন বেঁচে গিয়েছিল বলছিলাম, ভাই মারা গেল চোখের সামনে, এতগুলো আত্মীয় স্বজন মারা গেল, সেও মারা গিয়েছিল স্ট্রোক করে। তারপরে যেটা হলো যে ওনাদের মা পাগলের মতো হয়ে গেল। সবাই বলে যে ওই বাড়িতে কিছু একটা আছে, ওই জমিদার বাড়িতে, একটু পুরান ধরছে। আমি ছোটবেলায় গিয়েছি, বড় হওয়ার পরে যাইনি, আমার এই গল্পটা বলতে বলতে মনে হলো একবার যাওয়া উচিত। ওবার সেটার পিছন দিকে একটা পুকুর ছিল, এটা আমার আম্মুর কাছে শোনা, আমার নানির কাছে শোনা। পুকুরে নাকি কেউ একজন, একটা আমাদের এক থালা হয়, তারা নাকি ওখানে গেলে উনি হয়তো থালা বাসন ধুতে যেতেন কিংবা গোসল করতে, কিংবা কোনো কারণে পুকুর পাড়ে গেলেই কি জানি একটা পুকুরের পিঠ থেকে ভেসে এসে বলতে, আমাকে দুটো নারকেল দে, আমাকে দুটো নারকেল দে, এই দেখ কত সোনা, কত মোহর, অনেক কিছু দেখাতো, এগুলো সব নিয়ে না আমাকে দুটো নারকেল দে। উনি বুঝতো না, সামান্য নারকেল দিলেই এগুলো দিয়ে দিবে, বাড়িতে তো অনেক নারকেল গাছ, খুলনার দিকে তো নারকেল বেশি হয়, নারকেল দিয়ে দিলাম, দুটো না চারটা দিয়ে দিলাম। পরে তাকে একজন মুরব্বী, তার শাশুড়ির মতো একজন, চাচা শাশুড়ি মনে হয়, তাকে বোঝালো যে নারকেল মানে তো তোমার দুটো সন্তানকে যাচ্ছে, নারকেল এনেছেন দুটো সন্তান। এবং ওইটা যখন উনি বুঝতে পারলেন, তারপরে তাকে বিভিন্ন ভাবে নাকি ভয় দেখানো হতো ঘরের ভেতরে, পুকুর পাড়ে ওনার যাওয়া বন্ধ হয়ে গেল, জেলে যেত, তাকেই নাকি, যার বাচ্চা আছে তাকেই নাকি বলা হতো, এই মেয়ে এত কিছু নিয়ে নে, পুরো রাজপ্রসাদ নিয়ে নে, পানির নিচে এত রাজপ্রসাদ সব আছে, আমাকে দুটো নারকেল। তো এই গল্পগুলো শুনে এটা বলছি, আর আমার ভয় লাগছে, আমার কিন্তু অনেকটা এই কারণে পরের দিকে ছোটবেলায় যেহেতু শোনা, ওই বাড়িতে গেলে দেখা যেত আমি পুকুর পাড়ে যেতাম না, ভয় লাগতো, তারপর যেখানে দাঁড়িয়ে মেরে ফেলেছিল ওই জায়গাগুলোতে ভয় লাগতো। এগুলো কোনো কিছু আমার নিজের দেখা না, বাট এগুলো শোনার গল্প, এক্সেপ্ট দ্যাট স্টোরি, যেটা হচ্ছে জিনের কাছে আমি গিয়েছিলাম আমার অস্থিরতার সময়, সেটা ছাড়া কোনো কিছু আমার নিজের চোখে দেখা না। কিন্তু গল্পটা যখন শুনেছি ছোটবেলায়, আম্মুর সাথে তো যেতাম আম্মুর নানা বাড়িতে বেড়াতে, আর আমাকে খুব আদর করতো ওখানকার মানুষরা ছোটবেলায়, আর আম্মা একমাত্র নাতনি ছিল, খুব আদরের ছিলাম আমিও। তো ওই গল্পটা শোনার পরে না আমারও ভয় লাগতো, দেখা গেল তার আগে কিন্তু আমি পুকুর পাড়ে গেছি, আমার চোখের সামনে ভাসছে সে পুকুরটা, পুকুর পাড়টা, জরাজীর্ণ একটা পুকুর, বাট তারপরে সুন্দর বাধাই করো জমিদার বাড়ির কুকুর খাবার যেরকম হয় বাড়ির ভেতরে, কিন্তু মানে তারপরে তো আমার ভয় লাগতো ওখানে যেতে। এবং আমি শুনেছি যে আমার মাও নাকি ওই গল্প শোনার পরে যায়নি, পরে দুটো আমি শুনেছি এটা, এবং সবাই ভয় পেত ইনফ্যাক্ট। তারপরে যেখানে শুনেছিলাম যেহেতু এটা ইতিহাসে লেখা আর কি, একাত্তর ইতিহাসে লেখাই যে ওই মানে খুলনার মুজবনির ওই বাড়িতে 11 জনকে একসাথে এরকম করে মারা হয়েছিল একই লাইনে দাঁড় করে, ওই জায়গাটা খুব ভালো। আমার নানুর কাছে শোনা তো গল্পটা কিভাবে মারলো নানুরা ঘরের ভিতর থেকে দেখছে, তো আমার ভয় লাগে। এগুলো এখনো মনে হয় যে না তাদের আত্মারা হয়তো ঘুরে বেড়াচ্ছে ওখানে গিয়ে, ভয় লাগে। আর ভূত এফএম এর বিভিন্ন গল্প শুনে যেমন ভয় পাই, আমি তো নিজেই ভীত একটা। সো এই গল্পগুলো অর্ধেক শোনার পরে, পুরোটা শোনার পরে, কিছুক্ষণ পরে আমি আর শুনতে চাই না, বিকজ আমি নিজেই ভীত হয়ে যাই। এনিওয়ে, এটাই ছিল আমার গল্প আমার লিসনারদের সাথে শেয়ার করার মতো। আর লিসনারদেরকে ফাইনালি আবারও বলবো যে যেটাই হয় না কেন আমার মতো ভীত হবে না, সেটাকে ফেস করবে, ফেস করে এগিয়ে যাবেন, অনেক ভালো থাকবেন, রেডিও ফুর্তির সাথে থাকবেন। আমি ফুর্তিতে আছি, ফুর্তির সাথে আছি এবং থাকবো সবসময়। হ্যাপি বার্থডে।
This track was downloaded from FusionBD.com.